This track was downloaded from FusionBD.com.
বাচ্চাটা তখন দুইটা বাজে, সবার মধ্যে একটা টেনশন যে আমি কিছু একটা করব। গেট অনেক জোরে বাইরে গেছে, ওর জোরে একটা ই দেওয়ার পরে খুঁজছে, তো এর মধ্যে আমি ম্যাচ জ্বালাই ফেলছি যে ছাড়বো। তখনই মানে আমার যে ভাসুর ও হাত থেকে এরকম ফেলে দিয়েছে থাকতো জন্য। ওই মুহূর্তে রুমে এসে বলতেছে যে এগুলো করে কোনো লাভ হবে না।
জনপ্রিয় গায়ক আরফিন রুমির প্রথম স্ত্রী অনন্যা আসছে ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 আজ রাত 11:20 আর চিকিৎসার সাথে শুধুই ABC রেডিওতে দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920 Close up The closer the better প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি আমি, সেই পুরনো বন্ধু আরজি কিবরিয়া, এবং আমার সঙ্গে কারা রয়েছে তাদের সম্পর্কে আপনারা ফেসবুকে এতদিন নিশ্চয়ই জেনেছেন। তাদের সম্পর্কে পরিচয় একটা বিশেষভাবে দিতেই হবে হ্যালো 8920 তে, সে কাজটি আমি করবো একটু পরে। তবে তার আগে বলতে চাই, হ্যালো 8920 হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেখানে জীবনের রঙকে ধারণ করা হয়। জীবনের রং বিভিন্ন রকমের রং, প্রত্যেকটি মানুষের রং প্রত্যেকটি মানুষ থেকে আলাদা, প্রত্যেকটি মানুষের জীবনের গল্প প্রত্যেকটি মানুষ থেকে আলাদা। আমরা সমস্ত গল্পকেই হ্যালো 8920 তে ধারণ করার চেষ্টা করেছি, আর কিছুদিনের মধ্যেই হ্যালো 8920 শততম পর্ব পার করবে, এবং সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসার কল্যাণেই। প্রিয় শ্রোতা, আপনি যদি আপনার জীবনের গল্প হ্যালো 8920 তে এসে বলতে চান, সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন আমাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন, এবং বলার পরে আপনার জীবনের গল্প যে বিষয়টি নিয়ে আপনি বলতে চান সেটা সারাংশ 2-3 মিনিটে বলে শেষে আপনার নামটি বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, এবং আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আজকে হ্যালো 8920 তে এমন দুজন মানুষ রয়েছে, বিশেষ করে একজনকে তো আমরা চিনি, তিনি আমাদের খুব প্রিয় একজন শিল্পী আরফিন রুমি, তার প্রথম স্ত্রী অনন্যা এবং তার মা, তার নামটা আমার জানা নেই, আমরা চলুন তার সাথে একটু পরিচিত হই। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ, আমরা একটা বাচ্চা শব্দ শুনতে পাচ্ছি এখানে। আচ্ছা, ওর পরিচয়টা আমি আগে নিতে চাই। হ্যালো হ্যালো, এদিকে আসো, তুমি এদিকে আসো, যাবে না, ও দানুর কাছে থাকবে। আচ্ছা, ও হচ্ছে আপনার সন্তান, রাইট? ওর নাম
SM শামস তাবরিজ আরিয়ান।
আরিয়ান, আরিয়ান হচ্ছে আরফিন রুমির ছেলে। ওর বয়স কত?
3.5 বছর।
ও একটু হাই বলবে আমাদেরকে?
হাই।
তোমার নাম কি?
SM শামস তাবরিজ আরিয়ান।
আরিয়ান, আচ্ছা, তোমার আব্বুর নাম কি? SM আরফিন রুমি। ওকে, আর আম্মু?
আমি ইসলাম অনন্যা।
আচ্ছা, কে বেশি আদর করে, আম্মু না আব্বু?
আম্মু।
আচ্ছা, তুমি পড়াশোনা করো?
হ্যাঁ।
কি পড়ো তুমি?
ABC
পড়ো, খুব ভালো, ABC পড়া কিন্তু খুব ভালো। আচ্ছা, তুমি কোন কবিতা ছড়া মুখস্থ আছে? আমাদের যারা অনেক অনেক শ্রোতা আছে তাদের জন্য একটা কবিতা শোনাই দাও তো।
হ্যাঁ,
একটা কবিতা বলো,
ছড়া বলো।
What you are, up above the wonder was so high,
Baba.
Like a diamond in the sky.
খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, মারহাবা। আজকে আমরা সবাই মিলে গল্প করবো, ঠিক আছে? আচ্ছা, তুমি খেলতে পারো, তুমি স্টুডিওতে খেলতে পারো, কোনো সমস্যা নেই। প্রিয় শ্রোতা, ও হচ্ছে আরিয়ান, যার কথা আপনারা শুনলেন, ও হচ্ছে আরফিন রুমির ছেলে, এবং বুঝতেই পারছেন যে আরফিন রুমির প্রথম সহধর্মিনী, তিনি আমাদের সঙ্গে আছেন। অনন্যা, একটু হাই বলে দেন আপনিও, আপনার সম্পর্কে তো মোটামুটি সবাই আমরা জানি। হ্যাঁ, আপনার মাকেও আপনি সাথে করে নিয়ে এসেছেন, আপনি এখন থাকছেন কোথায়?
আমি এখন আমার সাথে থাকছি পুরান ঢাকাতে।
পুরান ঢাকাতে, আচ্ছা, ঠিক আছে। আন্টি, আপনি যদি আপনার সম্পর্কে একটু বলতেন, আপনি তো হ্যালো 8920 শোনেন বলতে না? আচ্ছা, এবং এই অনুষ্ঠানটা সম্পর্কে নিয়মিত শোনেন?
খুব ভালো লাগে। আচ্ছা, কিন্তু আমার শখ ছিল আমি এখানে এসে একটা প্রোগ্রাম এরকম কিছু বলবো, সেই সুযোগটা আপনারা
আপনি যদি কিছু মনে না করেন, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে।
পারভীন ইসলাম বেলি।
ওকে,
ফাইন, আমরা শুরু করতে চাই জীবনের গল্প। আপনার বড় মেয়ে উনি, আমি যতটুকু জানি অনন্যা, একেবারে যখন থাকে না বেবি আসলো পেটে, ওই সময়টা থেকে আমি শুরু করতে চাই।
জি, যখন পেটে আসলো আমার শখ যে একটা ছেলে হবে, কিন্তু ওর বাবার শখ ছেলে না মেয়ে।
আচ্ছা।
এক পর্যায়ে যখন হবে তখন হাসপাতালে গেলে আমাকে নিয়ে যায়, তো তখন দুই রাকাত নফল নামাজ পড়ে বলতেছে আল্লাহ আমি যেন একটা মেয়ে সন্তান নিয়ে বাসায় আসি। ওই দিনই 7:45 ওর জন্ম। সে খুশিতে তখন ওই হাসপাতালে আশেপাশে যারা ছিল সবাইদের খুশি করে সবাই খাওয়াইছে ওই মুহূর্তে। পরে সে রাত 12টার সময় আমার সাথে দেখা করে। 12টার আগে একটু সেন্স ফিরে আসছে আমার, ওর বাবা দেখি আমার মাথার কাছে দাঁড়ায় আছে, কোনো কথা বলতেছে না, যখন তাকে সে হাসতেছে। জানি তার দিকে খুব রেগে আছি, সে বলছে মেয়ে হবে, আমি বলছি ছেলে হবে। পরে সে বললো যে দেখো আমি যেটা বলছি সেটাই হয়েছে, এখন তুমি কেমন আছো সেটা আমার দেখার দরকার নেই, আমার মেয়ে হয়েছে এটা আমি খুশি। আমি কেমন আছি সে আমাকে সেটা জিজ্ঞেস করলো না, আমি সুস্থ আছি কিনা। পরের দিন সকালবেলা বাসায় গেলাম, ওই দিন আবার 16 ডিসেম্বর। সে মেয়ের খুশিতে এসে 12টার পরে বাসায় গিয়ে সারা রাত ছাদে সাজাইছে।
জন্মদিন হচ্ছে 15 ডিসেম্বর।
জি, 16 ডিসেম্বরই পালন করা হয় রাত্রে।
আচ্ছা আচ্ছা।
এর মধ্যে এইভাবে সব খুশি টুসি। 45 দিনের দিন সে হঠাৎ তার কোরিয়া ভিসা চলে আসে, বাইরে চলে গেল। অনেক কান্না, সে মেয়ে সন্তান নিয়ে আসছে, এই মেয়ের জন্যই সে বিদেশে যাইতে পারছে। সে এর আগে অনেক ট্রাই করছে, বাইরে যাইতে পারেনি, তার খুব শখ ছিল বাইরে যাওয়া,
মানে বাড়ি বাড়ি সৌভাগ্যের প্রতীক।
জি, এইভাবেই সে 2.5 বছর 3 বছর কাটাইলো। কাটানোর পরে যখন শুনছে মেয়ে বলতেছে আমি বাবাকে দেখবো, আমার বাবা আমাকে এত ভালো আসে তাহলে আমার কাছে কেন আসে না, এই কথা শোনার পরে ওর বাবা কোরিয়ার থেকে সে যা বেতন টেতন কয়েক মাস আটকা ছিল সে বেতন না নিয়ে সে চলে আসছে। আসার পরে মেয়ে বাবার কাছে যায় না। ছবিটা দেখে সে বলতেছে এটা তো আমার বাবা, এটা তো আমার বাবা না, এটা একটা পাগল বেটা। সে আবার ওর বাবা আবার গান করতো, একটু চুলগুলো একটু বড় বড়, মানে সে খুব ফ্যাশন করতো, খুব ভালো লাগতো চুলের স্টাইল গুলো সে সবসময় করতো। মজার ঘটনা, ও একদিন ওর আব্বুর পকেটের থেকে 500 টাকা নেয়, 500 টাকা নিয়ে চুরি করে,
আব্বুকে নিবো না কিন্তু টাকা হলে চলবে, সমস্যা নেই। তো
টাকা নিয়ে ও দোকানে চলে গেছে, বড় একটা স্যান্ডেল পরে, আব্বুর স্যান্ডেল পরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দোকানে গেছে। পরে আমি খুঁজতেছি ওকে আর পাই না, দেখে ও রাস্তা দিয়ে মেন রোড দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। কই গেছিলাম? দোকানে গেছিলাম। কেন? চকলেট আনতে। টাকা কোথায় গেছে? বলবো না। বলো কিছু বলবো না, তুমি টাকাই কোথায় গেলা? বলো আমি বাবার পকেটের থেকে টাকাটা নিয়েছি। পরে ওর বাবা পকেট চেক করতে গেছে, যাই দেখে 500 টাকার নোট একটা নাই,
500 টাকার একটা চকলেট।
পরে ওর বাবা দোকানে গেছে, পরে ওর বাবাকে টাকাটা ফেরত দিছে। তো ওর বাবা তখন বললো যে তুমি আমার কাছে আসো না, আমি কিছু দিলে নেও না, আমাকে বাবা বলে ডাকো না, তাহলে তুমি আমার পকেটে থেকে টাকা নিয়ে আবার চকলেট নিয়ে আসবেন। ওর আব্বু এক পর্যায়ে রেগে গেল, রেগে যাওয়ার পরে ওর চায়ের হাত পাও ধরে খাটের পর ফেলে দিছে। খাটের পর ফেলে দিয়ে বলো আমাকে বাবা বলে ডাকো, তাহলে আমি কিচ্ছু দিব না, তুমি টাকা নিচ্ছো ভালো কথা, তোমাকে আরো দেব, আমাকে বাবা বলে ডাকো। পরে ওকে মার দিল, মানে বাবা কেন ডাকে না, তোমার জন্য আমি চলে আসছি বাংলাদেশে আর তুমি আমাকে এখন বাবা ডাকো না। পরে এক পর্যায়ে ওই ভয় তোর আব্বু, তখন আব্বু ডাকলো যে হ্যাঁ তুমি আমার আব্বু। তারপরে ওর ভয়টা কেটে গেল, এরপর থেকে বাবা যখনই ওকে কাছে কোলে তুলে নেয় তখনই সেই গান শোনায়, ঘুম পাড়ায় গান শোনায়।
বাবা গান শোনাতো?
হ্যাঁ, বাবা গান শোনায়। ও গান শিখলো, ও বাবার হাতে খড়ি গান শিখলো,
মানে ও গান শিখলো বাবার কাছ থেকে,
বাবার কাছ থেকে।
কত বছর বয়সে শিখলো?
3 বছর।
আমি অনন্যার কাছে যেতে চাই এই পর্যায়ে, যেটা হচ্ছে অনন্যা, ওই সময়ের কোন স্মৃতি কি মনে আছে বাবাকে নিয়ে?
এতটা মনে নেই, বাট একটু একটু মনে আছে। আব্বু গান শোনাতো, কিছু গান ছিল যেগুলো, যেমন দোল দোল দোলনি, তারপরে আরেকটা গান ছিল মধুর বাড়ি ফরিদপুর, একটা গান ছিল আব্বু শোনাতো রাতে। আর আব্বু মানে স্পেশালি যে জিনিসটা ভালো লাগতো, রাতে ঘুমানোর সময় আব্বু শুনলে মানে খুব আদর করে ঘুম পাড়াতো। বড় হওয়ার পরে ওইটা অনেক মিস করি, এখনো অনেক মিস করি।
আমরা যেতে চাই আপনার কাছে। আবার যেটা বলছিলাম,
খুব পছন্দ করলো আস্তে আস্তে ওর বাবাকে, পছন্দ করার পরে এখন আর আমাকে সে তেমন পছন্দ করে না, বাবাকে নিয়ে খুব মজা করে সব জায়গায়, বাবাকে নিয়ে। এইভাবে বাবাকে অনেক পছন্দ করতো অনেক। এইভাবে আমার আরো দুটো মেয়ে হয়, সেই মেয়ে দুটো এরকম, ওর বাবা খুব পছন্দ। তো ওই মেয়ের জন্য এটা ছিল তার ক্যাশ, মানে যত টাকা পয়সা যাই হোক তার কাছে জমা রাখতো। সেগুলো ব্যাংক বলতে এটা আমার ব্যাংক। আর বড় মেয়ে তো কাছে কোনোদিনও তার কাছে কিছু চাইতো না, ভয়তে ভালোবাসতো তো অনন্যা, কিন্তু কিছু চাওয়ার বেলায় সে বাবার কাছে খুব ইয়ে করতো, ভয় পাইতো। এরপরে আর সবাই তিনটা মেয়েই সে খুব এরকম বাবারা যে এত ভালোবাসে, আমার কখনো জানা ছিল না যে মেয়ে সন্তান ছেলেরা এত পছন্দ করে, সেটা ওর আব্বুকে দিয়ে আমি অনেক প্রমাণ পাইছি। আর আজকে সে আমাদের মাঝে নাই, কিন্তু তার স্মৃতি কথাগুলো এটা নিয়ে আমি বেঁচে আছি। সে যে সমস্ত কথাগুলো বলছিল, মরে যাওয়ার আগের দিন আমাকে একটা কথা বলছিল, তুমি আমার ছোট মেয়েকে ভারতের সুরেন্সে পড়াবা, আর বাংলাদেশে পুলিশ ইন্সপেক্টর খুব কম আছে মেয়েরা, আমার শখ তুমি ওকে পুলিশ ইন্সপেক্টর বানাবা।
ছোট মেয়েকে আচ্ছা,
ওই মেয়েটা বাবার কথা মতোই সে এখনো লেখাপড়া করতেছে, আর সে সবসময় বলে আমি পুলিশ ইন্সপেক্টর হব। আর ও সবার সে লম্বা, ক্লাস ফাইভে পড়ে।
আপনি বলছিলেন যে আমরা আসলে শুনে কিছুটা অবাকই হয়ে গিয়েছি, এই মানুষটা চলে যাওয়ার কথা। উনি কত সালে মারা গেলেন?
2006।
কিভাবে?
ডায়াবেটিস ছিল, তেমন একটা কন্ট্রোল করতো না, সে কাজকে খুব মূল্যায়ন করতো। সকাল 9টায় অফিসে যাইতো আর রাত 10টা 11টার সময় আসতো। বিশেষ করে সে অ্যাকাউন্টস অফিসার ছিল, ওই অফিসে সারাক্ষণ অ্যাকাউন্টসে যদি চাকরি করে তার মাথার চুল থাকে না, আমার ধারণা এটা। তখন আমি বললাম তুমি চাকরিটা ছেড়ে দাও, কাগজের ব্যবসা করতো প্লাস অ্যাকাউন্টসে চাকরি করতো, যে যারা ব্যবসা করে তাদের সারাক্ষণ ওই টাকা নিয়ে ডিলিংস করলে ঠিক থাকে না, অনেক সময় টাকা পয়সা উল্টো পাল্টো করে ফেলতো, ভুলে যাইতো, অনেক কিছু এরকম করতো। এরপরে হঠাৎ সে যখন স্টক করলো, তখন 19 রোজা বৃহস্পতিবার ছিল, আমার সাথে বাসায় একটু মানে ওরকম মিষ্টি টিষ্টি খাই দেখে আমি তাকে বলছি তুমি মিষ্টি খানা চুরি করে ফিরে যেতে থেকে মিষ্টি টিষ্টি পাইলে খেয়ে ফেলত। এটা নিয়ে একটু রাগারাগি হয়েছে, রাগ করেছে আমাকে, সকালে না বলেই চলে গেছে। আর আমাকে সহজে রাগ করতো না। একটা জিনিস আমাদের মধ্যে ছিল, মানে বাচ্চাদের সামনে কোনোদিন আমাকে একটা ধমক দিত না, এবং বাচ্চাদের কখনো বুঝতে দিত না আমাদের ভিতরে একটা ঝগড়া হয়েছে কি রাগ হয়েছে।
আমি এই জায়গাটা থেকে অনন্যার কাছে যেতে চাই। অনন্যা, আমি যে জায়গাটা যেতে চাই সেটা হচ্ছে যে আমার মা যে জায়গাটা থেকে বললো, যে জায়গাটা থেকে ছেড়ে দিয়েছে, লাইক ওনার চোখে ওনার হাজবেন্ড কেমন ছিল, ঠিক আপনি ওই জায়গাটা থেকে শুরু করুন, আপনার চোখে আপনার বাবা কেমন ছিল, শুরু করুন।
মানে আব্বু অনেক আদর করতো আমাকে, আমি বুঝতাম কিন্তু আব্বুর কাছে যেতাম না, আব্বুকে অনেক ভয় পেতাম, সম্মান করতাম অনেক, কোনো কিছু চাইতাম না আব্বুর কাছ থেকে। আব্বু আমাকে গানের জন্য অনেক হেল্প করতো, আমরা একসাথে গান পারফর্মও করেছি স্টেজ শোতে। তো 2006 আব্বু মানে অফিস থেকে আসার পরে একটু অসুস্থ হয়ে পড়ে, মানে সে কখনো হসপিটালে যাবে না, ডক্টর দেখাবে না, এরকম কিছু আর কি, জোর করে তাকে সবসময় চেক আপ করাতে হতো। তো একদিন হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছে, পরে জোর করে তাকে বারডেম হসপিটালে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে দেখেই বললো যে সে স্ট্রোক করছে। পরে তাকে সরোয়ার দিতে নিয়ে গেছি, সরোয়ার দিতে নিয়ে যাওয়ার পরে তারা অ্যাডমিট করলো ওখানে। আব্বুকে ওখানে রাখলো এক সপ্তাহ, প্রতিদিন ইনজেকশন দিত। তো আমাদের কাছে খুব খারাপ লাগতো এই জিনিসটা, ভয় পেতাম আব্বুকে নিয়ে অনেক। ওখানে এক সপ্তাহ থাকার পরে আব্বুর এনজিওগ্রাম করার কথা ছিল, তো আব্বুর হার্ট অনেক দুর্বল ছিল, তো বললো যে আপনারা কিছুদিন টাইম নেন, টাইম নিয়ে তারপরে এটা করেন। তো 1.5 মাস পরে আব্বুর এনজিওগ্রামের ডেটটা আসলো, এনজিওগ্রাম করানোর জন্য নিয়ে গেলাম। ঠিক কয়েকদিন আগে আব্বু আমাদের জন্য একটা চিঠি লিখছে, আমরা একই বাসায় থাকি, পাশাপাশি রুম, আব্বু এক রুমে থাকে, আমরা বোনরা এক রুমে থাকি। তো আব্বু চিঠি লিখছে আমাদের সবাইকে, যে অনেক বড় করে একটা চিঠি, যে আমি আর তোমাদের মধ্যে থাকবো না, এরকম করে দূর দেশে চলে যাব। মিনিংস তো তখন বুঝতে পারতেছিলাম না, আমি তো ছোট, আম্মুও বুঝতে পারে নাই। পরে আব্বুকে যখন এনজিওগ্রাম করানোর আগের দিন আব্বু আম্মুকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, হঠাৎ ঘুরতে বের হয়ে অনেক কিছু নিয়ে আসছে বাসায় কিনে, মানে পুরো মাসের বাজার করে নিয়ে আসছে আব্বু। আর আম্মুকে হোটেলে খাওয়াইছে, ঘুরাইছে, মানে যেটা অনেকদিন ধরে করছিল না হঠাৎ করেই। আর আম্মুকে বলতেছে সারা মাসের বাজার করে দিয়ে গেলাম, আর কবে আসি না আসি এরকম। আম্মু বললো যে কি তুমি এগুলো আজে বাজে কথা বলো, এরকম বলতেছো কেন। পরের দিন আব্বুকে যখন নিয়ে গেলাম, আমি যাইনি, আমি তো ছোট বাসায় ছিলাম, আম্মু গেলো আর লোকজন ছিল তারা নিয়ে গেলো। পরে একদিন রাতে ছিল,
যাওয়ার আগে সে সারা রাত বাজার টাজার সব নিয়ে আসার পরে বলতেছে জামাইকে যেভাবে খাওয়ায় তুমি আজকে সেইভাবে আমাকে খাওয়া। আমার আম্মাকে বলতেছে আপনি এইভাবে সব রান্না করবেন।
আমি এখানে একটু বলি প্রিয় শ্রোতা, আপনারা যারা এই মুহূর্তে জয়েন করলেন যারা প্রথম থেকে আছেন তারা নিশ্চয়ই জানেন, আপনারা যে বাচ্চাটির শব্দ শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আরিয়ান, অনন্যার ছেলে। আর অনন্যার সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন যে আরফিন রুমি আমাদের দেশের খুবই জনপ্রিয় একজন সিঙ্গার, তার প্রথম স্ত্রী তিনি। এবং এখানে উপস্থিত আছে তিনজন, মূলত আমার গেস্ট আজকে তিনজন, একটা হচ্ছে আরিয়ান, অবশ্যই আমার ফার্স্ট গেস্ট, তারপরে আছে অনন্যা এবং অনন্যার মা আমাদের বেলি আন্টি, তিনি উপস্থিত আছেন। আমরা গল্পের একেবারে প্রথম দিকে রয়েছি, আমরা পুরো ফ্যামিলি এবং একই সাথে অনন্যার জীবনের গল্পটা এখানে আপনাদের সামনে পেশ করছি। এবং আশা করছি আপনারা আরিয়ানের শব্দটাকে খুব বেশি অন্যভাবে নেবেন না, কারণ ওকে আমরা স্টুডিওতে ওকে ওর মতো জায়গা করে দিয়েছি, যা করবে সেটা সব অনেক যাবে, আই থিঙ্ক আপনাদের কোনো প্রবলেম হবে না। জি, যেটা বলছিলেন।
পরে আমার আম্মাকে বলতো জামাইকে যেভাবে খাওয়ায় আপনি সেইভাবে রান্না করে আমাকে সবকিছু আজকে খাওয়াবেন। সারা রাত রান্না করতে করতে আজান দিয়ে দিছে, সবকিছু রান্না করে ডাইনিং টেবিলে বলছে সব সাজাবেন, খাবার রেডি করছি, খাইতেছে প্রাকৃতিক চিংড়ি মাছ পুরো ভুনা পুরোটা, বলো মেয়েদের দিব না, বলছে না আমার আজকে ইচ্ছা মতো খাইতে মন চাইছে আমি খাবো। আমার আম্মাকে বলতেছে মনে করেন আপনার নতুন দাওয়াই, আপনি আমাকে বসে খাওয়ান সামনে, যা যা ছিল সব খাইলো, কিছু খেয়ে আবার বলতেছে এগুলো আমি হাসপাতালে পরের দিন ভর্তি হবে এনজিওগ্রামের জন্য, টিফিন কেটে বাটি ধরে বললো এগুলো সব নিয়ে যাবো হাসপাতালে, সব হাসপাতালে নিয়ে গেলাম। তখন সেগুন বাগিচা ছিলাম, নিচে নামার সময় দাঁড়ান বলতেছে স্যার আপনাকে তো অনেক সুন্দর লাগতেছে, তো আমার জন্য দোয়া করো আমি হাসপাতালে যাচ্ছি এনজিওগ্রাম করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি বলতে পারতেছি না, অনেক খারাপ লাগতেছে।
আপনি যদি পজ দেন আমার মনে হয় অন্যের কাছ থেকে আমরা শুনি আপনার একটু সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি। কারণ প্রিয় শ্রোতা, রেডিওর এই একটা বড় ঠিক জানি না, একটা পজিটিভ বলবো না নেগেটিভ বলবো, নীরবে নিভৃতে যে চোখের পানিগুলো পড়ে এগুলো আসলে কণ্ঠ দিয়ে অনুভব করতে হবে আপনাদেরকে। উনি টপ টপ করে ওনার চোখের পানি পড়ছে এবং উনি বলছেন আমরা মনে হয় ওনাকে একটু থামাই, অনন্যার কাছে যাই। অনন্যা তারপরে কি হলো?
পরের দিন সকালবেলা এনজিওগ্রাম করার কথা, তো সকাল সাতটার সময় আব্বুর এনজিওগ্রাম করার কথা, তো আব্বুকে নেয় নাই তখন, আর ও লেট করে নিছে, তো আব্বু অনেক রাগ হয়ে গেছে যে আমি করাবো না, আমাকে এত লেটে কেন নিল, তো যাবে না। পরে ডাক্তাররা জোর করে নিয়ে গেছে ওনার করাবো আজকে, পরে নিয়ে গেছে, সে ভিতরে যে আবার ভয় পাইছে, ওখানে আবার একবার সে স্ট্রোক করছে।
তখন আমাকে দেখতে চাইছিল, ডাকতে ছিল আমাকে, তো কেউ ডেকে দেয়নি, পরে নিউজটা পরে পাইছি। পরে যখন বেরিয়ে বলতেছে ওয়াইফকে ডাক্তার বলতেছে, পরে আমি সামনে গেলাম, বলে যে ওনার তো অবস্থা অনেক খারাপ, আপনারা হার্ট ভালো যে হাসপাতাল সেখানে নিয়ে যান। পরে একটা ঠিকানা বললো মহাখালী, ওইখানে গেলাম, ওইখান থেকে আসছি, আসার পরে দেখি আরো সিরিয়াস বলতেছে। পরে ডাক্তারের কাছে যাই বললাম, উনি করতেছে না ওই মুহূর্তে, জোর করে ডাক্তার করছে এনজিওগ্রামটা, ওই সময় উনি ভয় পাইছে, ভয় পাইছে। তখন যদি এনজিওগ্রাম না করতো তাহলে এই জিনিসটা হইতো না। আমি পরে আমার তো মাথা ঠিক নাই, ওনার কলার ধরে আমি ডাক্তারকে মারছি যে শুনলাম উনি আর নাই, বেঁচে নাই।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কি উনি ছিলেন?
হ্যাঁ জি উনিই ছিলেন। মরে যাওয়ার পরে আমাকে ওই ধরনের কেউ আমার পাশে এসে দাঁড়াবে এরকম কেউ ছিল না।
এই ঘটনাটা ঘটলো 2006 সালে, যখন অনন্যার সাথে আরফিন রুমির কোনো পরিচয় হয়নি
সেই সময়।
প্রিয় শ্রোতা, আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। আজকে এখানে আমরা অনন্যার জীবনের গল্প তুলে ধরছি এবং অনন্যার জীবন কেন্দ্রিক যে মানুষগুলো রয়েছে, তার মা, তার সন্তান আজকে এখানে উপস্থিত আছে, তারা তার জীবনের ওতপ্রোত ভাবে জড়িত। এবং আজকে অনন্যা এখানে আসার পেছনে আপনারা মনে করতে পারেন হয়তো আরফিন রুমির স্ত্রী হিসেবে তাকে আমরা এখানে সুযোগ করে দিয়েছি, ব্যাপারটা আসলে এরকম নয়। আমাদের হ্যালো ইট 920-র মোটো কখনোই কাউকে হেয় করা বা কাউকে অনেক বেশি হাইলাইট করা নয়, সবসময় যেটা করেছি জীবনের গল্প প্রচার করেছে। আজকে এখানে আরফিন রুমির স্ত্রী হিসেবে অনন্যা জায়গা পায়নি, অনন্যা জায়গা পেয়েছে তার জীবনের গল্প নিয়ে। এবং এখানে একজন অনন্যাকে হাজির করে আমরা সমাজের লাখ লাখ অনন্যাদেরকে বলতে চাই এবং একই সাথে তাদেরকে আঙ্গুল দিয়ে দেখাতে চাই যে কি পরিমাণে স্ট্রাগল করে তাদেরকে সোসাইটিতে টিকে থাকতে হয় এবং সেই স্ট্রাগলের পেছনে স্ট্রাগলে তাদের পাশে আসলে কে দাঁড়ান। অনন্যার জীবনের গল্প তুলতে গিয়ে আজকে এখানে তার মা বেলিয়ান্তির যে জীবন বা জীবন গাথা সেটাও এখানে উঠে আসছে। এবং আজকের অনুষ্ঠানে খুব সচেতন ভাবেই আমরা বারবারই বলছি, আরফিন রুমি আমাদের অনেক প্রিয় একজন গায়ক, আমরা কাউকে কোনোভাবেই হেয় করার জন্য অনুষ্ঠানটি উপস্থাপন করছি না, তবে যা বাস্তবে ঘটেছে সেটাই এখানে উপস্থাপিত হবে এবং আমাদের শ্রোতারা সেটাই জানতে চান। আমরা 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, 3 মিনিট পরপরই আমরা ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। এবং আজকে আমার যারা অতিথি অনন্যা, অনন্যার মা এবং অনন্যার সন্তান আরিয়ান, তাদেরকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 3 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। প্রথম দেখা, ভালো লাগা, সেই থেকেছি ভালোবাসা, কিন্তু কখনই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাইতো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
সকালটা শুরু প্রচন্ড ব্যস্ততা, ভোরবেলায় মর্নিং ওয়াক, তারপরে অফিস, বাইরে অনেকগুলো মিটিং, ফিল্ড ইন্সপেকশন, সারাদিনের এই জার্নিতে চুল প্রতিদিনই হারায় তার স্বাভাবিক প্রাণ, হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক, বিবর্ণ, এক কথায় ড্যামেজড। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ারে আছে কেরাটিন অ্যাক্টিভ, চুলে পুরনো প্রাণ ফিরিয়ে আনতে ড্যামেজড চুলের কোষে গভীরে পড়ছে চুলে যোগায় প্রয়োজনীয় প্রোটিন যা ল্যাব টেস্ট দ্বারা পরীক্ষিত, আর আপনি থাকুন চুল নিয়ে চিন্তামুক্ত।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, যাদের পরিশ্রমে হ্যালো 8920 আপনাদের কাছে এতটা জায়গা করে নিতে পেরেছে। অবশ্যই আরজি শাকিল, খালিদ এবং লোবান, এবং একই সাথে আমার লাখ লাখ শ্রোতা আর যারা আমাদের অনুষ্ঠানের অতিথি, তাদের প্রতি আমাদের শত শত কৃতজ্ঞতা। খুব শীঘ্রই আমরা পা দিচ্ছি শততম পর্বে। এবং প্রিয় শ্রোতা, যারা আজকে আমাদের অতিথি, তারা এক অর্থে বাংলাদেশে প্রায় সব মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে গিয়েছিলেন একটা সময় এবং এখনো রয়েছেন। বিশেষ করে আমরা ফেসবুকে দেখেছি যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল যখন আরফিন রুমি দ্বিতীয় বিয়ে করেন এবং তার প্রথম স্ত্রীকে সাথে নিয়ে বেশ কিছু ছবিও আমরা সেই সময়তে দেখেছিলাম। বিভিন্ন পত্রপত্রিকাতে ব্যাপারগুলো নিয়ে আলোচিত হয়েছে, সমালোচিত হয়েছে। পরবর্তীতে আমরা সংবাদপত্রে এবং গণমাধ্যমে দেখেছি আরফিন রুমির জেলে চলে যাওয়া। এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের তেমন কিছু বলার নেই, এগুলো নিয়ে সবাই আপনারা জানেন। কিন্তু আমরা এখানে যার জীবনের গল্প প্রচার করছি সেটা হচ্ছে তার প্রথম স্ত্রী অনন্যা। এবং এই গল্পে আমরা বারবারই বলছি, কাউকে হেয় করা আমাদের উদ্দেশ্য নয়। অনন্যার জীবনে যা ঘটেছে সেটাকে আমরা এখানে উপস্থাপন করতে চাই, সেটা যতই হার্ড রিয়েলিটি হোক না কেন। এবং একই সাথে আপনাদেরকে বলতে চাই যে এই জীবনের গল্পটি একজন বা দুজন সংগ্রামী নারীর জীবনের গল্প। এইভাবেই আপনারা দেখুন, তাহলেই বরং ভালো হবে। আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং আমাদের যারা আজকে অতিথি, অনন্যা, অনন্যার সন্তান আরিয়ান এবং অনন্যার মা বেলিয়াঙ্কি, তাদের একটি ছবি দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন। ওকে অনন্যা, ফিরি আপনার কাছে। যে প্রশ্নটি করতে চাই, বাবা তো মারা গেলেন এবং যেটা শুনছিলাম শুরু থেকে যে পরিবারের বড় সন্তান আপনি ছিলেন এবং আপনার আম্মা বলছিল যে উনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, সংসার কিভাবে চলতো?
আমরা আব্বুকে যখন দেশে দাফন করে আসলাম ফরিদপুরে, একটা মানুষ ছিল না আমাদেরকে হেল্প করার মতো। আমরা যখন সেগুন বাগিচাতে থাকতাম, আব্বু মারা যাওয়ার পরে ওই বাসা ছেড়ে দিতে হয়েছে এবং একদম নর্মাল একটা বাসায় গেছি আমরা। তখন আমি আবার গান টান স্টার্ট করলাম, শো টো করা শুরু করলাম। তখন অনেকটা আমি আর কি সংসারটা চালাতাম,
মানে আপনার ওই স্টেজ পারফরম্যান্সের টাকা দিয়ে সংসার চলতো।
ইনকাম থেকে একটু একটু করে জমিয়ে জমিয়ে আম্মুর একটা পার্লার আমি দিলাম।
বাবার অনেক শখ ছিল পার্লারটা,
আম্মু পার্লারের কাজ খুব ভালো পারত।
আমি একটু ইন্টারাপ্ট করছি, গান তো শেখা বাবার কাছ থেকে, রাইট? এরপরে আর কোনো গুরু সান্নিধ্য?
এরপরে আমি শিশু একাডেমিতে গান শিখেছি।
ওকে,
ওখানে আমার একজন টিচার ছিলেন, উনি হচ্ছেন বাংলাদেশ বেতারের প্রযোজক, এখন পর্যন্ত আমাকে সবাই অনেক হেল্প করে।
মানে বাবা থাকাকালীন অবস্থায় আপনি স্টেজে পারফরমেন্স করা শুরু করলেন নাকি?
আব্বু থাকতে মোটামুটি করতাম,
আচ্ছা,
আব্বু মারা যাওয়ার পর থেকে তখন আর একটু বেশি স্টার্ট করলাম।
বাবা কি গান করতেন?
হ্যাঁ, আব্বু গান করতেন।
কি ধরনের গান করতেন?
আব্বু আধ্যাত্মিক গান গেতেন, গীতি।
ওকে, তারপরে বাবা মারা যাওয়ার পরে আপনি এটাকে মোটামুটি আপনার পেশা বানিয়ে ফেললেন, সংসারটাকে ভাল ধরা
অনেকটাই,
এবং এটা দিয়ে আপনি আম্মাকে একটা বিউটি পার্লার করে দিলেন। এটা কত সালে?
এটা হচ্ছে 2006 এর পরে। সাথে
এই বিউটি পার্লারটা কি এখন আছে আন্টি?
আছে।
আচ্ছা, এই যে অনন্যা, যে বিউটি পার্লারটা আপনি করে দিলেন, আপনি তো স্টেজে গান করতেন বলছেন, তার মানে আপনি বলা যেতে পারে ওই সময়টাতে অনেক পপুলার ছিলেন স্টেজ অন্তত, বুঝলে? এত টাকা রোজগার করে তো করা তো সম্ভব নয় সেই সময়টাতে।
সেই যে তখন অনেকে চিনতেন যে অনন্যা নামে একটা সিঙ্গার আছে। তো
আমরা একটু কি শুনতে পারি আপনার কাছ থেকে সেই সময় যে গানগুলো করতেন, লাইক একটু জাস্ট হিন্টস?
তুমি চোখের আড়াল হও, কাছে কি বাদরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বাদরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম।
আবিষ্কার করবেন এক অর্থে আমরা আবিষ্কার করেই ফেলেছি স্টেজ পারফরমেন্স করে বাবার যে ঘাটতি, অর্থপূরণের ঘাটতি, সেটা সে ফ্যামিলিতে সেই সময়টাতে পূরণ করছে। বয়স তখন কত? 2006?
15
বছর। শিওর? ফাইন। তারপর কি হলো?
তখন খুব টাফ হয়ে যেত পড়াশোনা, গান টান করা, অনেক প্রেশার পড়তো আমার উপরে। তারপরেও চেষ্টা করতাম যে আমার ছোট দুইটা মন আম্মু সবাইকে নিয়ে হ্যাপি থাকার। তো এরকম মানে দুটা বছর অনেক কষ্টে কাটলো। যখন একটা মানে ভালো একটা পজিশনে চলে আসলাম, এরপরে তখন হচ্ছে 2008 চোদ্দই ফেব্রুয়ারি আমি একটা শোতে গিয়েছি দিনের বেলা, আম্মু গিয়েছে সাথে, আম্মু সব জায়গায় আমার সাথে যায়। তো ওখানে যাওয়ার পরে আমি গান গাওয়ার আগে অন্য একটা ছেলে গান করছিল, তো ছেলেটা ভালো গাচ্ছিল। তো আম্মু বললো যে ছেলেটা তো ভালোই গায়, তা বললাম হ্যাঁ ভালো গাচ্ছে। তার আম্মু বললো নাম্বারটা নিয়ে রাখো, কখনো কোনো শোতে যদি কাজে লাগে। তা আমি যে বললাম যে ভাই আপনার নাম্বারটা দিবেন, তো সে নাম্বারটা দিল, সেটা রুমি ছিল।
মানে সেই সেই ছেলেই হচ্ছে আপনার পরবর্তীতে আরফিন রুমি, তাই তো? ওকে,
তখন সে আরফিন রুমি ছিলেন না, তখন যে সে ওরকম পারফর্ম করতো স্টেজ শোতে
আপনার মতোই।
জি,
ওকে,
ওর নাম্বারটা নিলাম, দেন আমি ওকে একটা শোতেও ডেকেছিলাম করার জন্য, পরে সে আমাদের ওই শোটা করে দিল। ওর সাথে দুই তিনবার আমার দেখা হয়েছে শোতে। এরপরে সে আমার নাম্বারটা নিল, তো আমার নাম্বার বলতে আমি তখন ফোন ইউজ করি না, আম্মুর নাম্বার।
ওকে,
বলে যে নাম্বারটা দাও, তো আমি নাম্বারটা দিলাম। পরে সে আমাকে একদিন ফোন দিয়েছে, সে জিজ্ঞেস করছিল কেমন আছি বা কি খেয়েছি এরকম ধরনের প্রশ্ন। আমি বললাম হ্যাঁ ভালো আছি এরকম। জাস্ট কিছুক্ষণ কথা বলার পরে আমি আম্মুকে দিয়েছি, আম্মু আম্মু ওই রুমি ছেলেটা ফোন দিচ্ছে কথা বলো। তো আবার আম্মুকে বললো
আচ্ছা আন্টির সাথে যেটা কথা হয়েছে সেটা আন্টির কাছ থেকে শুনি।
তো বললাম যে আমার বাসা পুরান ঢাকা, আমি পুরান ঢাকায় আসবো, আপনার সাথে একটু দেখা করবো। আমার বাসায় তো কোনো পারমিশন নেই ছেলে আসা, পার্লার প্লাস বাসা একসঙ্গে। তো বলছে না সমস্যা না, আমার আম্মু ফেসিয়াল করবে, এই জন্য আম্মুকে একটু নিয়ে আসবো। বললাম ঠিক আছে আম্মুকে নিয়ে আসবা, নিয়ে আসো। পরে আম্মুকে নিয়ে আসছে, আসার পরে দেখি ওর আম্মু মিষ্টি নিয়ে আসছে আর তিন মেয়ের জন্য চুরি কিনে নিয়ে আসছে, তাকে কিন্তু আমি কখনো দেখি নাই। সে আসবে ফেসিয়াল করতে এবং সে গেস্ট হিসেবে চলে এসে মিষ্টি 2-3 কেজি নিয়ে এসে এবং আমার তিন মেয়েকে কখনো দেখে নাই, সে চুরি টুরি কিনে নিয়ে আসছে। পরে আমি অনন্যাকে বললাম এটা কি চুরি কেন কিনে নিয়ে আসবে। পরে এক পর্যায়ে সে বিয়ের প্রস্তাব দেয়,
ওই প্রথম দিনে দেখাতেই,
প্রথম দিন দেখাতেই ওর মা। পরে আমি বললাম যে আমি তো এই ধরনের কোনো মন মানসিকতা নিয়ে ই করতেছি না, আর আমি আমার মেয়ে সায়েন্স নিয়ে লেখাপড়া করতেছে, ওকে খুব স্বপ্ন আমি ওকে ডাক্তার বানাবো।
সেই সময়টাতে অনন্যা কোন ক্লাসে পড়ে?
ক্লাস 10 এ।
ওকে, ও স্টুডেন্ট হিসেবে কেমন ছিল?
খুবই ভালো ছিল, ক্লাসে ফার্স্ট ছিল। পরে এক পর্যায়ে যে গান টান শোট যখন করলো 9-10 এ যখন উঠলো তখন একটু মানে 1-10 এর মধ্যে ছিল। সব ম্যাডামরা টিচাররা ওদের অনেক ভালোবাসত, ওকে যে পাশাপাশি গান করে এবং খেলাধুলা করে, স্কুলের কোনো খেলাধুলা এখানে চ্যাম্পিয়ন হইতো, সে যে কোনো খেলাধুলাই হোক, যেমন ঢাকা স্টেডিয়ামে ও কাবাডি খেলার জন্য গেছিল, কাবাডি খেলার জন্য গেছে, মানে ও ক্যাপ্টেন ছিল এবং ওইখানে চ্যাম্পিয়ন হয়ে আসছে। পরে এক পর্যায়ে ওর আম্মু এরকম এটা বললো, বলার পর আমি বললাম যে তুমি আমার মেয়েকে পছন্দ করছো, তোমার ছেলেকে, কিন্তু যখন দেখা হয়েছিল আমি তখন বলছিলাম তোমার ব্যান্ডে আমাদের সাথে ব্যান্ডে কাজ করবা, কিন্তু আমার মেয়ের দিকে চোখ দেখবা না, কারণ আমার এই মেয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন, আর গানের জন্যই আমার হাজবেন্ডকে আমি বিয়ে করছি, আমি গানকে অনেক ভালোবাসি, গান আমার জীবন এবং মরণ, গানের মধ্যে আমি সবকিছু ফিরে পাই, এই জন্য আমার গান অনেক ভালো লাগে। আমার কিন্তু বিয়ে হয়েছে আমার খালাতো ভাইয়ের সাথে, আমাকে ফ্যামিলি ইয়ে
দিয়েছে। আপনার হাজবেন্ড আপন খালাতো ভাই ছিল?
আপন খালাতো ভাই ছিল।
ওকে,
আমার মেয়ে অনেক ভালো গান করে, আমার স্বপ্ন ভালো একটা সিঙ্গার হবে এবং লেখাপড়া শিখেও ডাক্তার হবে।
ওকে,
কিন্তু আমি এখন আপাতত মেয়ে বিয়ে দিব না।
এই ব্যাপারটা নিয়ে আমি অন্যের কাছ থেকে একটু জানি, আপনার সঙ্গে যখন ফোনে কথা হতো প্রথম দিনই তো কথা হলো না, এর আগে তো কথা হয়নি ফোনে, এই প্রথম দিন কথা হওয়ার পর পরই আরফিন তুমি বাসায় চলে আসলো, বিয়ের পয়গাম, এক ধরনের তো পয়গামই বলা যায়, দাওয়াত নিয়ে কোনো টাচ দেয়নি ফোনে আপনাকে?
না না না, কারণ আমি তো তাকে ওইরকম কোন স্কোপ দিইনি
যে আমি তাকে এক ধরনের ভালো লাগা বা ও কিছু বোঝাতো ফোনে বা এরকম কোনো কিছু কি বুঝতেন
না, কারণ আমি তো চান্স দিতাম না, কারণ আমি হ্যাঁ ভাইয়া কেমন আছেন এরকম টাইপের কথা আর কি। তো সে আমাকে বলার আগে আমি আম্মুকে ফোন ধরা দিছি, তো সে আমাকে আর ওটা বলার চান্স পায় না, আর আমি তো তাকে কখনো ওই চোখে দেখিও নাই, আমরা জাস্ট একসঙ্গে কাজ করেছি কয়েকদিন।
কটা শো হয়েছিল একসঙ্গে?
চারটা শো
হয়েছিল একসঙ্গে। ওকে, এই শো গুলো করার সময় এমনিতেই স্পেশালি তার মধ্যে এমন কোন আচরণ দেখেছেন যেটাতে মনে হচ্ছে যে ফল ইন লাভ উইথ ইউ আর সামথিং?
না, এরকম কিছু আমি দেখি নাই,
এরকম কিছুও দেখেন নাই, হঠাৎ করেই সে একটা বিয়ের দাওয়াত নিয়ে আপনার পরিবার
বলে আমি ভালোবাসছি জাস্ট বিয়ে করব, অন্য মানুষের মতো ওই যে প্রেম করার সময় নাই আমার,
আচ্ছা, তো ওই ফ্যামিলি অ্যারেঞ্জমেন্টে কি ধরনের কথা হচ্ছিল ওনার বাবার সাথে?
তো আম্মা যখন বললো আমি তাকে ডাইরেক্ট না করে দিলাম, তো যখনই দেখছো গান করবে ওর মাথার ভিতরে এটা, তো বলে তো ওর সাথে তো হাবিবের ভালো পরিচয়, হাবিব ভালো গান করে, তুমি তো চেনো? তো বলছি হ্যাঁ। তাহলে হাবিব তো অনেক সময় ডুয়েট গান করে, তখন তো রুমিক কিন্তু গান করে না, অনন্যা যেভাবে গান করে ও সেভাবে গান করে না, ও জাস্ট ওকে সবাই চেনে জিঙ্গেল হিসেবে।
তখন অবশ্য রুমি
বাংলা জিঙ্গেল হিসেবে সবাই ওকে চেনে, কিন্তু গান করে না, অল্প। রুমি যদি স্টেজ উঠত দু একটা গান গিয়ে নামে যেতে হয়তো, অনন্যার জন্য ষোলো গান দিত, অনন্যার গান শুনবো, অনন্যার গান শুনবো, যে কটা প্রোগ্রামে নিছি
সেই সময়টাতে।
হ্যাঁ, সেই সময়টাতে ওকে নামাই দেয়া, ওকে শোনানোর জন্য পাগল হয়ে যেত।
দিস ইজ দ্য হার্ড রিয়েলিটি। ওকে, তারপর
এরপর ওর আম্মাকে আমি বললাম, তো বললো যে না ঠিক আছে, তাহলে তোমার ওর একটা গান ডুয়েট গান করবে, তো ওকে দিয়ে গানটা গাওয়াবে, আবার হাবিবের দিয়ে আমরা অ্যালবাম টালবাম ডুয়েট গান করাই দেবো। তো আমার আঘাত দিছে কোথায় জানি, গানকে ভালোবাসি, মেয়েকে যদি হাবিবের দুয়েটা দু একটা গান টান বের করে দিতে পারে, রুমিও আমাকে বুঝাইলো, ওর আম্মাও বুঝাইলো, তাহলে তো একটা ভালো পর্যায়ে চলে যেতে পারবে। তখন আর বিয়ের কথা বললো না, তখন আমাকে এই কথা বুঝাইলো, আমি তখন না করে দিলাম। তো যাক, ভালো কথা। এইভাবে তার বাসায় একদিন নিয়ে সে ওর ভোকাল টেস্ট করবে।
কোথায় নিবে? বাসাতে?
ওর বাসাতে,
স্টুডিও ছিল।
হ্যাঁ, বাসাতে স্টুডিও,
একটা হোম স্টুডিও।
হ্যাঁ, তো আমরা গেলাম ওইখানে।
আপনিও ছিলেন সাথে?
হ্যাঁ, আমি ছিলাম, আমার মেয়ে মেজো মেয়েও ছিল। তো ওর আবার শো ছিল ওইখানে, তো ওই ফাঁকে জাগে যায় ওর গানটা একটু চেক করবে, পরে আমরা আবার শোতে চলে আসবো। পরে বাসায় দেখে আসলাম গানটা, ভোকালটা দেখলো, পরে আমরা গানের প্রোগ্রামে চলে গেলাম, প্রোগ্রাম থেকে বাসায় চলে আসলাম। পরে ওর আম্মা তো খুব ওকে পটাই ফেলছে।
কি বলছিল? আমি করোনার কাছে আসি, সেই সময় তো শাশুড়ি হয়নি
না,
কি বলে পটালো বা কি ধরনের কি কথাবার্তা?
মা মা করে আর কি আমাকে কথা বলতেছিল, আম্মু তুমি এটা খাও ওটা খাও, তুমি কেমন আছো? সে আমার চুল আঁচড়িয়ে দিচ্ছিল, আমার ড্রেস ঠিক করে দিচ্ছিল, মানে মনে হচ্ছে যে আমি তার মেয়ে, এরকম মানে মেয়ের থেকে অনেক বেশি এরকম আদর সে করছিল। তো সাধারণত আমরা তো যেখানে আদর পাই ওখানেই আমরা পটে যাই, মেয়ে হোক ছেলে হোক যেই হোক। তো আমার খুব ভালো লাগতেছিল যে আন্টিটা খুব আদর করে আমাকে, আমি আর বুঝতে পারি না যে ওই আদরের পিছনে কি ছিল,
সেটা আমরা এখন পর্যন্ত বুঝিনি। আমরা সিরিয়ালি আসতে চাই, ঠিক আছে। তারপর কি হলো? আপনি চলে আসলেন বাড়ি থেকে?
হ্যাঁ, পরে ও আমাকে বাসায় এসে বলতেছে, আম্মু উনি আমাকে এইভাবে আদর করছে, এইভাবে বলে, তো তুমি আর আমার কেমন মা, তুমি আমাকে কেমন আদর করো, উনি আমাকে তোমার চেয়ে বেশি আদর করে, এরকম মাই আমি চাই। তখন আমি কান্না করলাম আর বললাম, আম্মু এই এটার রহস্য আছে, তুমি তো বোঝো না ছোট মানুষ। তো দেখ, ভালো কথা আদর করে ভালো কথা, কিন্তু কখনো রুমি কোনো কিছু বললে তুমি আমাকে ডাইরেক্ট বলবা, ওরা যেটাই বলুক আমাকে ডাইরেক্ট বলবা। তো কখনো মোবাইলে কথা বলতো না, ওর কাছে এইসব বলারও কোনো স্কোপ ছিল না, বলতো না, আমাকে ডাইরেক্ট ওইভাবেই বললো। বলার পরে এক পর্যায়ে আমার ফ্যামিলিকে আমি জানাইলাম যে আমি তো গার্জিয়ান না, ওর চাচা আছে, বোনের হাজবেন্ডটা আছে, আমার আব্বা আছে,
আপনার সঙ্গে রুমি কি কোনো কথোপকথন হতো ফোনে, বা আপনি কি আপনার জায়গা থেকে কোনো না বলা বা হ্যাঁ বলা কোনো কিছু বলতেন?
না, এরকম কোনো ওর সাথে আমার কোনো কথা হতো না। আমার কাছে তো সব নতুন নতুন লাগতেছে যে গান, মানে স্টেজে পারফর্ম করেছি, কখনো মানে স্টুডিওতে গিয়ে গান গাওয়া হয় না। এর আগে হয়েছে, মানে ওটা অন্য ধরনের একটা এনভায়রনমেন্ট ছিল, ছোটবেলায় আর কি গানের যে কাজগুলো হয় ওগুলো করেছি। তো ওখানে যাওয়ার পরে বাসায় স্টুডিও কেমন কি এটা জানা ছিল না, দেখলাম। তারপর ও বললো যে ডুয়েট গান করবে, গান কিভাবে করে, মানে একটা কিউরিওসিটি ছিল আমার মধ্যে।
ততদিনে কি রুমির কোনো সলো গান বা মৌলিক কোনো গান কি বেরিয়েছে বা কিছু
হয়েছে? না না না, কিছুই না
ততদিনে, মানে 2006 সালের কথা বলছি আমরা, রাইট? না, 2008 এর কথা বলছি। ততদিনে ও কোনো সলো গান বা কোনো মৌলিক গান করেনি, ইভেন ডুয়েট কোনো কিছু করেনি? ওকে, ফাইন।
এরপরে ওর ওখানে আমি ভোকাল দিলাম, ভোকাল দিয়ে আসলাম। তো আমি বলছি কি না, আমার ভোকালটা ভালো লাগতেছে না কেমন যেন। তো ও আবার আমাকে মানে খুব পটাচ্ছিল যে তোমার গলাটা কি আশা ভোসলের মতো, মানে আমি আবার একটু বিস্তারিত করে বললাম যে না ভাই, আপনি আমাকে পাম দিচ্ছেন? তো বলতেছে না না, তোমার গলাটা অনেক সুন্দর। তো ওর আম্মুর সামনে আবার নিয়ে বলছে, আম্মু দেখো গলাটা অনেক সুন্দর না? তো আম্মু বলতেছে হ্যাঁ অনেক সুন্দর। ওর আম্মু বলতেছে আমার বাসায় একটা পরী আসছে, আকাশ থেকে একটা পরী নেমে আসছে। তো আমি তো কখনো এই ধরনের কথাবার্তা শুনিনি বলি, তো আমি জাস্ট একটু ইমপ্রেস হয়েছি। এরকম আর কি কয়েকদিন চললো, এরপর আবার আম্মুকে তারা এই করেছে বিয়ের জন্য। তো ওই পর্যায়ে আম্মু আবার বলছে যে আমার ফ্যামিলি আছে, ফ্যামিলির সাথে কথা বলতে হবে, আর আমি আমার মেয়ে এখন বিয়ে দিব না, আমি তাকে বলে দিয়েছি। তো তারা খুব কাকুতি মিনতি, রুমি তো কান্নাকাটি অস্থির, আমি যেখানে যাব সে সেখানে যাবে, এমন একটা ইয়া, আমি কোথায় আছি সেটা সে জানতে চায় আম্মুকে ফোন দিয়ে। তো আম্মু তো বলে যে না, ও এখন শোতে আছে এখানে। তো একদিন আমি একটা শোতে গিয়েছি বাড্ডাতে, ওপেন কনসার্ট, সেখানে সে যাবে। আম্মু বলছে না তোমার আসার দরকার নেই। তো সে জোর করে আন্টি আসবো আসবো প্লিজ একটু বলেন। পরে আম্মু বললো পরে সে আসছে। আসার পরে সে শোটা দেখলো, দেখার পরে আমাদের বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। তো এরকম কয়েকদিন আর কি সে খুব মানে আমাদের সাথেই থাকতে চাইতো, আম্মু ইগনোর করতো। এখন একটা ছেলে কতবার ইগনোর করা যায়, এতবার বলার পরেও সে মানে একদম নাচার বান্দা যে না আমি বিয়ে করবই এরকম একটা গান।
পরে ও যে বিয়ে করতে চাচ্ছে ওর তখন বয়স কত ছিল? মানে ও ও তো ইয়াং,
রুমির 23,
ওকে 23, দ্যাট টাইম ইউ ওয়্যার 17, 17 এর মতো। আচ্ছা ঠিক আছে, তো চলছে, তারপর কি হলো?
ও আবার আম্মুকে খুব ই করতে শান্তি এরকম এটি করেন বিয়ে করবে এসে। তো আম্মু এক পর্যায়ে আমার বড় চাচাকে জানায়, আমার ফ্যামিলিকে জানায়। আম্মু ওকে জিজ্ঞেস করলো যে তোমার কি ইচ্ছা? আমি বলছি আমার কোনো ইচ্ছা নেই, তোমরা যেটা ভালো বুঝো সেটাই। তখন একটা কথা বলছিলাম যে আম্মু ওর ব্যবহার বা ওর আম্মার ব্যবহার আমার কাছে খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে ভালো মানুষ তারা, তাদের কথাবার্তায় তাদের আচার আচরণ। আর ও অনেকটা আমার আব্বুর মতো, মানে আব্বু অনেক সহজ সরল ছিলেন, কথাবার্তা কম বলতেন। তো প্রথম ওই রকমই মানে আমার সাথে অ্যাটিটিউড ছিল বা কথাবার্তা ওরকমই বলতো। তো আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে দেখে আমি আম্মুকে বলছি, এখন বাকিটা তোমার ইচ্ছা, তুমি কি করবা।
প্রিয় শ্রোতা, এই জায়গাটায় আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, ঠিক 12টার সংবাদের বিরতি, 12:06 আমরা আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে অনন্যার জীবনের গল্প এখানে প্রচারিত হচ্ছে। অনন্যার জীবনের গল্পের সাথে অনন্যার মা আমাদের বেলিয়ান্টি এবং অনন্যার সন্তান আরিয়ান, এই মানুষগুলো জড়িয়ে আছে এবং আরেকটি মানুষ অবশ্যই জড়িয়ে আছে, তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত জনপ্রিয় সিঙ্গার আরফিন রুমি। প্রিয় শ্রোতা, আমরা এখানে বারবারই যে কথাটা বলছি কাউকে হিরো করা বা কাউকে হাইলাইট করা আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য নয়, আমরা এখানে বরং একজন সংগ্রামী নারীর জীবনচিত্রকে তুলে ধরছি, যেটা অনেক বড় একটা লেসন হবে আমাদের যারা এখানে অনেক অনেক মানুষ আছেন সোসাইটিতে যারা স্ট্রাগল করে বড় হন এবং পিতৃহীন একটা পরিবারে কত বড় রকমের সমস্যার মুখোমুখি হয়েও মেয়েরা আশায় বুক বাঁধতে পারেন এবং সামনের ভবিষ্যতে স্বপ্ন দেখতে পারেন, সে ব্যাপারটিকে আজকে আমরা হেলো 8920 তে হাইলাইট করছি। কাউকে বিন্দু মাত্র হেয় করা আমাদের কোনো উদ্দেশ্য নয়। আমরা ঠিক ফিরে আসবো 12:06। আপনারা যদি ওদেরকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত 12:06।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। প্রথম দেখা, ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা? কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাইতে কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
ঘড়ি দেখ, কয়টা বাজে হিসেব আছে?
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ার স্টেটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ার স্টেটমেন্ট।
কিভাবে? এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ার স্টেটমেন্ট, এটি ত্বকের 5 স্তর গভীরে পৌঁছে আপনার চুলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে। ভালো রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস, নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ার স্টেটমেন্ট।
সকাল তো শুরু প্রচন্ড ব্যস্ততা, ভোরবেলায় মর্নিং ওয়াক, তারপরে অফিস, বাইরে অনেকগুলো মিটিং, ফিল্ড ইন্সপেকশন, সারাদিনের এই জার্নিতে চুল প্রতিদিনই হারায় তার স্বাভাবিক রাগ, হয়ে ওঠে রুক্ষ শুষ্ক বিবর্ণ, এক কথায় ড্যামেজড।
নতুন রাগ ইন্টেন্স রিপেয়ারে আছে কেরাটিন অ্যাক্টিভ, চুলের পুরনো প্রাণ ফিরিয়ে আনতে ড্যামেজ চুলের কোষে গভীরে পৌঁছে চুলে জোগায় প্রয়োজনীয় প্রোটিন যা ল্যাব টেস্ট দ্বারা পরীক্ষিত, আর আপনি থাকুন চুল নিয়ে চিন্তামুক্ত।
সকাল তো শুরু প্রচন্ড ব্যস্ততা, ভোরবেলায় মর্নিং ওয়াক, তারপরে অফিস, বাইরে অনেকগুলো মিটিং, ফিল্ড ইন্সপেকশন, সারাদিনের এই জার্নিতে চুল প্রতিদিনই হারায় তার স্বাভাবিক রাগ, হয়ে ওঠে রুক্ষ শুষ্ক বিবর্ণ, এক কথায় ড্যামেজড।
নতুন রাগ ইন্টেন্স রিপেয়ারে আছে কেরাটিন অ্যাক্টিভ, চুলে পুরনো প্রাণ ফিরিয়ে আনতে ড্যামেজড চুলের কোষে গভীরে পৌঁছে চুলে জোগায় প্রয়োজনীয় প্রোটিন যা ল্যাব টেস্ট দ্বারা পরীক্ষিত, আর আপনি থাকুন চুল নিয়ে চিন্তামুক্ত।
Close up presents Hello 8920, Close up, the closer, the better.
12:06 হচ্ছে সময়। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আর জিকে বিয়ার রয়েছে আপনার সঙ্গে, এবং আমাদের সঙ্গে রয়েছে আরফিন রুমির স্ত্রী অনন্যা এবং তার মা বেলিয়ান্তি আমাদের, এবং তার সন্তান অবশ্যই আরিয়ান। তাদের জীবনের গল্প এখানে প্রচারিত হচ্ছে, আমরা তাদের কাছে ফিরে যাব। তবে যাওয়ার আগে আপনাকে বলতে চাই, আপনি যদি আপনার জীবনের গল্প নিয়ে আমাদের এখানে আসতে চান, সেজন্য নিয়মটি হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলি 9115668। ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলে আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলতে হবে, এবং বলতে হবে আপনার সাথে যোগাযোগ করার জন্য আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। এবং একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, ফোন কলটি যেন 3 মিনিটের উপরে না হয়, কারণ ফোনটি এখানে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়। প্রিয় শ্রোতা, আরেকটি উপায় আছে, আপনি ফেসবুকেও আসতে পারেন, আর আমাদের অতিথিদেরকে দেখার জন্য এবং একই সাথে যদি কোনো কিছু বলার থাকে আপনার চলে আসতে পারেন। তাদের ছবি দিয়ে দেওয়া হয়েছে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 hello8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন, এবং লাইক দেওয়ার অর্থই হচ্ছে আপনি হ্যালো 8920 মেম্বার। ওকে, আমি ফিরি। অন্যান্য যেটা বলছিলেন আপনি, যে এক ধরনের কথা, মানে মৌন সম্মতি ভেতর থেকে ছিল, মানে ছেলেটা খারাপ ছিল না, আপনি বললেন যে ভালো ছিল। তারপর ওকে হ্যালো বলবে, হ্যালো হ্যালো আরিয়ান, কার কোলে বসে আছো?
আমি নানুর কোলে বসে আছি।
নানুর কোলে বসে আছো? নানুকে তুমি কি বলো?
হ্যালো বলছি।
হ্যালো বল। নানুকে নাকি তুমি নায়িকা বলো?
হ্যাঁ।
কার নায়িকা নানু?
আমি হচ্ছে নায়ক, নানু নায়িকা।
নানু নায়িকা, ফাইন। হ্যাঁ, অনন্যা তারপর?
এরপরে তাম্মু তো ফ্যামিলিকে বললো, তো তারা বললো যে দেখো কি করবা। কি একটা পর্যায়ে আম্মু তাদেরকে নিয়ে বসলো, এটা আমার থেকে আম্মু ভালো বলতে পারবে।
জি, বেটার আমরা তাহলে আন্টির কাছে যাই।
বলার পরে এক পর্যায়ে কেউ রাজি না, অনেক রিকোয়েস্ট করার পরে ওদের বাড়িতে নিলাম। নেওয়ার পরে ওদের ফ্যামিলি, ওরা থাকে ধানমন্ডি, এখানে যায় নাই, ওদের যেটা স্থানীয় বাড়ি গোলগোদন দরবার শরীফ ওইখানে গেলাম সবাই।
মানে পুরান ঢাকাতেই ওদের বাড়ি?
পুরান ঢাকাই।
ওকে।
সবাই দেখলাম, কথাবার্তা বললাম, পরে আমার ফ্যামিলি দেখে ওদের ভালো লাগলো। আমাদের এখানে একটা কথা, এই সংসারটা অনন্যাই চালায়, ওর দুই বোন আছে আরো, এগুলো সব ভার রুমির নিতে হবে, যেহেতু তার কোনো বোন নাই আর রুমির মার কোনো মেয়ে নাই, সেই হিসেবে যদি দেখে তাহলে এর সংসারও চালাইতে হবে, ওই সংসারও চালাইতে হবে। তো বলো আচ্ছা ঠিক আছে। ওর মা বলতেছে কি লাগবে, 2.5 মনের 1 বস্তা চাউল লাগবে মাসে, ওরা তিনজন আর কত খাবে, সংসার পুরোটাই আমি দেখবো, সমস্যা নেই। অনন্যা যা গান টান করে এই টাকাটুকে দিয়ে ওর মাকে সব দিবে, ওর সংসার চলবে, অসুবিধা নেই। রুমির সাথে একসাথে গান গাবে, ওর দুইটা বোন যতদিন পর্যন্ত মানুষ না হবে ততদিন পর্যন্ত আমরা এই সংসার চালাবো, আর ওর আম্মুর হাত খরচ পাল্লার যেটা আছে এটা দিয়ে ওর আম্মু চলবে, সমস্যা নেই। পরে বলে যে আচ্ছা ঠিক আছে। বইলে আসার পরে মনে করেন 2 দিন পরে ওর হলুদ। তারপরে আমরা বলছি যে আমরা এমনি কাবিন করবো, তুলে দেবো না। এক পর্যায়ে তারা সেটাও করে ফেললো, আচ্ছা তুলে দেবো কিন্তু তোমাদের ওইখানে থাকবে না, মেয়ে আমার কাছে থাকবে, মেয়ে যেহেতু লেখাপড়া করে আমি ওইখানে কিন্তু দেবো না। তো বলে আচ্ছা ঠিক আছে, পড়াশোনাও নষ্ট হবে না, গানও নষ্ট হবে না।
এখানে আমি একটু জানতে চাই, আরফিন রুমির পড়াশোনার ব্যাপারটা কেমন ছিল, লাইক ও পড়াশোনা করছে?
ও তখন আমাদের বলছে যে আমি মিউজিকের উপরে ডিগ্রি নিছি, কোন জায়গার থেকে? ঢাকা ইউনিভার্সিটির থেকে। আমার আব্বা আমাকে বললো তুমি ওর সার্টিফিকেট গুলো আগে দেখো যে কোন পর্যন্ত লেখাপড়া করছে, এটা সত্য কিনা মিথ্যে এটা যাচাই করো, মুরব্বীরা যেটা করে। তখন আমি বললাম যে আব্বা এত কিছু দেখার দরকার নাই, গান টান করে ছেলেটাকে একটু ভালো দেখছি, কাগজ কলমে দেখি কি হবে, ফ্যামিলি দেখছি, পছন্দ হয়েছে, কিন্তু ওর আম্মাকে দেখে আমার পছন্দ হয়নি। তখন আমার অবজেকশন ছিল, ওর আম্মা আমাকে ফোন করে বলতেছে ফার্নিচার দিবা, 50,000 টাকা দিবা, চেন দিবা, আংটি দিবা, ঘর সাজায় সুপা দিবা, এই বিভিন্ন ধরনের চাইতেছে। তো রুমি তখন আমার বাসায় কথা বলতে আসছে, তো আমি বলছি তোমার ছেলে তো এখানে আসছে, আমি তো মেয়েই দিব না, তুমি এগুলো চাইতেছো কেন? পরে আমি রুমিরে বললাম রুমি তুমি বাসার থেকে বেরিয়ে যাও, আমি তোমার সাথে আমার মেয়ে দিব না। পরে ও এক পর্যায়ে চেটে গেল, চেটে যাওয়ার পরও আমার বাসার থেকে বেরিয়ে গেল, গেটের সামনে যায় একটা সিগারেট ধরাইছে, মহল্লার পোলাপান আমার পাল্লারের সামনে এরকম, ওরা দেখে কে এই ছেলেটা পাল্লারের থেকে বেরিয়েলো এত রাত্রে, রাত তখন 12:30-12:00, এর মধ্যে কারেন্ট চলে গেছে। পরে দেখি যে ওরা আটকাইতেছে ছেলেরা, আমি আবার শব্দ পাইয়ে আগায় আসছি। পরে আমি বললাম যে কি হয়েছে এখানে, বলছে আপনার বাসার থেকে বেরিয়েছে, ছেলে মানুষ আপনার বাসার থেকে বেরিয়েছে, বলছে না আমার তো আমার বোনের ছেলে, ওকে বাঁচানোর জন্য আমি এই কথাটা তখন বলছি, আমার বোনের ছেলে, ওকে আমি মোমবাতি আনার জন্য পাঠাইছি, কারেন্ট চলে গেছে। পরে বলছে আমাকে এইভাবে বের করে দিলেন, অনেক কাকাতো মিনতি করছে। এক পর্যায়ে রুমি ওর মাকে ইচ্ছা মতো ঝাড়ি, আমি তো কোনোদিন কিছু চাই না, আমার কোনো লোভ নাই, আমি এগুলো চাই না, ওরা তো মেয়েই দিবে না, আমি মেয়ে আনতেছি তারপর তুমি এগুলো চাও। এটার পরে ওর আম্মা বললো যে আচ্ছা ঠিক আছে, আমার সংসার করবো আমি, আমার মাকে, আমি ওকে ভালোবাসবো, এইভাবে কথাটা তো বললো, আমাকে মানাই ফেললো। তুমি কথা দিলাম 17 তারিখে হলুদ, 18 তারিখে বিয়া, 19 তারিখে বৌভাত। তখন আমার কাছে এমন অবস্থা, যখন কথা দিস আমার হাতে মনে হয় তখন আমার কাছে 200 টাকা আছে, আমি নিয়ে কিভাবে বিয়ে দেবো? কথা দিয়ে ফেলছি, আমার কাছে আছে মাত্র 200 টাকা, আর আমার ফ্যামিলি আমাকে কেউ 1 টাকা দিয়ে হেল্প করবে না। তো অনন্যা গান টান করতো, আমার অনেক ভালো ফ্রেন্ড সার্কেল ছিল, বান্ধবী ছিল, সবাইকে ফোন দিয়ে জানাইলাম এই অবস্থা। জানানোর পর ওরা সাথে সাথে আমাকে একদিনের মধ্যে 1 লাখ টাকা হাতে ক্যাশ চলে আসলো। পরে ওইটা দিয়েই টুকটাক যা মার্কেটিং রুমির মানে হলুদের যত কাপড় ওদের ফ্যামিলির আমি সব দিছি, আর ওর চাষি ছেলে আংটি দিল, সেন্টার ভাড়া নেওয়া সবকিছু করা, এগুলা টাকা মেনটেন করা, সবাইকে খাওয়ানো সবকিছু, এভরিথিং সব আমি একা, এবং পার্লারে মেয়েকে সাজানো সবকিছু দেখাশোনা
নিজের হাতে, মেয়েকে সাজানো
সব সবকিছু এভরিথিং সব আমি করছি।
যেদিন বৌভাত ওইদিন রুমির আম্মা খুব খারাপ আচরণ করলো আম্মার সাথে। তো বৌভাতের দিন তো সাধারণত মেয়েরা মায়ের বাড়িতে যায়, তো তারা আমাকে যেতে দিল না, ওখানে ঝগড়া লাগাই দিছে যে যাবে না,
কারণ ছাড়া কোনো কারণ নেই।
তো বাসায় চলে গেলাম রমিদের বাসায়, একদিন পরে আম্মু নিতে আসছে, আম্মু জানিয়ে আসছে যে যে নায়র যে বলে আর কি সেটা নিতে আসছে। পরে রুমি রেডি হয় নাই, রুমি যাবে না। তো রুমিকে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে দেখো এটা যেতে হয়, আমার আম্মুর বাসায় অনেক আত্মীয় স্বজন বসে আছে যারা ওয়েট করছে আমাদের জন্য। তো একটা পর্যায়ে রাজি হয়েছে, তো রুমির বড় ভাইকে বলা হয়েছিল যে একটা ট্যাক্সি নিয়ে আসো, সে গেল না, আম্মু যেয়ে সে ট্যাক্সি ঠিক করে নিয়ে আসলো। পরে আমরা গেলাম, থাকলাম ওই দিন রাতে, পরের দিন চলে আসছি। আসার পরে মানে আমার যেমন আছে না বাচ্চারা, একটা দোকানে গেলে খেলনা দেখলে যতক্ষণ না নিবে কান্না করতে থাকে, নিবো নিবো নিবো, যখন পাওয়া যায় বাসায় যেয়ে কিন্তু একটু খেলে ওটাকে আর খেলে না। মানে আমি ঠিক ওরকম হয়ে গেলাম, মানে আমাকে নেওয়ার জন্য খুব একটা আগ্রহ ছিল তাদের। যখন বিয়ে হয়ে গেল তার কিছুদিন পর থেকেই ওই জিনিসটা আর কাজ করে না, আমাকে আম্মুর সাথে কথা বলতে দিত না, বলে ফোনে এত কথা বলা দরকার কি, আম্মু ফোন দেয় সেটাও আমাকে দেয় না, বলে ও ব্যস্ত এটা করছে সেটা করছে।
আমি বলি এভাবে 15 দিন গেল, 15 দিন পরে আমি স্ট্রোক করি হালকা অবস্থায়, মেয়ের সাথে কথা বলতে দেয় না, আসতে দেয় না, মানে আমি বিয়ে হইলে যে পরের বাড়িতে থাকতে হবে এই সেন্সটা আমার ছিল না, ও তো আমার কাছে থাকবে, লেখাপড়া করবে, ও কেমন করতেছে কেন? আমি তো ওকে ভালো মনে করে চাইছি, আমি মেয়েকে দিয়ে দিছি, কিন্তু আমার সাথে এমন করতেছে কেন আমি তো বুঝতেছি না। পরে আমি হাসপাতালে প্রায় 20 দিন থাকি, এই 20 দিনের মধ্যে আমার মেয়েকে দেখতে দেয়নি এবং হাসপাতালে আমাকে এসে দেখে নেই, বলছে এগুলো ভগলামি করতেছে, তোর মা তোকে নিয়ে যাবে, এখানে থাকতে দিবে না।
কে বলছে এগুলো?
ওরা আমার শাশুড়ি। ওকে, মানে আমাকেও বলতেছে, মানে আমার হাজবেন্ড কেও বোঝাচ্ছে।
সেই সময় রুমির সাপোর্টটা কেমন ছিল?
রুমি তার মায়ের
মায়ের কথা শুনে পরে আমি অ্যাবনরমালের মতো হয়ে গেছি, হাসপাতালের থেকে ডাইরেক্ট খালি বলতেছি পাগলামি করতেছি, অনন্যাকে দেখবো, তারপর বলে দেখবে তোমার মাকে হাসপাতালে নিয়ে আমার বাসায় চলে আসো। হাসপাতালের থেকে ডাইরেক্ট ওদের বাসায় আমাকে নিয়ে গেলাম।
আচ্ছা,
গেছি রুমে ঢুকলাম, মেয়ের কাছে আসতেছে না, দেখতে আসে না। এখন ওর শাশুড়ি বলতেছে দেখো তোমার কেমন মেয়ে, তুমি হাসপাতালে তো দেখতে আসো, তোমার মেয়েই তোমাকে পছন্দ করে না।
এরকম কেন হলো অরণ্য?
সেটা হচ্ছে তখন মানে রুমির একটা কাজে রুমি আমাকে ইনভলভ করে দিয়েছে, এটা করো। তো ওই মুহূর্তে আম্মু আসছে, ওইটা আমি রেখেও আসতে পারতেছি না, এই জন্য একটু লেট হয়ে গেছে। ওই মুহূর্তে আমার শাশুড়ি কথাটা মানে আমার বিরুদ্ধে নেগেটিভ আম্মুকে করে দিল।
পরে আমি তার বুঝতে পারিনি, রাত্রে থাকলাম, আমার আম্মাও ছিল সঙ্গে, তো আমাদের সাথে তেমন কোনো ভালো ব্যবহারও করে না, আমার আম্মা কোনোদিন যায় নাই, সে গেছে কি আসছে। পরের দিনই চলে আসলাম, আমার মেয়েকে আর আমার সাথে আসতে দিল না। আসার পরে অসুস্থ কতদিন, তারপরে 2-3 মাস হয়ে গেছে, আমার মেয়েকে আসতে দেয়নি, দেখতেও দেয়নি। আর পরে এইভাবেই চলতে থাকে।
কি করতো অনন্যা বাসা থেকে? কি আপনি বলতেন সীমার সঙ্গে দেখা করার কথা, আপনাকে না করতো?
হ্যাঁ, আমাকে না করতো, বলতো যে যাওয়ার দরকার নেই, এত মায়ের বাসা কি করো, কয়দিন হয়েছে তোমার বিয়ে হয়েছে? আমি যে কদিন হোক আম্মু অসুস্থ আমি যাব, আম্মুর সাথে কথা বলো, ফোনে পর্যন্ত কথা বলতে যেত না। আর আমার বিয়ের 1 সপ্তাহ পরে বাসায় যে কাজের লোকটা ওদের কাজ করতো তাকে বিদায় দিয়ে দিছে। আমার শাশুড়ি আমাকে বললো যে ও কাজ করবে না, ও চলে গেছে অসুস্থ, পুরো বাসার দায়িত্ব আমার পরে। তখন আমি তখন এগুলো বুঝিও না যে বাসার কাজ কিভাবে কি, আম্মু শিখাইছে শিখছি, সেখান থেকে যথেষ্ট চেষ্টা করছি এবং পারছি। তাদের বাসা ছিল 4টা রুমের বাসা, সমস্ত বাসা আমাকে সকালে 7টার সময় উঠে দেওয়া হতো, তার রাতে ঘুমাতে ঘুমাতে আমার 3টা 4টা, তো এইটুক সময় আমার ঘুমিয়ে তো আর কাভার হতো না। এটা করো সেটা করো, ঘর ঝাড়ো ধরো, ঘর মোছো, যা কাজ থাকে এভরিথিং, এতগুলো মানুষের কাপড় চোপড় ধাও, সবকিছু আমাকে দিয়ে করাতো, রান্না টান্না যেটা না পারতাম বলতাম সে ই করতো। আর আমার তখন একটু একটু ভালো লাগতো যে নতুন সংসার করছি, আনন্দ নিয়েই করতাম। আমার বিয়ে কিছুদিন পরে আবার আমার বড় ভাসুর বিয়ে করে, সে বিয়ে করার পরে তখন তো একটা আমি আমার সাথী পেলাম, কথা একটু শেয়ার করার মতো, ও আর আমি দুজনে মিলেই বাসার তখন সবকিছু দেখাশোনা করতাম। বাট ওই আমার যে যা ছিল ও একই প্রবলেমে ছিল তখন, ওকে ওর আম্মার সাথে কথা বলতে দেওয়া হতো না, ও এই প্রবলেম গুলো ফেস করতো, আমার থেকে আরো বেশি তার প্রবলেম ছিল, তার ফ্যামিলি রাজি ছিল না। সে 3 মাস সংসার করেছে ওখানে, এরপরে সে চলে যায়। মানে ভাষুর খুব টর্চার করতো তাকে, আর আমাকে রুমির আম্মা খুব টর্চার করতো, আর রুমিকে ওগুলো বললে রুমি পাত্তা দিত না। রুমি আমাকে একদিন বিয়ের দেড় থেকে 2 মাসের মধ্যে আর কি, হঠাৎ করে ছোটখাটো একটা বিষয় লেগে গেছে, তো রুমি আমাকে বললো যে তোমার যদি ভালো না লাগে আমাকে, যদি আমাকে আমার আম্মাকে আমার ফ্যামিলি যদি ভালো না লাগে তুমি আমাকে ডিভোর্স দিয়ে চলে যেতে পারো।
1.5 মাসের মাথায়?
1.5 মাস।
ওকে।
আমি আশ্চর্য হয়ে গেছি যে এমন কিছু হয় নাই যে রুমি আমাকে এই কথাটা বলবে। এরপরে আমি কয়েকদিন ওর উপরে রাগ ছিলাম, পরে ও আমাকে সরি বলছে যে না আমার তখন মাথা গরম ছিল, আম্মা এরকম এরকম বলছে এই জন্য আমি তোমাকে ওটা বলছি। তো কিছুদিন পরে আস্তে আস্তে দেখা যেত যে রুমির ফোন থেকে আমি পলাই হলেও ফোন দিতাম আম্মুকে, কেমন আছো, এসে অনেকদিন পর পর 2 মাস 3 মাস পর পর যেতে দিত। আর আম্মা আমার বাসায় খুব কম আসতো, আম্মা বাসায় আসলে একটা মানে তেমন কোনো আপ্যায়ন করতো না, আসলে কেমন যেন মনে হয় যে একটা কাজের লোক বাসায় আসছে এরকম ব্যবহার। আর আম্মা আসলে নিজে রান্না করে খেত, আমার বাসায় এসে সে নিজে রান্না করে সবাইকে খাওয়াতো। তো একবার এখন রুমির আম্মা খুব অসুস্থ, তো আম্মু আসছে পুরো বেড অবস্থায় বেড়ে তার ই করছিল, সেগুলো আম্মু ক্লিন করেছে। এটা কিন্তু কেউ করে কিনা আমার জানা নাই, তবে আম্মু 1 সপ্তাহ তাকে অনেক টেক কেয়ার করে সুস্থ করে পুরো বাসা আম্মু সামলাইছে, রান্না টান্না থেকে শুরু করে কাপড় চোপড় ধোয়া সবকিছু। পরে আম্মু তো চলে আসছে, তাও আমার আম্মা খারাপ তাদের চোখে, আমার চোখেও আম্মাকে কালার করতো। আমার বিয়ের 3 মাস পরে আমার শ্বশুর মারা যায়, আমার শ্বশুর অনেক আদর করতো আমাকে, আমিও তাকে অনেক ভালোবাসি, এখনো তার জন্য অনেক ভালোবাসা আছে, অনেক মিস করি তাকে। আমি তার খুব আদরে বউ ছিলাম আমি, মানে আমার বিয়ের আগে আমরা জানতাম না যে আমার শাশুড়ি এবং শ্বশুর আলাদা থাকে, তো পরে যখন জানতে পারলাম, তো আমার শ্বশুর একবার এসে বাসায় প্রায় 15 দিনের মতো ছিল, প্রতিদিন বাজার করে নিয়ে এসে আমার হাতে দিত, গেট দিয়ে ঢুকতেই জোর একটা ডাক দিত অনন্যা এখানে আসো। তো একদিন আমি তার কাছে বাদাম খেতে চেয়েছিলাম, যাবি আমার জন্য একটু বাদাম নিয়ে এসেন, সে আমার জন্য প্রতিদিন 1/2 কেজি করে বাদাম নিয়ে আসতো। আমি বলছি আব্বি একদিনে তো খেয়ে শেষ করতে পারতেছি না, আপনি প্রতিদিন নিয়ে এসেন না, সে সামনে বসে খাওয়াবে। তখন আবার ফলের সিজন, অনেক অনেক ফল টল নিয়ে এসে সামনে বসে খাওয়াবে, বলে যদি না খায়, এরকম অনেক আদর করতো। 3 মাস পরে সে যখন মারা গেছে, সেটাও একটা কাহিনী ছিল, সেটা হচ্ছে আমার যে বিয়ের গহনা, বিয়ের গহনাটা আমি জাস্ট 2 দিন পরেছি। এরপরে হঠাৎ একদিন আমার শাশুড়ি সকালবেলা 8টা বাজে ডাক দিছে, অননা উঠে উঠে উঠো তোমার গহনা খুঁজে পাচ্ছি না। তার কয়েকদিন আগেও যে আমার শ্বশুর 15 দিন বাসায় ছিলেন, তো আমি তো ঘুম থেকে উঠে মানে আমি অবাক হয়ে গেছি যে এটা কি, গহনা তো তার কাছে থাকে, আমার তো নিজস্ব আলমারি নাই। তো বলতেছে যে না গহনা নাই আমার আলমারিতে, দেখো খুঁজে দেখো কোথাও নেই। তার বললাম যে কি হয়েছে, সে বলে যে কি হবে বাসা থেকে কেউ চুরি করছে নাকি জেনে নিয়ে গেছে, এরকম একটা কথা। তো সে আবার এগুলো বিশ্বাস করে, আমার তো মাথা নষ্ট হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব। তো উনি আবার কয়েকজনকে ইঙ্গিত করলো, এর মধ্যে আমার আম্মার নামও দিছে, তার কয়েকদিন আগে আম্মা আসছিল, আম্মা হয়তো বাইরে নিছে। আমি তখন রাগ হয়ে গেছিলাম যে এটা কোন ধরনের কথা, আমার আম্মা কেন নিতে দেবে আমার গহনা। 3 জনের নাম দিয়েছে, একটা হচ্ছে আমার শ্বশুরের ছোট ওয়াইফ যে তার নাম দিয়েছিল, আম্মার নাম দিয়েছিল, এবং আমার একটা ভাসুরের ওয়াইফ তার নাম দিয়েছিল। পরে এটা যে কোন রকমে সামাল দিল, সে বললো যে না পেয়ে যাবো আমি চালান দিব। পরে দেখি রুমির কোনো রেসপন্স নাই, রুমি বা আমার যে ভাসুর তারা কিছুই বলে না। যে আমার শ্বশুর জানতো যে এটা আমার শাশুড়ির একটা চাল, আমার শ্বশুর ফোন দিয়েছিল তাকে, ফোন দিয়ে বললো যে এখন ছেলে বউ ঘরে আসছে আর কত এমন করবা, এখন বাদ দাও। তো এরকম কথাবার্তা হয়েছে তাদের মধ্যে। পরের দিন আমার শ্বশুর আবার সকালে ফোন দিয়েছে, সকালে আমার শাশুড়ির সাথে কথা হয়েছে, কি কথা হয়েছে আমরা জানি না, দেন সে অফিসে যেয়ে স্ট্রোক করে, স্ট্রোক করার পরে সে মারা যায়। ওখানে সে মারা যাওয়ার পরে আরো বেশি প্রবলেম শুরু হলো আমাদের। সে মারা যাওয়ার 2 মাস পরে আমার ওই যে যা উনি চলে যায়, পরে উনি ডিভোর্স পেপার পাঠাতে আমার ভাসুরকে। এরপরে আমি আবার একা হয়ে গেলাম, উনি আবারও সেই প্রবলেম। হঠাৎ করে সকালবেলা শাশুড়ি ডেকে বলতেছে অননা তোর গহনা ফেরত পাইছি। গহনা ফেরত পাইছি মানে, বলে কি জানালার একটা কোনায় একটা কাপড়ে বাঁধা সে ওখানে রেখে দিছে, রেখে দিয়ে বলছে দেখ পেয়ে গেছি। আমি তো প্রথম মনে করছি কি জানো, আমি সে কে দিল বা কোত্থেকে আসলো কিভাবে আসলো, বলে কি জিনে দিয়ে গেছে, সে জিন চালান দিছে সেখান থেকে ওটা চলে আসছে। তো রুমিকে আমি বললাম, রুমি বলে যে বাদ দাও পাইছো তো এটাই হয়েছে। তো এই কথা বলার পরে আমি চুপ হয়ে গেছি। এরপরে আমার ভাসুরের কয়েকদিন পরে বিয়ে হলো, ওটা ফ্যামিলিগত ভাবে হয়েছে। ওই মেয়েটাও খুব ভালো একটা মেয়ে, আমার যে 2টা জায়গা ছিল 2টা জায়গায় আমাকে অনেক সাপোর্ট করতো, মানে আমার মায়ের পরে যদি আমাকে কেউ সাপোর্ট করে থাকে ও আমাকে অনেক সাপোর্ট করছে। তো আমার মিলেমিশে খুব ভালোই ছিলাম। এরপরে ওদের ঘরে একটা মেয়ে হলো, ওনাম অপ্সরা, সবাই একটু মোটামুটি ভালোই ছিলাম। কিন্তু ওই যে ঝগড়াটা আমাদের ফ্যামিলির মধ্যে, রুমির আমার মধ্যে, এটা মূলত ওর আম্মা ক্রিয়েট করতো।
আচ্ছা, একটা বিষয় আমরা তাহলে পেলাম যে রুমি এবং আপনার মধ্যে একটা ঝগড়া তৈরি হয়ে গিয়েছে ততদিনে। কি ধরনের ঝগড়া, কি বিষয়গুলো নিয়ে ঝগড়া হতো এবং ঝগড়ার রকমই বা কেমন থাকতো?
যেমন ছোট ছোট বিষয়, অননা এই কাজটা ভালো করছে না, যেগুলো কোনো ব্যাপারই না। বাসায় কাপড় ধুচ্ছি, সাবান কেন বেশি খরচ, রান্নায় কেন এমন হলো, ছোট ছোট বিষয় নিয়ে ওর আম্মা খুব বড় আকার ধারণ করতো। তো তখন দেখা যেত রুমির সাথে আমার লেগে যেত, আর উনি খুব বাজে ভাবে গালাগালি করতো, তো যেটা আমার পছন্দ হতো না।
কি, রুমি?
রুমির আম্মা। তো আমি রুমিকে বলতাম যে দেখো আমাকে বলুক, ফ্যামিলি নিয়ে মা বাবা নিয়ে এরকম গালাগালি কিসের, আর আমি কিন্তু এগুলো শুনে অভ্যস্ত না, আমি এগুলো আম্মুকে বলতাম না, কারণ আম্মু শুনলে কষ্ট পাবে। রুমি বলতো থাক সহ্য করো, সে বাঁচবেই বা কয়দিন। আমি রুমি সেটা না, সে গালাগালি কেন দেবে, সে বুঝায় বলতে পারে, ঝাড়ি দিতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু গালাগালি, খারাপ ভাষা আর কথা কথা বাসা থেকে চলে যাও, রুমি এগুলো কিছুই বলতো না। প্রায় আমাদের মধ্যে ঝগড়া লাগতো ছোটখাটো বিষয় নিয়ে, আমি কেন বাইরে যাবো রুমির সাথে, সারাদিন বাসায় থাকবো, রুমির সাথে কোথাও যাওয়া যাবে না, এটা কেনা যাবে না, ওটা কেনা যাবে না, এরকম করা যাবে না, অনেক কিছু। আমার বিয়ের পরে মানুষের কিন্তু আশা থাকে যে আমার হাজব্যান্ড আমাকে এটা কিনে দিবে বা এখানে ঘুরতে নিয়ে যাবে, কখনো সেটা আশা পূরণ হয় নাই। একটা ড্রেস মনে হয় না রুমি আমাকে বিয়ের পরে কিনে দিয়েছে, সেটা হয়তো বা দেখা গেছে কেউ গিফট দিছে, সেটা আছে, বাট রুমি কিনে দিবে এরকম সামর্থ্য তার ছিল, কিন্তু সে কখনো আমাকে কিনে দেয়নি। আমার শাশুড়ি আমি বলতাম যে দেখো আমি তো আর তোমাদের কাছে সেরকম কিছু চাই না, ছোট ছোট আমার আশা, সেগুলো যদি তোমরা পূরণ না করতে পারো, তো সে রাগ হয়ে যেত। এরপর আমি আমার পড়াশোনার কথা বললাম যে তোমরা তো আমার পড়াশোনাও বন্ধ করে দিছো। পরে আম্মুকে বললাম যে আম্মু তুমি ওদেরকে একটু বুঝাই বলো, তার আম্মু বললো যে তুমি পড়াশোনাটা কেন বন্ধ করছো এরকম কিছু। পরে তারা আমাকে একটা স্কুলে ভর্তি করে দিল,
স্কুলে
আর আমি তো এসএসসি দিই নাই তখন, এই জন্য তা আমাকে কোনো টিচার রেখে দিবে না বা কোনো কোচিং এ পড়তে দিবে না। আমার শাশুড়ি বলে আমি তোমাকে পড়াবো, তো আমাকে সায়েন্স নিয়ে পড়তে দিল না, আমাকে বলে তুমি কমার্স নাও, ঠিক আছে, সে আমাকে কমার্সের সাবজেক্ট পড়াবে, তোমাকে সে যেভাবে বুঝায় আমি তো বুঝি না, সে তো খুব মানে সহজ ভাষায়, সে তো বিজনেস করছে, যে বিজনেস করে ওইটার আন্দাজে সে আমাকে বোঝায়। তো আমি রুমিকে বললাম যে রুমি এইভাবে হয় না, তুমি আমাকে একটা টিচার অন্তত রেখে দাও, একটা কোচিং ঠিক করে দাও, সে করবে না। তো আমি এক পর্যায়ে রাগ হয়ে আমি ওটা বন্ধ করে দিই, আম্মুকে বললাম এমন করে, আম্মু বুঝে বললো তাও শুনে না, গান টান গাওয়ার কথা বললাম, ওরা না গান এখন গাওয়ার দরকার কি, রুমিকে খুব বুঝাইলো যে না ওর গান টান গাওয়ার দরকার নেই, গান টান গাইলে হয়তো বা সামথিং কিছু সে বুঝাইছে উল্টাপাল্টা, এই জন্য রুমিও খুব নেগেটিভ
গানের ব্যাপারে, রুমি নেগেটিভ হয়ে গেল।
হ্যাঁ, মানে আমি গান গাবো পড়াশোনা করবো দুটাতেই সে নেগেটিভ, দিবে না করতে, অথচ সে আম্মুর কাছে বলে দেখো আমি ওকে গান করাতে চাই, ও গান গায় না।
পরে আমি ওকে একদিন প্রেশার করলাম যে তুমি গানের জন্য আমার মেয়েকে পাইছো আর সেই গানটাই তুমি বন্ধ করে দিছো, অথচ নিজে গাইতেছো, অন্যান্য মেয়েদের সুযোগ করে দিতেছো, অথচ আমার মেয়েকে গান বন্ধ করে দিছো, এটা তো আমি ভালো দেখতেছি না। বলে আম্মু তুমি ধৈর্য ধরো, এটা হবে, আমি একটু ভালোভাবে উপরে উঠি, উঠার পরে ওকে আমি আমার সঙ্গে এইভাবেই রাখবো, এভাবে আমাকে ধামাচাপা দিয়ে বোঝাই রাখলো। পরে আমার সামনে ওর পায়ে ধরে, তাই দেখো আমি ওর পায়ে ধরে বলতেছি তোমার স্বামী কোনোদিন তোমার পায়ে ধরতো, আমি ওকে তোমার সামনে দেখো পায়ে ধরি যে একটা গান গাও, দেখো গান গায় না, ওকে আবার চিনতে দিয়ে দিত যে তুমি স্বীকার যাবা না।
মানে কি হতো,
মানে সে আমাকে ইশারা দিত যে আমি যাতে আম্মুকে না বলি ও কেমন করে আমার সাথে।
সো এটা হতো শাশুড়ির কাছে খুব ভালো থাকতো সে।
জি জি, এবং আর আম্মু তো বুঝতো না এই জিনিসটা, আম্মু তো মনে করতো আমি ওকে বকা দিতাম, আম্মু আমাকে উল্টা বকা দিত যে তুমি কেন এমন করো,
যে না রুমি অনেক ভালো, তুমি এগুলো করতেছো আমার মেয়েকে, আমি
মানে আম্মুর কাছে আমি পুরোপুরি নেগেটিভ হয়ে গেলাম,
সবসময় এরকম করতাম, আমি মেয়েকেই, আমার ফ্যামিলি, আমরা সবাই মেয়েকেই দোষী মনে করতাম, যেমন মেয়েটাই মনে হয় খারাপ,
মানে আমার কোনো ফ্যামিলি তখন আমার সাথে আর ফোনে কথা বলতো না, সবাই
না ওকে কেউ দেখতে পারতো না, তাহলে মনে করতাম যে না রুমি অনেক ভালো ছেলে, তো অনেক ভালো বোধহয় খারাপ ছেলেকে বেশি ভালোবাসে দেখে ও এগুলো অ্যাবাউট করে চলে যাচ্ছে যে গান গাবো না, পড়াশোনা করবো না, ও ওইভাবে লাইফটা
পুরোপুরি স্টেজ পারফরমেন্স বন্ধ, চর্চা করাটাও বন্ধ,
একদম। হ্যাঁ, চর্চাও বন্ধ,
রুমি তার জায়গা থেকে চর্চা করে যাচ্ছে,
চর্চা সে করে যাচ্ছে, অথচ ও শিশু একাডেমি যখন গান করে একক গানের জন্য, ও কোনো মন্ত্রী মিনিস্টার আসলে ওকে একক গানের জন্য ডাকতো সবসময়, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি আপনার রাষ্ট্রপতি প্রোগ্রামে ওইখানে ওকে ডাকতো, বড় বড় শিল্পী সিঙ্গার তাদের সাথে ওকে ওইখানে গানের জন্য নিয়ে যেত। এই ধরনের মেয়ে একে যদি এইভাবে ফেলে দেয় তখন কোনো মা কি সহ্য করতে পারে?
এরপরে রুমি গান টান তো আস্তে আস্তে একটা পর একটা করছে, শো করছে, তো ও কখনো বলতে পারবে না যে ওর কোনো কাজে আমি বাধা দিছি, সেটা যে কোনো কাজ হোক আমি 100% আমার পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করছি, ওর সাথে আমি রাত জাগছি যে ও যেহেতু রাত জাগে ওর কিছু লাগতে পারে খাওয়া দাওয়া, বাট ও আমাকে বলতো তুমি ঘুমিয়ে যাও, আমাকে ইগনোর করতে লাগলো একটু একটু করে আর কি, বাট আমি ওটা বুঝতাম না তখন। তো ও যখন আস্তে আস্তে গান একটার পর একটা হিট হচ্ছে, তার মানে অ্যাপ্রোচ কেমন ধরনের চেঞ্জ আর কি, তার ভাবসাব সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, সে একটা বড় সিঙ্গার হচ্ছে। বাট তার আগে কিন্তু মানে এটা আমি গর্ব করছি না, কিন্তু তার ড্রেস আপ থেকে শুরু করে তার হেয়ার স্টাইল সবকিছু আমি তার চেঞ্জ করছি। সে মানে খুব নিজেকে আয়নার সামনে দেখে খুব খুশি হতো যে আমাকে এখন সুন্দর লাগে। ইভেন আমি আম্মু তখন একটা খুব সুন্দর একটা ক্রিম বানাতো, তো ওই ক্রিমটা আমি তাকে এনে দিছি, এনে দেওয়ার পর সে একটু ব্রাইট হয়ে গেছিল, সে আরো খুশি। তখন মনে হচ্ছে আমি তার কাছে অনেক বড় একটা জিনিস অনন্য। এরপরে তার ভালো ভালো কিছু গান আসলো বাজারে, তখন তার ফার্স্ট অ্যালবাম 2008 শেষের দিকে রিলিজ হলো, ওটাতে আমার দুটা গান ছিল, তো ওটা মোটামুটি একটু ভালো ইয়ে হলো। এরপরে একটা কাজ করলো যে ভালোবাসি বড় ভালোবাসি, এই গানটা হিট হলো, পড়শির গানটা হিট হলো, তখন একটু মানুষ জানতে শুরু করলো আরফিন রুমি একটা সিঙ্গার আসছে, ভালো কম্পোজার, এরকম কিছু।
পড়শির সাথে তোর কেমিস্ট্রিটা ভালো ছিল, বিশেষ করে আমরা যদি হ্যাপি এবং ন্যান্সি যেরকম ডুয়েল যে, ওই সময়টা আসলে কখন?
2009
তখনও তো আপনাদের মধ্যে সম্পর্ক আছে। ওকে,
রুমি ন্যান্সির সাথেও কিছু গান করেছিল, সেগুলো হিট হয়েছিল। তো পড়শির সাথে যেটা সেটা একটু বেশি হিট হয়েছিল, তখন তো রুমি খুব ভালো একটা প্ল্যাটফর্মে মোটামুটি।
প্রথম যদি বলি রুমির গান কোনটা হিট করলো বেশি আপনার জায়গা থেকে?
ওর কম্পোজ করা ফার্স্ট হিট হয়েছে হচ্ছে ভালোবাসি বড় ভালোবাসি,
এর বেশি ভালোবাসা যায় না,
যায় না। এরপরে হচ্ছে পড়শির যে গানটা ওইটা হিট হলো, তোমারই পরশ, এরপরে ভালোবাসি তোমায়।
এই যে গানগুলো একের পর এক হিট হচ্ছে, কখন আপনি রুমিকে বলতেন যে এই জায়গাগুলোতে আমি থাকতে পারতাম?
আমি ওকে বলতাম যে তুমি তো তোমার সলোতে আমার গান রাখতে পারো, অথবা তখনও মিক্সড বের করে নাই, তো যখন মিক্সড বের করলো আমি বললাম যে মিক্সড তো তুমি আমার একটা গান রাখতে পারো। ও বলে না আমি আরেকটু হিট হই, তখন এখন না, তখন মানুষ তোমাকে চিনবে যে তুমি আসলে তোমার ওয়াইফ বা এরকম কিছু। তো একটা মানুষের সাথে কয়বার কথা কাটাকাটি করা যায়, তো সে আমার কথা শুনতো না, তার আম্মা ভাই যেটা বলতো সেটাই। এরপরে ওর এসোনে অ্যালবামটা বের হলো 2009, তো ওইটাও মোটামুটি ভালো একটা রেসপন্স পেলো ওখান থেকে। এরপরে 2010 আমি বেবি কনসেপ্ট করি, কাইয়াম।
এটা কি প্ল্যান ছিল? কনসেপ্টের ব্যাপারটা কি প্ল্যান ছিল?
এটা কোনো প্ল্যান ছিল না, প্ল্যান ছিল আমাদের প্ল্যান ছিল যে মিনিমাম আমরা 5 বছর পরে বেবি নিব। হঠাৎ করে তো রুমি খুব খুশি যে তার বেবি হবে, সবাই খুব খুশি, বাট আমি একটু তখন হঠাৎ করে ভয় পেয়ে গেছি প্রথমে, যেটা হয় আর কি সবাই। তাম্মু আমাকে বললো যে তুমি এত তাড়াতাড়ি বেবি নিলাম, তাম্মুকে বলছিলাম দেখো আম্মু আমি তো ইচ্ছা করে নিইনি। পরে তো আরিয়ান পেটে আসার পরে আমি একটু অসুস্থ হয়ে পড়ছি, আর আমাকে আম্মার বাসায় তো যেতে দিত না, তখন আরো যেতে দিত না, বলে যে না এই অবস্থায় তোমার যাওয়া যাবে না, আমার নিজেকে নিজে টেক কেয়ার করতে হতো, ইভেন রুমের সব কাজ আমাকে করতে হতো।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আরফিন রুমির অনেক জনপ্রিয় সিঙ্গার, সে অবভিয়াসলি আমারও নিজেরও কিছু কিছু পছন্দের গান রয়েছে তার। সেই জায়গাটা থেকে আসলে বিতর্কে যে জায়গাটি তৈরি হয়েছে কিছুদিন আগে আমরা দেখেছি গণমাধ্যমে তার দ্বিতীয় বিয়েটি নিয়ে, এবং সেই জায়গাটি থেকে অনেকেই আজকে এই হ্যালোইট 920 কে অন্যভাবে দেখছেন, যে সেই জন্যই হ্যালোইট 920 অনেকের কাছে স্পেশাল। কিন্তু এই জায়গাটিতে আমরা একদম স্টপ করে দিয়ে বলতে চাই যে কাউকে এখানে স্পেশালি হাইলাইট করা বা কোনো বিষয়কে এখন পর্যন্ত নেগেটিভলি দাঁড় করানো সেটা আসলে উদ্দেশ্য নয়। আমরা এখানে একজন অনন্যাকে দাঁড় করিয়ে সমাজের অনেক অনন্যাকে শক্তি যোগাতে চাই, এবং একই সাথে বলতে চাই যে একটা নারীর জীবনের সংগ্রাম না অনেক বড়, অনেক শক্তিশালী। সেখানে তারা যেভাবে প্রতিকূল অবস্থায় উঠে দাঁড়ায়, শক্তি নিয়ে সামনের দিকে যাওয়ার যে চেষ্টাটা পায়, সেই জায়গাটাকে আমরা বড়ভাবে হাইলাইট করতে চাই। কাউকে হেও করা না, কাউকে হাইলাইট করা আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য না, এবং যেটা আমরা বারবারই বলছি। আমরা 4 মিনিট পর পরে আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আপনারা যদি অনন্যাকে দেখতে চান এবং পুরো পরিবার, যে পরিবারের সঙ্গে সে এখন থাকছে, তার মা এবং তার সন্তান, দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। প্রথম দেখা, ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা? কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাইতো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
ঘড়ি দেখ, কয়টা বাজে হিসেব আছে?
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা। এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার অ্যান্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট। এটি ত্বকের পাঁচ স্তর গভীরে পৌঁছে আপনার চুলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে। ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার অ্যান্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার খালিদ লোবান এবং শাকিল। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে অনন্যা। অনন্যা তার জীবনের গল্প বলছে, আপনারা নিশ্চয়ই জানেন অনন্যা আসলে কে। অনন্যা তার নিজ পরিচয়ে পরিচিত হোক এটাই আমরা চাইব, কিন্তু অনন্যার পরিচয়ের সাথে এখন পর্যন্ত যে মানুষটির পরিচয় জড়িয়ে রয়েছে সেটা হচ্ছে এই সমাজের বিখ্যাত একজন মানুষ আমি বলবো এবং অনেক জনপ্রিয় একজন গায়ক আরফিন রুমি। যাই হোক, তার প্রথম স্ত্রী হচ্ছেন অনন্যা। অনন্যা, আমরা যে জায়গাটিতে ছিলাম যে আপনি যখন সন্তান আসলো আপনার পেটে সেই মুহূর্তে আপনার পারিবারিক যে ব্যাপারগুলো সেগুলো আপনি বলছিলেন, তারপর
তো আম্মা একদিন আমাকে নিতে আসলো। তখন আমার প্রায় পাঁচ মাস, তো আম্মা বললো যে ওকে নিয়ে যাবো বাসায়, ও কয়েকদিন বাসায় থেকে আসুক। তো রুমি রাজি না, তো এক পর্যায়ে আর কি রুমি বললো যে আমার সাথে কথা বলেন না এই ব্যাপারে, আম্মুর সাথে কথা বলেন। তো আম্মু যখন বললো, এক পর্যায়ে মানে দুজনের কথা কাটাকাটি, রুমি আম্মা আমার আম্মার গায়ে হাত তুলতে গেছে। হ্যাঁ, তো আমি তখন রাগ হয়ে গেছি, আমার মেজো বোন গেছিল ও আমার থেকে অনেক বেশি রাগি, ও অনেক রাগ হয়ে গেছে। তা আমি আম্মুকে বললাম যে তুমি চলে যাও, আমি না বলা পর্যন্ত তারাই শোনাই বাসায়। এরপরে আমি আর কি রুমির সাথে খুব ঝগড়া একটা লেগে গেল। তো এরপরে আর কি আর আম্মু আমার বাসায় আসেনি, একদম যেদিন আরিয়ান হলো ওই দিন আম্মু আসছে হসপিটালে। এরপরে আরিয়ান হওয়ার পরে আম্মু বাসায় আসা শুরু করলো, ওরাও তখন কিছু বলতো না যে নাতিকে দেখতে আসবে। এরপরে হচ্ছে 2010 রুমির গান ভালোবাসি তোমায় যে অ্যালবামটা বের হলো তোমার চোখে আকাশ হলো। এরপরে 2012 তে সে ফার্স্ট আমেরিকা যায়,
আমেরিকাতে মানে কি আমেরিকা ট্যুরে
কনসার্টের জন্য।
ওকে ফাইন,
এর আগে সে কাতারে শো করেছে, তো এবার ফার্স্ট সে আমেরিকাতে যাচ্ছে। ওদিন আমাদের অ্যানিভার্সারি ছিল, সে যখন যাচ্ছিল তো আমার মনটা খুব খারাপ ছিল। সে চলে গেল ওইদিন, 10 দিন থেকে আসলো, তার খুব ভালো লাগছে এখানে। এরপরে সে আবার গেল কিছুদিন পরে, তখন ছিল আড়াই মাস গিয়ে। এরপরে আবার সে বাংলাদেশে আসার পরে এক মাস ছিল, এক মাস থাকার পরে সে আবার গেছে। তো লাস্ট বার সে যখন যাচ্ছে তখন আমি জানতে পারি যে তার কোনো শো নাই আমেরিকাতে। তো আমি বললাম যে তোমার শো নাই তুমি কেন যাবা? তো বলতেছে যে না, ওখানে মানে যার মাধ্যমে যাচ্ছে ও সে তাকে শো অ্যারেঞ্জ করে দেবে। তার শুধু দুইটা কানাডাতে শো ছিল। তো আমি বললাম যে না, তুমি যেও না, সেখানে শো নাই, তুমি শুধু শুধু যেয়ে কি করবা? এরপরে সে রোজারিদের পরে গেল। তো ওখানে যাওয়ার পরে তার জ্বর হয়েছে, তো কানাডাতে সে দুটা শো করে আসলো। আসার পরে তাকে আমি ফোন দিয়েছি, আমার ফোন রিসিভ করে না।
এটা কি মানে কানাডাতে থাকা অবস্থায় বাংলাদেশ আসলে?
না, আমেরিকাতে থাকা অবস্থায়, কানাডা থেকে সে আমেরিকাতে আসছে। কয়েকদিন ফোন দিচ্ছি, ফোন ধরে না। পরে একদিন ধরছে, আমি বলছি কি অবস্থা তোমার, শরীর অসুস্থ বললা তো, আর কোনো খোঁজ নাই, কেমন আছো, কি অবস্থা? বলে হ্যাঁ আমি ভালো আছি, আমি এখন একটা মিটিং এ আছি, তুমি পরে ফোন দাও। তো এরকম কয়েকদিন আমি ফোন দিছি, সে আমার ফোন ধরে না, এবং ধরলেই বলে যে মিটিং এ আছি। পরে তো আমি একদিন, ওর যেদিন জন্মদিন সেদিন আমি ফোন দিই, ও আমার ফোন ধরে না। তো ও ওখানে যার বাসায় ছিল, তানভীর শাহিন ভাই, ওনার নাম্বার আমি জানতাম না। তো ওনার একটা বিজ্ঞাপন ফেসবুকে দিয়েছিল, তো ওইখানে তার নাম্বারটা দেওয়া ছিল, ওইটা আমি কালেক্ট করি। পরে নাম্বারটা নিয়ে আমি ফোন দিছি, পরে আমি বললাম যে আমি রুমির ওয়াইফ বলছি। পরে বললো যে হ্যাঁ ভাই বলো কি অবস্থা কি? তো আমি বললাম যে আমি তো রুমিকে পাচ্ছি না, তো আমি একটু রুমির সাথে কথা বলতে যাচ্ছি, আপনি একটু যদি পারেন রুমিকে বলেন আমার সাথে যাতে কথা বলে। তো সে রুমিকে ফোন দিয়ে দিছে, এর মধ্যে রুমি আমাকে ফোন দিছে। তো আমি রুমিকে যখন বললাম যে কেমন আছো, তোমার তো কোনো খোঁজ হচ্ছে না, সে এগুলো কোনো অ্যান্সার না দিয়ে উল্টা বকা আমাকে, অনেক ঝাড়ি বাজে গালাগালি করলো আর বলছে তুমি কেন তাকে ফোন দিছো, তুমি আমাকে পাও নাই দেখে কি তুমি তাকে ফোন দিবা। তাই বললাম যে না, তোমার আজকে বার্থডে, আমি তোমাকে উইশ করার জন্য ফোন দিলাম, আমার 2-3 দিন ধরে তুমি কোনো খোঁজ নাই। সে স্কাইপেও আসতো না, কথা বলতো না। তাকে আমি বলছি স্কাইপে আসার জন্য, সে আমাকে উল্টা পাল্টা বোঝাইলো যে নেটের লাইন নাই, এখানে নেটের লাইন কেটে দিলে সেটা আনতে এক মাস সময় লাগে। সে বলল যে সে ঘুরতে গেছে। কোথায় গেছে? স্ট্যাচু অফ লিবার্টি, ওখানে গেছে ঘুরতে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি ঘুরে বাসায় যখন যাবো তখন আমার সাথে কথা বলো। বললাম খুব খারাপ ভাষা বলো, ওটা আমি বলতে যাচ্ছি না। খারাপ ভাষায় কিছু কথা বললে বলো যে না, এখনই তোমার সব কথা শুনবো এবং এখানেই সমস্যাটা সমাধান করি। কি সমস্যা? সমস্যা কিছু না, তুমি এবার কেন আমাকে এরকম ইগনোর করছো, কথা বলতেছো না, তুমি আমাকে ফোন দাও না, আমি ফোন দিই সেটাও তুমি ধরো না। এরকম ব্যবহার কেন? আর ফোন দিলে তুমি ব্যস্ত, মিটিং এ আছো, কি এমন মিটিং তোমার? তো খুব ঝগড়া টগড়া হলো। পরে একদিন হঠাৎ করে সে আমাকে ফোন দিছে, কেমন আছো? আমি বললাম আছি ভালো। তার আগের দিন রাতে আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। তো রুমিজান বললাম, রুমি আমি আমাকে একটা খারাপ স্বপ্ন দেখছি, জানি না কি হবে ভাগ্যে। স্বপ্নটা ছিল এরকম যে রুমি আমি দেখলাম যে আমেরিকাতে, আমরা রুমি আমি দুজনে আমেরিকাতে গাড়িতে করে যাচ্ছি, একটা মেয়ে রাস্তার মধ্যে শুয়ে আছে। তো হঠাৎ করে রুমি হার্ট ব্রেক করলো। পরে মেয়েটা উঠে দাঁড়াইছে, গাড়িটা যখন দাঁড়াইছে এসে বলতেছে লিফট চাই আর কি সে। পরে আমি বলতেছি যে না লিফট দেওয়ার দরকার নাই। পরে রুমি বলছে না অসহায় একটা মেয়ে রাস্তার মধ্যে, খুব বাজে ধরনের কাপড় চাপড় পরা মেয়েটা আমেরিকাতে, মেয়েটা গাড়িতে উঠে বসছে এবং আমি দেখি কি আমার জায়গাতে ওই মেয়ে বসা। মানে স্বপ্নের মধ্যেই আমি খুব আশ্চর্য হয়ে গেছি এটা কিভাবে সম্ভব। এবং রুমির সাথে তার খুব একটা ভালো রিলেশন এবং তারা দুজনে কথা বলে আমার আড়ালে, তাদের সাথে রিলেশন আছে। তখন বললাম রুমি আমি এরকম একটা স্বপ্ন দেখছি, খুব খারাপ লাগতেছে। তো রুমি আমাকে তখন বললো যে কিছু কথার পরে যে আমি যদি একটা বিয়ে করি কেমন হয়, এই দেশে যদি বিয়ে করি আমি স্বপ্নটা বলার পরে। তো আমি তখন খুব রাগ হয়ে গেছি, আমি যে এমন যদি কিছু হয় তোমাকে আমি মেরেই ফেলবো। যখন দেখছি আমি রাগ হয়ে গেছি তখন বলছে না 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 এমন কিছু করবো না, আমি জাস্ট তোমাকে চেক করলাম কি বলো। ওই ওই দিন কথা শেষ। এর কয়েকদিন পরে রুমি যখন বাংলাদেশে আসলো, আসার পরে যেদিন আসলো ওদিন ও সবসময় বাইরে যেখানেই যায় ওখান থেকে আমি ওকে রিসিভ করতে যাই, ওইবার ও আমাকে যেতে দিল না। তো ও আসবে সেই খুশিতে আমি আবার কি করেছি, আগের দিন বাসায় কাচ্চি রান্না করছি, বিভিন্ন ধরনের আইটেম ও যেগুলো পছন্দ করে। প্রত্যেকবার আসার পরে সে আমার সাথে খুব হাসি খুশি ভাবে কথা বলে। তো ওইবার হাসি নাই তার মুখে, তার মুখে একটা মানে অপরাধ বোধ, অপরাধী এরকম একটা কিছু। তো সে এসে তার আমার সাথে দেখা করলো, আমাকে বললো কেমন আছো, এসে সে আমার সামনেও আসে না, দূর থেকে বলছে। যখন খেতে বসছি, খেতে বসার পরে সবসময় আমি ওকে খাওয়া দিই কিন্তু সে ওই দিন খাবে না আমার হাতে, ইভেন সে আমার পাশেও বসলো না, সে একা এক সাইডে যেয়ে বসলো। তো এগুলো তো আমার হাজবেন্ড আমি নোটিস করতেছি যে এতদিন পরে দেখা সে এমন করছে কেন, দূর দূর একটা ভাব। তা আমি বাদ দিলাম, পরে পরে সে আমার রুমে আসবে না, সে বলতেছে আমি স্টুডিওতে যেয়ে ঘুমাবো। তা বললাম কেন, বলো ওখানে নিরিবিলি আছে। আমি না আমি তোমাকে নিরিবিলি স্পেস দিচ্ছি, তুমি আমার রুমে ঘুমো, আমি আরিয়ানকে নিয়ে বাইরে থাকছি, সমস্যা নেই।
এই জিনিসগুলো কি এবারেই প্রথম হচ্ছে?
হ্যাঁ,
এর আগে কখনো হয়নি?
না, এরকম হয় নাই।
আপনি তাকে জিজ্ঞেস করছিলেন না যে কেন এরকম করছো?
আমি ওই স্কোপটা পাচ্ছিলাম না, সে যখন আমার রুমে গেছে তখন আমি আরিয়ানকে ভাবির কাছে দিয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম, রুমি কিছু হয়েছে? তো বল না কিছু হয়নি। পরে সন্ধ্যার পরে সে একটু বাইরে বের হলো, বাইরে থেকে আসলো, আসার পরে পরে আমি জানতে পারছি সে তাদের একটা ব্যান্ড যে ছিল দূরবীন সেখানে গিয়েছিল, সেখানে গিয়ে কিছু লোকজনের সাথে সে এটা শেয়ার করছে।
ফার্স্ট ওখানকার কিছু লোকের সাথে শেয়ার করেছে, ওকে,
আর তার আগে তার ভাইয়ের সাথে শেয়ার করেছে। আমি আর একটু বলে নি, সে যে আমেরিকাতে বিয়ে করে আসছে সেটা মানে তার ভাই মা জানতো, তাদের কাছে পারমিশন নিয়ে সে বিয়ে করেছে।
এটা আপনি পরবর্তীতে জেনেছেন?
পরবর্তীতে জানছি।
ওকে,
তো আমি জিজ্ঞেস করলাম সারাদিন পরে, সে রাত্রে বলতেছে যে আমি তো একটা ওখানে একটা কাজ হয়ে গেছে। তো আমি মানে কথাই বুঝতেছিলাম যে কিছু একটা হয়েছে, আমি বললাম যে কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক?
আমি একটু থামাচ্ছি আপনাকে, আপনি কেন ওই ধরনের কোশ্চেন করলেন যে কোনো মেয়ের সাথে সম্পর্ক?
কারণ ওর যে মানে অ্যাপ্রোচটা মানে ওটাতে বোঝা যাচ্ছিল যে কিছু একটা হয়েছে, নাহলে তো সে আমাকে ডাইরেক্ট বলতো।
কিন্তু সেটাকে আপনি কেন মনে করছেন যে কোন একটা মেয়ের সাথে সম্পর্ক বা এরকম কিছু? কোন কিছু তো হতে পারে
না। আগে থেকে আমার কেন জানি একটু টেনশন হচ্ছিল, আর সে দূরে দূরে থাকছে, মানে আমি তাকে ধরতে গেলে সে আমাকে ধরতে দিচ্ছে না। তো এই জিনিসগুলো আমার কাছে খারাপ লাগতেছিল যে কেন। তো যখন বলছে একটা জিনিস হয়ে গেছে, তো হয়ে গেছে মানে কি? আর সে আমার দিকে তাকায় কথা বলতেছে না, তেমন আমার দিকে তাকায় কথা বলে কি হয়েছে বলো, কোনো সমস্যা হলে বলো, খুলে বলো, সমস্যার তো সমাধান আছে, যাই হোক, মানে ও যাতে ভয় না পায় সেটার জন্য আমি ওকে এইভাবে জিজ্ঞেস করছি। তবে বলতেছে যে ওখানে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে। তা আমি বললাম যে হ্যাঁ পরিচয় হতেই পারে, ওখানে তো অনেক মেয়েরা আছে ভালো গান টান গায়, আমি এরকম মনে করছি ফার্স্টে। পরে বলতেছে যে না আমি একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে, মেয়েটা এরকম এরকম নামেই, আমি তাকে বিয়ে করছি। সে আমাকে ডাইরেক্ট বলে ফেললাম। তা আমি বললাম যে ফার্স্ট টাইম করতো সমস্যাতে, কি হয়েছে সেটা বলো, আর এইগুলো নিয়ে ফার্স্ট টাইম করলে কিন্তু ভালো লাগে না। তুমি তুমি বলছো না আমি তোমার সাথে ফার্স্ট টাইম করবো কেন, যেটা সত্যি আমি সেটাই বলছি। ও সেকেন্ড টাইম যখন ওটা বলছে আমি ঠাস করে ওর গালে থাপ্পড় দিছি। পরে বলতেছে না আমি সত্যিই বিয়ে করছি। তো এই কথাটা বলার পরে আমি রুম থেকে চলে আসতেছি, তো আমাকে জোর করে ধরছে, ও মনে করছে আমি কিছু একটা করবো। তো আমি না তুমি ছাড়ো, তুমি আমার সাথে কথা বলো না। রুম থেকে বেরো গেছি, বের হয়ে যেয়ে ওই যে আমার যে যা মানে আমি ওকে জড়ায় ধরে কান্না করে দিছি। এরপরে ও বলতেছে যে কি হয়েছে, তো মানে তখন তো আমার মুখে ভাষা নাই, আমি বলতেও পারছিলাম না তখন ওকে। কিছুক্ষণ পরে আমি ওকে বললাম যে বলতে স্যার উনি বিয়ে করে আসছে, তো আমার সাথে সাথে ও কান্না করছে। তো মানে আমি আমার ভাসুরকে বললাম যে জিনিসটা কি, সে কোনো কথা বলতেছে না কারণ সে জানে। বললাম যে ভাই এটা কি হলো, তো ভাই আমাকে জড়ায় ধরছে, জড়ায় ধরে বলতেছে চুপ কর। তাহলে না চুপ করার মতো কোনো কথা না, চুপ করার মতো কোনো কথা রুমি আমাকে বলে না, কেউ কিছু বলে না, সবাই একদম স্টপ হয়ে গেছে, রুমিও কিছু বলে না, সরে গেছে ওখান থেকে। কান্না করতে করতে একটা টাইমে আমি অজ্ঞান হয়েছি। কিছুক্ষণ পরে যখন সেন্স আসছে, আমার শাশুড়ি বসে আছে, বাসর বসে আছে, তারা আমাকে খুব বোঝাচ্ছে। তা আমি দেখো কেউ বোঝাইতে আইসো না, আমার তখন মাথা কাজ করতেছে না, আর আমি তখন বাসা থেকে বের হয়ে যেতে গেছি, আমাকে বাসা থেকে কেউ বের হতেও দিচ্ছে না, আম্মুকে ফোন দিব, আম্মুকে ফোন দিতে দিচ্ছে না, আমার মোবাইল আমার কাছ থেকে নিয়ে গেছে। এরপরে দীর্ঘ 15 দিন আমি খাওয়া দাওয়া করি নাই কোনো।
আরিয়ানের বয়স তখন কত?
2 বছর। তো আমি এর মধ্যে 2 বার ট্রাই করছি সুইসাইড করার।
15 দিনের মধ্যে?
হুম।
কি করেছিলেন আপনি?
3 দিনের মাথায় মানে আমার তখন মাথা কাজ করতেছে না, মানে আমি টোটালি ব্ল্যাঙ্ক হয়ে গেছি, কি করব, কাকে জানাবো, কি বলবো, মানে কি একটা নিউজ আমার কাছে এটা। তো আমি বাসা থেকেও বেরোতে পারছি না। পরে আমি রান্নাঘরে গেছি, তো আমাদের রান্নাঘরের উপরে ডেস্কে আবার কেরোসিন তেল ছিল 5 কেজি মতো। তো আমি রান্নাঘরে যেয়ে গেট লক করে দিছি, গেট লক করে পুরাটা ঢালছি আমার মাথায়। তো ওটা আবার চোখে গেছিল, পরে জ্বলতেছিল চোখ, যার কারণে আমি মেচ খুঁজে পাচ্ছিলাম না। তো এর মধ্যে আবার বাসার মধ্যে ই হয়ে গেছে, জননা রান্না করে, রাত্রে তখন 2টা বাজে। সবার মধ্যে একটা টেনশন যে আমি কিছু একটা করব। গেট অনেক জোরে বাইরেতেছে, খুলতে পারতেছে না, পরে জোরে একটা ই দেওয়ার পরে খুলছে। তো এর মধ্যে আমি ম্যাচ জ্বালায় ফেলছি যে ছাড়বো, তখনই মানে আমার যে ভাসুর ও হাত থেকে এরকম ফেলে দিছে, ফেলে দিয়ে ও একটা থাপ্পড় দিল আমাকে। তো ওই মুহূর্তে রুমি যখন শুনলো এই জিনিসটা, রুমি এসে বলতেছে যে এগুলো করে কোনো লাভ হবে না, মানে সে আমাকে বুঝাবে কোনো সলিউশন দিবে, তা না দিয়ে সে আমাকে বলছে এগুলো কোনো কোনো লাভ হবে না, তার থেকে মেনে নেওয়াই বেটার। তো ওর কথাগুলো শুনে মনে হতেছে যে আমি আরো আগে কেন মরে গেলাম না, কথাটা শোনার আগে মরে গেলে ভালো হতো। তো ওই মানে
এই 15 দিনের মধ্যে কি আন্টির সাথে মানে জানার জন্য কোনো সুযোগ হয়েছে বা ফোন করে বলেছেন বা এরকম কোনো ব্যাপার কি ঘটেছে যে সময় আপনি সুইসাইড অ্যাটেম্প করছেন?
হ্যাঁ না, আম্মু জানে না,
আমি জানি না সব কোনো কিছু। আমাদের এই বাসায় যাওয়া নিষেধ, গেলে গেট খুলবে না, এরকম কিছু।
প্রিয় শ্রোতা, এখানে একটা জিনিস দেখার সৌভাগ্য বলবো না, আমার দুর্ভাগ্যই বলতে হবে, এই যে যখন মার চোখ দিয়ে পানি পড়ছে তখন মেয়ের চোখ দিয়ে পানি পড়ছে, যখন মেয়ের চোখ দিয়ে পানি পড়ছে তখন মার চোখ দিয়ে পানি পড়ছে, এবং ওরা হাউমাউ করে কাঁদছে না, মানে হাসতে হাসতে বলে যাচ্ছে কিন্তু টপ টপ করে চোখ থেকে পানি পড়ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, এটা আসলে কতটা হৃদয় বিদারক। আমি অনন্য, আপনি বললেন যে সেকেন্ড টাইম আপনি অ্যাটেম্প নিয়েছিলেন, সেটা কখন?
সেটা ওই 15 দিনের মধ্যেই।
কি ছিল সেটা?
সেটা আমি বাসার ছাড়ে চলে গেছিলাম, ওখান থেকে ট্রাই করছিলাম। বাট সেকেন্ড টাইম আমি যখন এই জিনিসটা ট্রাই করছি, তখন আরিয়ানের কথা আমার মনে পড়ছে যে আমি যদি এই জিনিসটা করি আমার আরিয়ানকে দেখার মতো কেউ নেই। তো তখন ওই জায়গাটা থেকে আমি ফিরে আসছি। আর ওই 15 দিনের মধ্যে আমি জানতাম যে রুমি বিয়ে করছে, কিন্তু মিডিয়াতে কেউ জানতো না। মিডিয়াতে জাস্ট রুমি এই জিনিসটা লিক করছে যে সে ওখানে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে, এসে কিছু ছবি ফেসবুকে আপলোড দেওয়া হয়েছিল, তখন আর কি মিডিয়াতে একটা ইয়া হলো যে কে এটা। তখন রুমি আমার উপরে চাপাই দিছে যে সে আমার ফ্রেন্ড এবং ওর সামনেই সবার সাথে কথা বলতে হবে, আমাকে কেউ ফোন দিলে যদি কেউ চায় ও ওর মা ওর ভাই সবার সামনে বসে কথা বলতে হবে, ইভেন সাংবাদিক হোক যেই হোক।
This track was downloaded from fusionbd.com.
আমি বলতেও পারছি না তখন। তো আম্মাকে আমি একটা কথা বলছিলাম, সেটার জন্য রুমি বাসায় ভাঙচুর করছে আমার রুমে জিনিসপত্র। তো মানে ও এই যে এগুলো করার কারণে আমি অনেক ভয় পেতাম। ওই 15 দিনের মধ্যে আমি টোটালি মানে খাওয়া দাওয়া করতাম না, কিছু খাইলে আমার একটা বমি হয়ে যেত। আর ওই 15 দিন রুমি আমাকে দেখতেও আসে না, সে 24 ঘন্টা তার সেকেন্ড ওয়াইফের সাথে কথা বলছে, নিচে আসে না, আমার সাথে কথা বলে না, আমি কেমন আছি, আমি একটা মানুষ, আমার উপরে এত বড় ঝড় যাচ্ছে, সে আমার কথার একটু চিন্তা করতেছে না, সে তার মতো আছে, মনে হচ্ছে যে সে নতুন প্রেমে পড়ছে, এরকম একটা ভাব তার মধ্যে। আমি উপরে গেলেও সে আমার সাথে খুব দুর্ব্যবহার। তো ওই 15 দিন যাওয়ার পরে কামরুনকে নিয়ে আসে সে বাংলাদেশে, মানে যেদিন আসে ওই দিন আসার পরেই তারা তো বিয়ে করে 24 তারিখ। 25 তারিখে আবার রুমি চলে যায়।
বিয়ে করে মানে বিয়ে তো আগেই করলো?
হ্যাঁ, আমেরিকাতে তারা বিয়ে করছে। করার পরে যাতে বাংলাদেশে আমি কোন মানে আইনানুভাবে স্টেপ না নিতে পারি সেজন্য আর কি সে আবার এখানে এসে বিয়ে করছে।
এখানে কি দেখানো হয়েছিল? আপনার পারমিশন নিয়ে?
এখানে আমার পারমিশন নেওয়া হয়েছে, সেই জিনিসটা দেখানো হয়েছে।
পারমিশনটা কিভাবে নিয়েছিল আপনার কাছ থেকে?
ওই মেয়েটা যখন বাংলাদেশে আসে, যেদিন আসছে ওদিনই তাদের বিয়ে হয়েছে, এবং তারা যে এই আবার এখানে এসে বিয়ে করবে এই প্ল্যানিংটা আমি জানতাম না। আমি ছিলাম বাসায়, তো আমাকে বলতেছে একটু বাইরে যাবো চলো, আমি যাবো না। তো খুব জোর করতেছে, জোর করার পরে আমাকে নিয়ে গেছে। পরে আমি গেলাম, আমি তো তখন রুমির সাথে এতটা কথা বলি না, আরিয়ান বাসায়। তো মাকে নিয়ে নিয়ে যাওয়ার পর ওখানে জোর করে আমার হাতে নিয়ে দিয়ে পড়াইছে, আমি পড়বো না। এখন মানুষের সামনে আমি চিল্লাচিল্লিও করতে পারতেছি না, জোর করে বসালো, মেহেদি পড়ালো। সেই ছবিটা পর্যন্ত ফেসবুকে দেওয়া হয়েছে, জনন্য হাসি মুখে মেহেদি পড়তেছে। বাট আমার অবস্থা কি সেটা কেউ চিন্তা করতেছে না। সবাই কিন্তু মনে করতেছে যে অনন্যা ইচ্ছা করে করতেছে, কোনো মেয়ে চাবে না যে তার হাজব্যান্ডকে আমি বিয়ে দিয়ে দিই আরেকটা। এরপরে তারা শপিং করে, আমি গাড়িতে বসেছিলাম। এরপরে বলতেছে দাদা বাসায় যাবো একটু ঘুরে আসি। তার মধ্যে না আমি যাবো না, আমি আরিয়ানকে বাসায় রেখে আসছি। তো বলে যে না চলো কিছুক্ষণ যে তারপর চলে আসবো। পরে আমি গেলাম, যাওয়ার পরে ওখানে যে কিছুক্ষণ পরে দেখি কাজে আসছে লোকজন বসে আছে, তখনও আমি বুঝতে পারি নাই যে কি। কিছুক্ষণ পরে বলতেছে চলো এখানে বসবো, আমার সময় মনে হয় মিলাদ রাত হবে, আমি যে বসছি। বসার পরে ওরা সিগনেচার করতেছে, পরে আমি দেখি কাবির নাম আমার সামনে। তো বলতেছে আমাকে বলো সিগনেচার করতে, তার মধ্যে আমি কেন সিগনেচার করবো এখানে, মানে তুমি করো, তুমি সাক্ষী। তার মধ্যে আমি কিসের সাক্ষী বলো, আমাদের বিয়ের সাক্ষী। আমি শুনে আমি এখানে সিগনেচার করবো না। যখন সবার সামনে আমি না করে ফেলছি, এরপরে রুমি, রুমির আম্মা আর রুমির ভাই আড়াল নিয়ে যে বলতেছে তোমাকে সিগনেচার করতে হবে, বিভিন্নভাবে আমাকে ভয় ভীতি দেখাচ্ছে। আমার ফ্যামিলি আছে, আম্মা দুই বোন, কারণ আমার বাবাও নাই ভাইও নাই, তাদেরকে প্রবলেম করবে, আমার ছেলেকে আমার কাছে দিবে না, আমাকে তারা নিবে না। একটা পর্যায়ে আমি অনেক ভয় পেয়ে গেছি, যদি সত্যি এরকম হয় তো আমি সবকিছু মিলিয়ে ভয় পেয়ে আমি ওখানে সিগনেচার দিই। বাট আমি তখনও বুঝি নাই যে সিগনেচারটা দিলে কি হবে, ওই বুঝটা আমার মধ্যে নাই। এরপরে আমাকে বলতেছে ছবি তুলবো, আমি ছবি তুলো না, তুলো তোমরা, আমাকে কেন বলতেছো, আমি বাসায় যাবো তাড়াতাড়ি চলো। তো আমি দূরে দাঁড়ায় আছি তাদের থেকে, তো তুমি আবার কাছে টেনে নিচ্ছে বলো ছবি তুলো। তো আমি এটা জানি না সে এটা ফেসবুক পেপার টেপার এখানে সব জায়গায় এরকম সেই করবে। আমি দাঁড়ায় আছি, তো সে আমাকে বলছে হাসো। তো আমি না, আমি তো আর তোমার মতো না যে আমি হাসবো এত কিছুর পরেও। তো সে আমাকে বলছে হাসো হাসো, খুব ই করতেছে, না আসলে সমস্যা হবে, হাসো, এত কিছু করছে এটুকু করে দাও। তো আমার পিছন থেকে আবার খোঁচাচ্ছে সে আমাকে হাসো হাসো। তো ওই তখন যে হাসিটা ওইটা আর ওই ছবিটা তোলার পরে তারা যে এরকম পাবলিসিটি করবে, সমস্ত দোষ যে আমার উপরে চাপাই দেবে, এটা আর আমি বুঝি নাই।
ওকে,
মানে নিজের পায়ে যে নিজে কুড়াল মারলাম সেটাও বুঝি নাই, আমার সাথে যে এত প্রতারণা করা হলো সেটাও আমি বুঝি নাই।
আমি এখানে একটু জাস্ট ইন্টারাপ্ট করছি, ঠিক ইন্টারাপ্ট বলবো না, আর কিন্তু এই ঘটনা ঘটার পর এটা নিয়ে তো বহুল আলোচিত ঘটনা, এবং মিডিয়াগুলো এক ধরনের লুফেই নিয়েছে এই সংবাদ, কারণ এই ধরনের সংবাদ মিডিয়ার কাছে অনেক লোভনীয় সংবাদ, টু বি অনেস্ট অ্যাজ এ মিডিয়া ম্যান হিসেবে। একটা রেডিও অনুষ্ঠানেও সে গিয়েছিল,
হ্যাঁ,
এবং সেখানে গিয়ে আমি রেডিও অনুষ্ঠানের নাম নিব না, এটা তাদের জায়গা থেকে তারা করতেই পারে, দিস ইজ ভেরি লজিক্যাল তাদের জায়গাটা থেকে।
সেখানে হচ্ছে শুধু রুমি আর তার বড় ভাই গিয়েছিল।
ওকে,
আমাকে যেতে বলেছিল, খুব প্রেশার পড়েছিল নিয়ে যাওয়ার জন্য। তা আমি বলছি আমি যাবো না, অনেক ইটি করার পরে আমি যাইনি, আমি বাসায় ছিলাম। তো ওখান থেকে আমাকে আবার ফোন দিয়েছিল তারা, আমি যাতে কথা বলি। তো ফোন দেওয়ার পরে আমি লাইনও কেটে দিয়েছি দুই তিনবার, আমি কথা বলতে চাইনি। পরে আমি কি কথা বলবো, আবারও সেই মিথ্যা কথা আমাকে বলতে হবে। তার ক্যারিয়ার বাঁচানোর জন্য আমাকে সে সামনে দাঁড়া করাই দিচ্ছে, মানে হিসেবে হচ্ছে আমি হচ্ছে এখন জজ। পরে বলতেছে যে তুমি জাস্ট কিছু বলা লাগবে না, তুমি জাস্ট শুনো। তো একটা পর্যায়ে আমি রাজি হওয়ার পরে ফোনটা যখন দিচ্ছে, তখন আমাকে যে ধরনের প্রশ্ন করা হচ্ছিল, মানে আমি ইচ্ছা হচ্ছিল না আমি অ্যান্সার দিই, আমার কাছে এত খারাপ লাগছিল, আমি কান্না করছি তখন, হয়তো বা যারা শুনছে তারা বলতে পারবে। তখন আমার বলার কিছু ছিল না, জাস্ট আমি এটুকু বলছি যে আপনারা রুমিকে যেভাবে পছন্দ করেন ওইভাবেই তার গান শুনুন, সে মানুষটা কেমন সেটা দেখার দরকার নেই, আপনারা তার গানটা শুনেন। আমি তখনও চেষ্টা করছি তার ক্যারিয়ারের উপরে যাতে কোনো প্রবলেম না হয়। সে আমাকে ইউজ করছে টোটালি,
আমি সেই জন্যই অনুষ্ঠানের রেফারেন্স আমি সেই জন্যই টানছিলাম। বাট এখানে অনেকেই মনে করতে পারেন যে অন্য অনুষ্ঠানের রেফারেন্স আমি কেন টানছি, দিস ইজ ভেরি ক্লিয়ার টু মি, সেটা হচ্ছে যে দিস ইজ দ্য ফ্যাক্ট। এখানে আসলে কাউকে হেও করা বা কোনো কিছু করা একটা উদ্দেশ্য নয়। ইভেন ওই সুযোগটা যদি আমরা পেতাম, আমরা মনে করি ক্রেডিট ফর দ্যাট পার্টিকুলার প্রোগ্রাম, ইভেন ওই সুযোগটা যদি আমরা পেতাম বা অন্য কোনো অনুষ্ঠান পেত, তাহলে নিশ্চয়ই তারা সেই জিনিসটা লুফে নিত, বিকজ ইটস আ হট কেক দ্যাট মোমেন্টে। সেখানে আপনার রোলটা ছিল বলেই আমি আপনাকে এই প্রশ্নটা করছিলাম, আসলে অন্য কোনো বিষয় না।
সেখানে মূলত ওইখানে ক্যারেক্টারটা যদিও রুমি নির্ধারণ করছিল, রুমি ছিল, বাট সবাই কিন্তু শুনছিল আমার কথাটা,
রাইট?
এটা নিয়ে কমেন্টসও হয়েছে অনেক, যে আমি কেন এমন করলাম, আমি ইচ্ছা করলে ওখানে অনেক কিছু বলতে পারতাম, বাট আমার ওই স্কোপটা ছিল না। অনেকে মনে করে যে আমি বলতে পারতাম, কেন বললাম না? বাট আমার জায়গা থেকে আমি তখন যে প্রবলেম গুলা ফেস করছিলাম, আমার জায়গাতে থাকলে কেউ বলতে পারতো না। আর রুমির যে সেকেন্ড ওয়াইফ, সে যে বললো যে সে আমার কাছে মাফ চাইছে, বা সে তখনও মাফ চাইলো, এইসব বানোয়াটি কথা আমার পছন্দ হয় না বা করারও দরকার নেই। সে কেমন একটা মেয়ে যে সে একটা বাচ্চা আছে, বেবি আছে, সেই সংসারে সে কিভাবে আসে? মানুষের ন্যূনতম যদি একটা সেন্স থাকে, সে কখনো আসে না। এখানে সে লোভী বিধায় আসছে, কারণ তার দরকার কি? তারও দরকার সেম, আর তুমির ওয়াইফ সে হতে পারছে, তার জন্য অনেক বড় একটা ব্যাপার। তার কিছু করতে হবে না, সে যেমন ওখানে জব করে আমেরিকাতে, তার জবও করতে হচ্ছে না, সে অনেক বড় একটা সম্মান পাচ্ছে, সব দিক থেকে চিন্তা করে সে আসছে।
সম্মানের জায়গাটা আমার একটু আমার বোধ হয় আপত্তি আছে, কারণ সম্মানের কিনা এক্স্যাক্টলি শি ক্যান ফিল লাইক দ্যাট, বাট সম্মানটা আসলেই এটা সম্মানের কিনা কারোর সেকেন্ড ওয়াইফ হওয়া? যাই হোক, আপনি জানলেন কবে আন্টি যে এই ধরনের ঘটনা ঘটে গেছে?
সেদিন বিয়ে করে বাংলাদেশে এসে আবার পরের দিন সকালে আমি মির্জাপুর যাচ্ছিলাম বাসে করে, ভারতের সুযোগ নিতে নিয়ে পড়ে। তো আমি সবসময় পেপার পড়ি, আমি বাসে উঠার আগে পেপার কিনতেছি, পেপারটা নিলাম, নেওয়ার পরে দেখি ওর ছবি, রুমির ছবি দিয়ে দিছে যে রুমি বিয়ে করছে আমেরিকায়।
তার মানে আপনি আপনার মেয়ের কাছ থেকে না শুনে
পেপারে দেখছে?
আপনি পেপারে? এটা
পেপারে।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, ঠিক রাত একটায় আমরা ফিরে আসছি। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 শেষ ভাগে আজকে আমাদের সঙ্গে রয়েছেন, এখন পর্যন্ত আমি তাই বলবো কারণ এখন পর্যন্ত তাদের মধ্যে ডিভোর্স হয়নি আইনানুগভাবে, আরফিন রুমির প্রথম স্ত্রী অনন্যা, এবং আরফিন রুমিকে সেটা নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছুই নেই। আরফিন রুমি অনেকের কাছেই অনেক বড় মাপের আইডল, বিশেষ করে গানের জগতে তার প্রথম স্ত্রী, এবং একই সাথে আমাদের সঙ্গে রয়েছেন আরফিন রুমির এখন পর্যন্ত কার্যত শাশুড়ি শাশুমা, তিনি আমাদের বেলি আংটি, এবং আরফিন রুমির সন্তান আরিয়ান, সে এখন আসলে নানির কোলে ঘুমোচ্ছে। আমরা ফিরবো ঠিক রাত একটায়। আপনারা যদি আমাদের অতিথিদেরকে দেখতে চান এবং একই সাথে কোনো কমেন্টস করতে চান, প্রশ্ন করতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবেন এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত একটায়।
The closer, the better. প্রথম দেখা ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা? কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
সকালটা শুরু প্রচন্ড ব্যস্ততা, ভোরবেলায় মর্নিং ওয়াক, তারপরে অফিস, বাইরে অনেকগুলো মিটিং, ফিল্ড ইন্সপেকশন, সারাদিনের এই জার্নিতে চুল প্রতিদিনই হারায় তার স্বাভাবিক প্রাণ, হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক, বিপন্ন, এক কথায় ড্যামেজড। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ারে আছে কেরাটিন অ্যাক্টিভ, চুলের পুরনো প্রাণ ফিরিয়ে আনতে, ড্যামেজ চুলের কোষে গভীরে পৌঁছে চুলে যোগায় প্রয়োজনীয় প্রোটিন যা ল্যাব টেস্ট দ্বারা পরীক্ষিত, আর আপনি থাকুন চুল নিয়ে চিন্তামুক্ত।
Close up presents Hello 8920 Close up, the closer the better.
শ্রোতার সময় এখন রাত একটা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আর জি কিপডিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার খালিদ লোবান এবং শাকিল, এবং আমার সঙ্গে রয়েছে অনন্যা যিনি আরফিন রুমির প্রথম স্ত্রী, এবং সঙ্গে রয়েছেন অনন্যার মা বেলি আন্টি আমাদের, এবং সঙ্গে রয়েছেন আরিয়ান। আরিয়ান এখন ঘুমিয়ে গেছে এবং আরিয়ানের কথা শোনানো সম্ভব নয়, আরিয়ানকে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল। আপনারা যদি তাদেরকে দেখতে চান এবং একই সাথে হ্যালো 8920 মেম্বার হতে চান, কোনো প্রশ্ন যদি থেকে থাকে, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, যে পেজটি আছে আর জি কিপডিয়া নামে। আমাদের পেজটি হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে কি অবশ্যই লাইক দিতে হবে, এবং লাইক দেওয়ার অর্থই হচ্ছে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং আজকের অতিথি যিনি রয়েছেন অনন্যা, তাকে যদি কোনো প্রশ্ন করার থাকে, কিছু বলার থাকে, আপনি ওখানে এসে বলতে পারেন, আমরা অনুষ্ঠানের শেষের দিকে এগুলো পড়ার চেষ্টা করব। ওকে অনন্যা, ফিরি আবারও, এই ঘটনা ঘটলো এবং আমরা ওই অনুষ্ঠান নিয়ে কথা বলছিলাম, তার পরবর্তী সময়ে আমরা দেখি যে উনি তো বিয়ে করলেন কত, 2012 এবং আজকে 2014, মাঝখানে একটা বছর চলে গেছে। এই একটা বছরে অনেক চড়াই উতরাই আমাদের গণমাধ্যমের, অনেক বদলতে হোক বা যে কোনো কারণেই হোক, লোকজনটা সবাই জানে যে একটা সময় আপনি সপ্তাহে তাড়ালেন, তাকে তাকে জেলে যেতে হলো, একটু শুনি সিরিয়ালে আপনার কাছ থেকে।
জি, 2012 তে রুমি যেদিন বিয়ে করলো বাংলাদেশে, করার পরের দিন সে কাতারে চলে যায় তার একটা শোতে। সেখানে যাওয়ার পরে ওই মেয়েটা আমাদের বাসায় ছিল, কামরুন দুদিন ছিল ওইখানে, 24 ঘন্টা সে কথা বলছে তার সঙ্গে। মানে সে গিয়ে পৌঁছে আমাকে কোনো ফোন দেয় নাই যে আমি কেমন আছি বা সে পৌঁছে এসে ভালো মতো, সেটা কিছু না, সে কামরুনের সাথে কথা বলছে সমান। তো এরকম কিছু মাস গেল, একই ছাদের নিচে আছি, বাট কেউ কারোর সাথে কোনো দেখা নেই, কোনো কথা নেই, কোনো সাক্ষাৎ নেই।
আন্টি, আপনি তো বলছিলেন যে আপনি জানলেন, জানার পরে আপনি কি করেছিলেন?
আমি যখন পেপার দেখে নিউজটা দেখলাম, তখন আমার মাথায় কাজ করতেছে না, তখন আমার পাশের সিটে এক মহিলা ছিল, দেখে আমার মাথা চারশো দুখানে ফেলে দিছে। পরে আমার মাথায় একটু পানি দিল, কি অবস্থা কি হয়েছে? আমি বলছি না আমার এমনি অসুস্থ, খারাপ লাগতেছে। পরে আমি বাসের থেকে নেমে ভারতের সুরেন্সে গেলাম, মেজনের সাথে দেখা করলাম, স্কুলের সব ম্যাডামরা জানলো, মানে পেপারে সরাই গেছে, সব জানাজানি হয়ে গেছে। লোকের সাথে আমাকে সব জিজ্ঞেস করছে, আমার এই পরিস্থিতি আমি কথাই বলতে পারতেছি না। সারাদিন ওইখানে থাইকে রেস্ট টেস্ট নিয়ে হাসপাতালে একটু ছিলাম সুস্থ হয়ে, পরে আবার রাত্রে দেখতেছি বাসায় তো আসিনি, মোহাম্মদপুর ওর চাচার বাসায় চলে গেলাম। যেই পরিস্থিতি, তারাও পেপার দেখছে, পরে তার বাসায় যায় অনন্যাকে ফোন দিলাম, ওর শাশুড়ির নাম্বারে ফোন দিয়ে বললাম এটা কি ঘটনা, কি দেখলাম, এটা কি অবস্থা। পরে ওর শাশুড়ি বলতেছে যা হবার হয়ে গেছে, এখন এটা কিভাবে ট্যাকেল দিতে হবে, এটা আসো দেখো কি করা যায়। পরে বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমার মেয়ে সাথে কথা বললাম, তো বললো আম্মু তুমি আসলে ওরা তোমাকে ঢুকতে দেবে না, তুমি বাসায় আসে না, চতুর্পাশ দিয়ে সাংবাদিক আছে, বিভিন্ন সমস্যা হইতেছে, তোমাকে কিন্তু বাসায় ঢুকতে দিবে না। তা বলছে বাসায় ঢুকতে দিবে না, আমি জানি হোক বাসায় ভিতরে ঢুকবো, ঢুকতে দিবে না কেন, নিয়ে কেউ ওনার দেখতে হবে না। তারপর বললো যে আমি আসতেছি চাচার বাসায়, পরেও আসতেছে তো ওকে আসতে দেয় নাই।
তখন এক পর্যায়ে আর কি ঝগড়া লেগে গেছে রুমির সাথে, এবং রুমি তখন আর কি আমার রুমে ঢুকে ভাঙচুর শুরু করে দিছে, খুব গালাগালি ঝগড়া ছাটি এরকম। তো রুমির এইগুলো দেখলে রুমির আম্মা আবার রাগে গিয়ে সেও আমাকে উল্টা ছাড়ি, ওর ভাইও আমাকে তখন গালাগালি করতেছে, সবাই মিলে আমাকে তখন একদম টর্চার। তো আমি আবার আম্মাকে ফোন যে দিব, তখন আর ফোন আমার হাতে নেই।
এইভাবেই চলতে থাকলো কতদিন, চলার পর আমি এক সময় আর সহ্য করতে পারতেছি না, আমি তো কান্নাকাটি অল টাইম, ব্যবসা বাণিজ্য আমার সব শেষ। এরপরে রুমিকে আমি ফোন দিলাম ওর নাম্বারে, যেটা কি কয় সব ঠিক হয়ে যাবে, কোনো টেনশন করো না। আমি তো অনেক চিৎকার করে কান্না টানা করতেছি, আমার মেয়ে কি ভুল করছে আমাকে কেন বলো নাই, কি এমন ক্ষতি করে ফেলছে তুমি বিয়ার একটা করলো, আমার মেয়ের কি দোষ ছিল, দেখতে অসুন্দর না কোনো কিছু, কোনটা ফল্ট করছে, তোমার ঘরে একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছে, তাহলে কোনটা ফল্ট ছিল কোনোদিন আমাকে বলো নাই। কারণ আমার অজান্তে এটা হয়ে গেছে, এটা ঠিক হয়ে যাবে না, তুমি কোনো চিন্তা করো না, এটা একটা জাস্ট বালা আসছে, এটা কেটে যাবে চলে যাবে। পরে আমি বললাম বাসায় যাবো, কয় না তোমার বাসায় আসা লাগবে না, আমার কোনো ফ্যামিলি বাসায় এ পর্যন্ত যাইতেও দেয় নাই, ওকে আসতেও দেয় নাই। এক পর্যায়ে অবস্থা করে আবারও 6 মাসের জন্য আমেরিকা চলে গেল। এই 6 মাস আমার মেয়ে কি খাইতেছে, বাচ্চাটা কি করতেছে, কোনো খোঁজ খবর নেই আমার বাসায়। আমার তার হাজবেন্ড নাই, আমি নিজে ইনকাম করি, এই বাচ্চাটার একটা দুধ কিনতে হইলে, তখন ওর বয়স 2 বছর, ও দুধের উপরে থাকে, 2,500 টাকা দিয়ে দুধ কিনলে 1 মাস যায় না। মানে কি অবস্থায় একে লালন পালন করছি আমি 6টা মাস, কোনো খোঁজ খবর নেই। মাঝে মধ্যে যাইতে বাসায় যায় মানে এমন ব্যবহার করছে, অনেক গোপনীয় কথা যেটা এখন বলাও যাবে না,
এবার মিডিয়াতে এত লোকের সামনে এগুলো বলাও যায় না। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন, কারণ গালিগালা যে কথা আসছে, এখন কি গালি দিয়েছিল সেটা তো আপনারা বুঝতেই পারছেন যে রাগের মাথায় কি হতে পারে, সেগুলোর দিকে আমরা নাই বানালাম।
আমি গালি ছাড়াও অনেক প্রবলেমে ওই বাসাতে ছিলাম,
যেটা ওর ভাসুর অনেক প্রবলেম করছে।
কি ধরনের?
সেটা
আপনার গায়ে কি কেউ শারীরিক টর্চার করেছিল?
টর্চার তো করতেই ওটা, আর সে কিছু উল্টাপাল্টা চেষ্টাও করেছিল, বাট সে সেটাতে সাকসেস হয়নি।
দ্যাট মোমেন্টস আপনাকে ক্লেম করার জন্য,
জি মানে আমি যাতে মানে ওই বাসায় না থাকি, সংসার ছেড়ে চলে আসি, যাতে মানে আমার নামে একটা কলঙ্ক সৃষ্টি হয়, যাতে মিডিয়াতে জানুক যে আমি খারাপ।
ওকে,
মানে আমাকে ব্লেম করার জন্য অনেক কিছু করছে তারা।
এত কিছু সহ্য করে আমার মেয়ে ওইখানে থাকতে আমার কাছে বলে নেই, সংসারটা বাঁচানোর জন্য।
এরপরও আপনি সংসার বাঁচানোর চেষ্টা করেছেন? ইন হোয়াট সেন্স? সংসার তো গেছেই সভাপতি, আমরা যেটা বুঝি বাইরে থেকে,
দেখি যদি রুমি ভালো হয়, যদি রুমি ফিরে আসে, যদি আমার সংসারটা আমি আবার পাই, কারণ মানুষের লাইফে বিয়ে একবারই হয়, অনেকে করে 2-3 বার করে সেটা আলাদা ব্যাপার, বাট প্রথম যেটা সেটা কিন্তু প্রথমই। আর আমার যেহেতু একটা ছেলে আছে, আমি কোথায় যাব, কি করব?
তবে রুমির একটা ব্যবহার, ও কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করেনি, কখনো আমি ওর দোষ খুঁজে পাইনি।
না, ওর দোষটা খুঁজে পাওয়া যাবে না, কারণ ও হচ্ছে কি মুখে বধু অন্তরে বিষে জিনিসটা, ও হচ্ছে আম্মার সামনে এত ভালো থাকতো, আম্মু মনে করতো আমি নেগেটিভ।
আর আমার তো ছেলে নাই, ও একটু ভালো ব্যবহার করলে আমার অনেক ভালো লাগতো, আর কোনোদিন ওর সামনে আমি মনে হয় ভাত দিইনি, রাইস ছাড়া চাইনিজ খাবার ছাড়া ওইগুলো পছন্দ করতো, এগুলো সালাম আমি কখনো ওর সাদা ভাত কেন ওর সামনে দেয় এগুলো আমি কখনো দেইনি। ওর আগের থেকে ফোন দিয়ে আসতো আমার জন্য এটা এটা করো, আমি রান্না করে ওর বাসায় নিয়ে যেতাম, সবাই খুব আমার রান্না পছন্দ করতো খাইতো। আমি ওর প্রতি আমার কখনো ওরকম ধারণা ছিল না, কিন্তু তারপর আমি অনন্যাকে বুঝাইতাম দেখো সতেল ও স্বামী আমরা মুরে দিই বুঝি, তুমি সবসময় মেনটেন করে চলতে থাকো।
হঠাৎ করে কিছুদিন পরে দেখলাম যে রুমিকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি তার এগেনস্টে মামলা করেছেন, এই ফেজটা কিভাবে ঘটলো?
রুমি যখন বিয়ের পরে ছয় মাস পরে আমেরিকাতে আবার চলে যায় কাম্মনকে নিয়ে, মানে রুমি আমাকে কিছু বলে দেয় না যাওয়ার আগে, সে সবকিছু রেডি টেডি করে মার্কেটিং করে প্রতিদিন তারা দুজন মার্কেটে যায়, অথচ একবার চিন্তা করে না যে তার ছেলের কি লাগবে, আমার কথা বাদই দিলাম, আমার কথা তো জিজ্ঞেসই করে না, আমার সাথে তো কথাই হয় না তার। সে বিয়ে করার পর থেকে তার ছেলের কোনো খোঁজ নেই, তার ছেলের সাথে একটা রাত সে ঘুমায় নেই, তার ছেলে তার সাথে ঘুমাতে চায় সে ঘুমাবে না, সে পাঠায় দেয় আমার কাছে, তো তুমি আমার কাছে ঘুমা।
আপনার সাথে অ্যাটিটিউডটা কি ছিল?
বাসায় একটা কাজের লোক যেমন তারা কিছু কাজ করতো যেগুলো আমার কাছে খুব খারাপ লাগছে, মানে তারা দুজন ভাত খাবে দুপুর বেলা,
তারা দুজন মানে হচ্ছে
তারা যখন খেতে আসবে তো রুমি আমাকে তখন একদিন ডাক দিছে, প্রায় ডাক দিতে আসো খেতে আসো, তো খেতে বসলে তারা দুজন এক সাইডে বসে আমি এক সাইডে বসা, অন্য সাইডে তার পাশে বসা যাবে না, তার পাশে বসলে তার ওয়াইফ খাবার রেখে উঠে চলে যাবে। মানে ওখানে জিনিসটা এমন ছিল যে আমি হচ্ছি রুমির সেকেন্ড ওয়াইফ, সে হচ্ছে ফার্স্ট ওয়াইফ, তো একজন আরেকজনকে খাওয়া দিবে সেটা আমার সামনে বসে দেখতে হবে, তারা হাসি ঠাট্টা করবে সেটা আমার সামনে বসে দেখতে হবে, মানে এগুলো কিভাবে বলবো জানি না, তারা দুজন দুজনের সাথে রোমান্স করবে সেগুলো আমার দেখতে হবে, তাদের আমার সামনে শয়তানি করছে এরকম, এবং তাদেরকে কিছু বলা যাবে না, তাদের বিরুদ্ধে কোনো কথাই বলা যাবে না বাসায়, আমাকে সবাই বলে ধৈর্য ধরো চুপ থাকো দেখো কি হয়।
বাকি সদস্য যারা ছিল ফ্যামিলি তারাও কি কিভাবে সাপোর্ট করত?
একজন হচ্ছে মা একজন হচ্ছে ভাই, তো ভাই ভাইকে ছাড়া কিছু বোঝে না, মা ছেলেদের ছাড়া কিছু বোঝে না।
ওকে,
তার মায়ের ক্যারেক্টার হচ্ছে সে তার ছেলেকে সাপোর্ট করে, আবার আমার সামনে এসে বলে যে আমার ছেলে খারাপ এই সেই। তো রুমি এরপরে যখন চলে গেল বাইরে, বাইরে যাওয়ার পরে তো আরো কথা হতো না, আমি তো আম্মার বাসায় থাকতাম, তো একদিন হঠাৎ আরিয়ান কান্নাকাটি করছে, কান্না যখন করছে তখন আমি আবার ভাইয়াকে ফোন দিলাম যে ও আরিয়ান রুমির সাথে কথা বলবে কান্নাকাটি করছে, পরে বলে যে আচ্ছা তাহলে আমি বাসায় আসো আমি গাড়ি নিয়ে আসি চলে আসো রুমির সাথে কথা বলা দিই, রুমি আমাকে ফোন দিলেই কিন্তু ও আরিয়ানের সাথে কথা বলতে পারে।
অনেক কান্না করতেছিল সেটা আমি সহ্য করতে পারতেছিলাম, জানো আমার এই হাড্ডির ভিতর লাগতেছে বুকের ভিতর লাগতেছে আমার বাবার জন্য,
এই ছেলে বলছিল
এই ছেলে অনেক মানে এরকম কখনো কান্না করতেছিল।
পরে আমি বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে রুমির সাথে কথা বললো সে স্কাইপে, কিন্তু রুমি আমার সাথে কথা বললো না, ওই ছয় মাসে সে একবারও আমার সাথে কথা বলে নাই। আর আমার ভাসুর যিনি তাকে আমি যথেষ্ট রেসপেক্ট করতাম এত কিছুর পরেও, সে বড় ভাসুর, সে যে কাজটা আমার সাথে করছে মানে আমার খুব খারাপ লাগছে তার বিহেভ গুলো, এখন এগুলো তাদের একটা চাল ছিল আমাকে ফল্টে ফেলানোর জন্য, তো তার আম্মাকে আমি বলছি যে এরকম কিছু তোমার ছেলে এরকম ই করছে, তো তার আম্মা আমার কথা বিশ্বাস করে না, আমি রুমিকে বলছি, রুমি আমাকে বলে যে তুমি কি আমার ভাই আর আমার সম্পর্কের মধ্যে বাধাই করতে চাচ্ছ, ওর কাছে বলেও আমি কোনো পাত্তা পাইনি, দেন আমি আমার যাকে জানাইছি ও বুঝছে ব্যাপারটা, দেন আমার ভাসুর বলে আমি তোমার সাথে এমন কিছু করি নাই যেটা তুমি এত কিছু ছড়াচ্ছ, তখনও আমি তাকে সম্মান করছি যে আপনি যে জিনিসটা করছেন আপনি একটু নিজে চিন্তা করে দেখেন আর আল্লাহর কাছে কি জবাব দিবেন ওটা একটু চিন্তা করেন, আমার কিছু বলার দরকার নেই। তো এরপরে আমি আবার আম্মার বাসায় চলে আসি, তো রুমিরা যখন আসলো আবার যেদিন আসলো ওই দিন সে এসে আমাকে কিছু জিজ্ঞেস করলো না কেমন আছো কি অবস্থায় কিছুই, সে আরিয়ানকে কোলে নিয়ে চলে গেল। এরপরে যখন তারা খেতে বসছে, খেতে বসে সে আমাকে ডাক দিছে টেবিল থেকে ডাকছে অনন্যা আসো, কারণ সে আমাকে কেন ডাকছে তার কিছু লোকজন ওখানে বসা ছিল তাদেরকে দেখাইতে হবে যে আমি অনন্যাকে এখনো ভালোবাসি এখন আমি তার টেক কেয়ার করি, এই জন্য সে আমাকে ডাক দিচ্ছে না হলে সে আমাকে ডাক দিত না। তো আমি যখন উঠে যেতে গেছি আমার শাশুড়ি আমার রুমে আসছে, রুমে এসে বলছে তুমি যেও না ওইখানে, তুমি ওখানে গেলে কামরুন এখন খাবে না আর কামরুন উঠে গেলে রুমিও উঠে চলে যাবে, অথবা তুমি যেও না পরে যাও, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি গেলাম না। রুমি আবার ওই জিনিসে মাইন্ড করছে সে আমাকে ডাকলো কেন আমি গেলাম না, বাট তার মা যে এখানে আমাকে এটা বলে গেল সেও সেটা জানে না, দেন আমি পরে তাকে এটা বলছি ডেকে যে তোমার আম্মু তো এটা বললো আমাকে, তো আমি তাকে একদিন ডাকছি যে তুমি আসো, সে আসার একদিন পরে যে কি করবা, এভাবে তো আর একটা মানুষ থাকতে পারে না, আমি একটা মানুষ, তুমি আমার সাথে কথা বলবা না, দেখা করবা না, হিসেবে তো তোমার সাথে আমার কোনো সম্পর্কই নেই। তো সে আমাকে বলতেছে যে এত ধৈর্য হারা হচ্ছ কেন, সে রাগ হয়ে গেছে আমার উপরে। তো এক পর্যায়ে সে আমাকে বলছে তাহলে কি আমি এখন কামরুনকে তালাক দিয়ে দিবো। তাই বললাম যে আমি তো তালাকের প্রশ্ন তুলি নাই বা আমি বলি নাই তুমি কামরুনকে তালাক দিয়ে দাও, এটা তোমার ব্যাপার, তুমি কি করবা, তুমি কিভাবে মেনটেন করবা দুই দিকে। আমাকে বলছিল যে যা হবার হয়ে গেছে, আমি ওকে বিয়ে করছি ঠিক আছে, বাট এইবারের পরে কামরুন আর বাংলাদেশে আসবে না, আমি আর কামরুনকে বাংলাদেশে আনবো না, তখন আমি এখানে গিয়ে কয়েক মাস স্টে করে আসবো, বাট কামরুন আর আসবে না। তাই আমি আচ্ছা ঠিক আছে। তো ওটাও তো হলো না, সে আবারও সাথে করে নিয়ে আসছে, মাঝখানে তারা হানিমুনের জন্য গেছে সুইডেনে। মানে যে মানুষ আমাকে হয়তোবা ঢাকা থেকে চিরং যেতে 1000 টাকা লাগে, এরকম খরচ করেও সে আমাকে কখনো নিয়ে যায়নি কোথাও ঘুরতে। সে মানুষ তার সেকেন্ড ওয়াইফকে নিয়ে সুইডেনে চলে যায় হানিমুনের জন্য, আর তার সাথে আমি কথা বলতে চাইলে সে সবসময় তার ফ্যামিলিকে রাখতো, আমার সাথে একা কথা বলতো না, মানে ওটা তার সাপোর্ট, আমি কিছু বলতে গেলে তারা আমাকে প্রেশার করতো, কিছু বলতে পারতাম না। তো এটা বলার পরে রুমি রাগ হয়ে চলে যায়। তো আমি ছেলেকে নিয়ে জাস্ট আমার হ্যান্ডব্যাগ নিয়ে আমি বাসা থেকে চলে যাচ্ছি যে আমার বাসায় যাবো, আমি এখানে থাকবো না। তখনই আমাকে আমার শাশুড়ি ভাসুর ঠেকায় যে না যেও না। তো রুমিকে আমার ফোন দিয়ে আনে, রুমি এসে কিছু না বলে আমার কোলের থেকে আরিয়ানকে নিয়ে যায় জোর করে, আর কিছু বাজে কথা বলে বলে তুই এখন কই যাবি, যা ওরে দিয়ে যা, ও তো যাবে না, ও কান্না করে দিছে ভয়ে, নিয়ে উপরে চলে গেছে। ওই যে নিশা আমাকে দেয়নি, তো ওকে যখন আটকায় রাখছে দেন আমি থানায় গেছি। শেয়ার করছিলাম যে আমার এরকম সমস্যা হচ্ছে, আমি কি স্টেপ নিতে পারি,
পুলিশ কর্মকর্তার সাথে শেয়ার করছিলাম,
কারণ আমার মধ্যে মানে অনেক ভয় কাজ করতেছিল, আর আমি জানতে চাচ্ছিলাম যে সমস্যাগুলো সমাধান কিভাবে হবে, বা মামলা করলে বা কেস করলে কি ঝামেলা হবে, আমি কেস করতেও চাচ্ছিলাম না, এগুলো সম্বন্ধে আমার ধারণাও ছিল না। তো ওকে যখন আটকায় আসছে তখন আমার মধ্যে একটা মানে জিদ চেপে আসছে। তো আমি থানায় যেয়ে আমি বললাম, আম্মুকে ফোন দিছি যে আম্মু আসো, আসার পরে আমি ওসির সামনে বললাম যে এরকম আমার ছেলেকে তো দুদিন ধরে আটকায় রাখছে, আমাকে দিচ্ছে না, বলে তোমাকে কোনো টর্চার করতেছে, আমি সে না এমনি কোনো টর্চার করছে না, কিন্তু কথাবার্তা দিয়ে অনেক প্রেশার করতেছে। তো আমাকে বললো যে আমরা তোমার বাচ্চা এনে দিতে পারবো, কিন্তু তোমাকে তো মামলা করতে হবে, আর তুমি তো এখানে থাকতে পারবা না, তোমার সমস্যা হবে। তো আমি বললাম যে তাহলে আমি এখন কি করবো, তাহলে বললাম যে আমি তো মামলা করতে চাচ্ছি না। বললো তাহলে আজকে রাতটা বাসায় যাও, যে দেখো দেয় কিনা, যদি না দেয় দেন আমরা একটা স্টেপ তোমাকে নিয়ে দিব।
পুলিশ আপনাকে পরামর্শ দিল, স্পেশালি থ্যাঙ্কস টু পুলিশ। ওকে,
তো আমি গেলাম বাসায় আঙ্কেলের কথা মতো, তাও দিচ্ছে না। আমি রুমিকে ফোন দিলাম, মানে বাসা যে ইন্টারকম ছিল সেখান থেকে ফোন দিলাম, মোবাইল থেকে ফোন দিলাম যে দাও, ওদের আবার উপরে লোকজন ছিল দিবে না, আমি উপরে গেলাম তাও দিবে না, আমার শাশুড়ি ভাসুর সবার কাছে চাইলাম তাও দিবে না।
বাচ্চাটাকে নিয়ে কোথায় রেখেছে?
উপরে কামরনের কাছে।
হু,
মানে ও আবার খুব গেম পছন্দ করে, তো গেমস খেলছিল ওখানে বসে, ও তো বাচ্চা মানুষ, ও তো বুঝে না
কি হচ্ছে।
হ্যাঁ, কিন্তু ও আমাকে পরে বলছে, কে বলছে যে তুমি নিচে যেও না, তুমি আম্মুর কাছে যেও না, তাহলে বাবা তোমাকে বকা দেবে, তো আম্মু ভালো না। ও এসে আমাকে এটা বলতেছে, আমাকে উপরে এই কথাটা বলছে, আমাকে কে বলছে, বলে দাদু বলছে। ও আমাকে সেটা বলার পরে আমাকে খুব খারাপ লাগছে যে ও ছোট মানুষ, ওকে কেন এগুলো বলা দরকার, এটা জানতে পারছি যখন আমি ওকে নিয়ে আসছি পুলিশে। ওখান থেকে যখন আমি আসলাম, ওখান থেকে আসার পরে আমাকে বাসায় জিজ্ঞেস করতেছে যে তুমি কোথায় গিয়েছিলাম, তার মধ্যে কেন। তো খুব বাজে ভাবে কিছু কথা আমাকে বললো আমার ভাসুরা শাশুড়ি, আমি কার সাথে সময় কাটায় আসছি। আমি গেছি হচ্ছে 7টার সময়, আমি বাসায় 9টায় ফিরছি, বলে 2 ঘন্টা তুমি কোথায় ছিল, কার সাথে টাইম স্পেন্ড করলা। মানে আমি তখন বলার কিছু ছিল না, আমি জাস্ট চুপ করে শুনতেছি, আর পরে আমি লাস্টে অ্যান্সার দিলাম যে এই কয়েক বছরে এইটুকুই ধারণা হলো আমার সম্বন্ধে তোমাদের, এত নিচু মাইন্ডের মনে করো আমাকে তোমরা। পরে আমি কথা বলিনি, আমি রুমের থেকে চলে আসছি, ওকে তো আর আমাকে দিল না। পরে রাতে রুমি আবার বাইরে গেছে, রুমি আর ওর বড় ভাই, কারো কাছে চাইলাম দিল না। পরে আমি উপরে গেছি, উপরে যাওয়ার পরে যে দেখি কি মানে রাস্তাঘাটে এতিম কিছু বাচ্চা আছে না, যেভাবে শুয়ে থাকে, কাঁথা নাই, বালিশ নাই, গায়ে তেমন কোনো কাপড় নাই, কুচিমুচি হয়ে শুয়ে থাকে, এখন ঠিক ওরকম এতিমের একটা বাচ্চার মতো সে খাটের এক কোনায় শুয়ে আছে, এবং তাকে মশা কামড়াইতেছে, পায়ে কিছু জায়গায় ফুলে গেছে। আমার মা ছাড়া বাচ্চা যা হয়, কামরুন তো ওর মা না, যে সে তাকে ওইভাবে টেক কেয়ার করবে। তো আমি আনতে গেছি, আমাকে দিবে না সে, বলে না আমি রুমের পারমিশন ছাড়া দিতে পারবো না। আমি সি যে আমার ছেলে আমি নিয়ে গেছি, এটা রুমিকে বলে দিও, আর তোমার কাছ থেকে আমার জানতে হবে না যে আমার ছেলেকে আমি কিভাবে নেব। পরে আমি ওকে নিয়ে চলে আসছি, আমি আমার ভাবিকে সাথে করে নিয়ে গেছিলাম, কারণ আমি গেলে গেট খুলবে না। তো ওকে নিয়ে আসার পরে আমি রাত্রে গেট লক করে ঘুমিয়েছিলাম। আর তার 3 সপ্তাহ আগে আমার ভাসুর জানি না কি প্ল্যান করছে, তারা আমার যা আর তার বাচ্চাকে আমার রুমে ঘুম পাড়াই তো আমি এগুলো মাইন্ড করতাম না, ঘুমাতেই পারে আমার রুমে, কারণ আমরা অনেক ফ্রি দুজনই একদম বোনের মতো। আর তারা সবসময় একটা কমেন্ট করতো যে এই সংসারটা যদি আলাদা হয় তাহলে আমাদের দুজনের কারণে হবে। এখন পর্যন্ত এই জিনিসটা হয় নাই। তো ওকে আমি বললাম যে তোকে কি আমার রুমে পাঠাইছে গোয়েন্দা হিসেবে, যে আমি কি করি, কার সাথে কথা বলি এগুলোর জন্য? তো চুপ হয়ে আছে। তাই বলছি যে আমি বুঝতে পারছি, তুই তো বুঝিস, তাহলে কেন জিজ্ঞেস করতেছিস? থাক তুই ঘুমা, সমস্যা নেই, থাক তুই তো দেখতেছিস আমি কি করি। তো দেখছে যে আমি সারাটা রাত কান্না করি, চিন্তা করি, টেনশনে টেনশনে আমি আরো হয়ে গেছি, অসুস্থ হয়ে পড়ছি। পরের দিন সকালে আমার ভাসুর আবার জিজ্ঞেস করছে, তার আগে আমি যখন থানায় ছিলাম, যে ও কোথায় গেছে?
ফোন দিছি, ফোন রিসিভ করতেছে না, থানায় আসার, থানার থেকে চলে যাওয়ার পর বাসায় যাওয়ার পরে আমি ফোন রিসিভ করতেছে না, আমার টেনশন লাগতেছে, বাসায় গেলো কি হইলো, কোনো কিছু বললো কিনা, ফোন ধরে না, একবার ধরছে, ধরে কাটিয়ে দিছে। পরে আমি আবার ওর ভাসুরের নাম্বারে ফোন দিছি, কি হয়েছে বাসায়, অন্য তো ফোন ধরতেছে না, কোনো প্রবলেম? আমি যে থানায় আসার সাথে দেখা হয়েছে এটা তার বলিনি, তো বলছে না কোনো সমস্যা, আমাকে আমি বাসায় আসবো, কিছু কথা আছে আমি তোমাদের সাথে কথা বলবো, কারণ আমি তো কেস করবো না, যেটাই হোক কেস করবো না, আপোষে আসি, যদি আপোষে ভালো হয়, কেস করার তো দরকার নেই। পরে ওকে বললাম যে আমি বাসায় আসি, বুঝলেন আপনি বাসায় আসবেন না, অনন্যার সাথে কথা বলেন, কোনো কিছু হয় নাই, কোনো সমস্যা হয় নাই। পরে বাসায় যাইনি, এরপরে এই সকালে শুনি মারামারি।
কিসের মারামারি ছিল অনন্যা?
মানে আমার যাকে জিজ্ঞেস করছে যে অনন্যা কোথায় গেছে, তো বলছে আমি জানি না ও কোথায় গেছে, ও তোমাকে বলে জানে, তো ওকে আর কোনো প্রশ্ন করে না। ও তো ওকে আবার বলছে যে না, অনন্যার 99% কথা তুমি জানো, কারণ আমি জানি না ও কোথায় গেছে। তো পরের দিন সকালবেলা আমি ঘুমিয়ে আছি, হঠাৎ করে শুনি কান্না করতেছে। তো ওই কান্নার আওয়াজটা আমার কাছে খুবই পরিচিত, কারণ এরকম কান্নার আওয়াজ দু একদিন পর পরই হয় আমাদের বাসায়, মারধর, গালাগালি, ভাঙচোর, এরকম হচ্ছে নিত্য দিনের একটা, মানে আমরা যেমন শো দেখি টিভিতে, আমরা বাসায় এটা লাইভ দেখি। তো আমি গেলাম, উঠে দৌড়াই গেছি, যেয়ে দেখি যে মারধর করতেছে আমার ভাসুর, এবং খুব বিচ্ছিরি ভাবে মারতেছে। তো আমি যখন ঠেকাইতে গেছি তখন আর কি আমার ভাসুর খুব রাগ আমার উপরে, কারণ ওই ঝগড়াটা লাগছে আমাকে নিয়ে, যে ও জানে, ও কেন বললো না আমি কোথায় গেছি। পরে আমি ওকে ঠেকাইতে যখন গেছি তখন আমার উপরে তো রাগ, তো আমাকেও সে আঘাত করলো। করার পরে আমি তো, ও কান্না করতেছে আমিও কান্না করতেছি, তার ভিতর দিয়েও আমি ওকে ঠেকাচ্ছি, কারণ আমাকে মারলে তো সে একটা বুঝে শুনে মারবে, ওরা তো আর বুঝে শুনে মারতেছে না, ওকে ইচ্ছা মতো লাঠিতে পিটাইতেছে। আমার শাশুড়ি কিছু বলতেছে না, সে দাঁড়া দাঁড়া দেখতেছে, মনে হচ্ছে এখানে একটা খেলা হচ্ছে, সে হাসতেছে মিটমিট করে এখানে। তো এরকম হচ্ছে, এরপরে রুমিকে ফোন করে নিয়ে আসছে আমার শাশুড়ির উপর থেকে, রুমি আবার ঘুমাচ্ছিল। তো রুমি আসার পরে এসেই তো রাগ, যে কি হয়েছে? আমার ভাসুর বলতেছে যে অনন্যার কারণে আজকে ঝামেলা, ওর কারণে আমার ঘরে অশান্তি, তোমাদের ঝামেলা তোমরা কেন মিটাও না, এরকম বিভিন্ন কথা চলতেছে। তো রুমি এক পর্যায়ে আমাকে মানে প্রশ্ন করতেছে যে কি হয়েছে, তোমার জন্য ও কেন মায়ের খাচ্ছে? তো আমি কিছু কথা বলার পরে ও আমাকে খুব বাজে গালি দিছে, গালি দেওয়ার পরে তখন তো আমার মাথা গরম, তখন আর সহ্য হচ্ছে না এগুলো। তো আমিও কিছু ওকে বলছি, গালি দিই না, আমি জাস্ট কথার পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলার পরে সে রাগ হয়ে গেছে। এক পর্যায়ে ও মানে ক্ষিপ্ত হয়ে গেছে আমার উপরে, ক্ষিপ্ত হয়ে মানে চটথাপ্পড় শুরু হয়ে গেছে। এরপরে সে রান্নাঘর থেকে একটা লাঠি নিয়ে আসছে, শুরু হয়ে গেছে ভাবি, মানে যেটা প্রায় প্রায় হয় তাদের বাসায়।
আপনার গায়ে প্রথম হাত তোলা?
না, এর আগেও।
ওকে,
আমরা দুজনে সমানে কান্নাকাটি করতেছি, দুজনকেই মারতেছে। এক পর্যায়ে আমার যা মানে একদম পুরো বিহুষের মতো হয়ে গেছে। আর তার আগে কিছু কাহিনী হচ্ছে, কামরুন হচ্ছে আমেরিকাতে ইনকাম করে, সে ওখানে বাংলাদেশি টাকায় 2 লাখ টাকা ইনকাম করে, আমি কি করি? আমি তো কিছু করি না। আমার শাশুড়ি আমাকে বলে, তুই তো কিছু করিস না, তুই তো বাসায় থাকিস, তুই কিছু করে রুমিকে দেখা, তুই রুমিকে ইনকাম করে টাকা দে, দেখবি রুমিও তোর সাপোর্টে কথা বলবে। কারণ সেইটা তো কোনো কথা না, রুমি যদি আমাকে বলতো জানো না তুমি কিছু করে টাকা ইনকাম করো, আমি করতাম, না পারলেও চেষ্টা করতাম আমি। তো রুমি তো আমাকে কখনো এগুলো বলে নাই, আর তোমাদের যদি এতই লোভ থাকবে তাহলে আমাকে আরো আগে বলতাম, রুমির গান গাওয়া লাগতো, আমি গান গিয়ে ওকে টাকা দিতাম, আমি শো করে ওকে টাকা দিতাম, আমি অ্যালবাম করে ওকে টাকা দিতাম। তো বলে না তুই কিছু কর, মানে এক পর্যায়ে কথা এরকম হয়ে গেছে যে আমি ওকে কিছু টাকা দিই, যাতে
তোমার কাছে 20 লাখ টাকা এনে দে, দেখবি এমনি তো স্বামীর সাথে ভালো থাকবি।
মার কাছ থেকে 20 লাখ টাকা এনে দেওয়ার কথা বলে। ওকে,
আমি বললাম যে মানে টাকা আমি কোত্থেকে দেবো, আমার আম্মা কি ইনকাম করে সেটা তো তোমরা ভালো মতোই জানো, আর এগুলা কেন, এগুলা কোন ধরনের কথা, আমি কেন টাকা এনে দেবো, আমার কাছে এক হিসেবে তো তোমরা যৌতুক চাচ্ছ। তো অনেক কথা, কামরুনরা বড় লোক, আমরা এত বড় লোক না, কামরুনদের আমেরিকাতে বাড়ি আছে, আমাদের নাই, কামরুনদের প্রপার্টি আছে এখানে, আমাদের কেন নাই। ইভেন এটা পর্যন্ত রুমির আম্মা আমাকে বলতেছে যে আমার আম্মার একটা জায়গা আছে সাভারে, সেই সাভারের জায়গাটা যাতে রুমি নামে লিখে দিই। ওই মারধর করার পরে এইসব কথাও চলতেছিল, কি করছিস, কিছু তো করে দেশ নাই, সব তো খালি বসে বসে খাস, বাপের বাড়ি থেকে তো কেউ কিছু নিয়ে আসো নাই।
আর নিসার কিছু দিছিলাম না দেখে মেয়েকে ফ্লোরে ঘুম পাড়াইছে, খাটে শীতে দেয়নি, এই খাট বানাইছে হয়তো 2 বছর হয়েছে না,
টিভি দেখতে দিত না, বাবা বাড়ি থেকে টিভি নিয়ে আসিস টিভি দেখবি,
মানে
ডালমারে দিদি মাথা পড়তে পড়া খাওয়া,
ওরা কোনো ভালো খাবার রান্না করলে বা যেটাই রান্না করো তো খাবার যদি বেশি খাওয়া হয়ে যেত বা একটু শর্ট পড়তো, তোদের জন্য রান্না করছি তোরা খাবি, সেটা হচ্ছে আমি আর আমার যা দুজনকে কথা শোনানো এরকম। দেখা যায় আমরা সারাদিনে এক বেলা খাই, সকালে খাওয়া হয় না, দুপুরে খাই, রাতে অনেক সময় খাওয়া হয় না, সেটার জন্য কথা শুনতাম। সিচুয়েশন গুলো হওয়ার পরে ওরা যখন বাসা থেকে চলে যায়, এরপরে আমি আম্মুকে ফোন দিই, জানানোর পরে আমার আম্মু বলে যে তাহলে তুমি চলে আসো থানায় আসো।
আমি একটু থামাচ্ছি, আমি এখন পর্যন্ত যতটুকু বুঝতে পেরেছি যে বিয়েটা হওয়ার পরেও আপনি এক ধরনের মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন যে যদি ও কামরুনকে নিয়ে সংসার করে তাহলে কামরুন থাকবে আমেরিকাতে, সুতরাং এটাতে আমার কোনো সমস্যা হবে না। আরেকটা হচ্ছে যে আপনার যে রাইট ছিল সেই রাইটটা যদি সে বুঝিয়ে দেয়, স্ত্রীর যে অধিকার সেটা যদি সে মেনটেন করতে পারে তাহলে আমি যেভাবে হোক মানিয়ে নিব, এটাই তো আপনার এমটা ছিল। কিন্তু পরবর্তীতে আপনি যেটা দেখলেন যে এই জায়গাগুলোতে প্রচন্ড ব্যাঘাত ঘটছে এবং আলটিমেটলি একটা কাজের মানুষ ছাড়া আপনার সাথে যে আচরণ করা হচ্ছে সেটা কোনোভাবেই স্ত্রীর আচরণ না, ইভেন আপনার ছেলেকেও আপনার কাছ থেকে আলাদা করার চেষ্টা করা হচ্ছে, তাই তো? ফাইন, আপনি ফাইনাল স্টেপ নিলেন কবে যে আপনি থানাতে গিয়ে ডায়েরি করলেন বা মামলা করলেন?
ওটা ওই যেদিন মারামারি করলো এরকম, তো আমি আম্মুকে ফোন দিয়েছি, আম্মুকে ফোন দেওয়ার পর আম্মু বলো যে তুমি চলে আসো, তার আগে ভাবি আবার বললো যে আমার আম্মাকে ফোন লাগাতে, তো ওর আম্মাকেও ফোন দিলাম, ওর আম্মাকেও ডিটেলস বললো তোমরা কালকে এসে আমাকে নিয়ে যাও যে আমি আর এখানে থাকবো না। তো আমি বাসা থেকে বের হয়ে চলে গেছি, আমি কিছু ছাড়া আমি ওর ছেলেকে নিয়ে আসছি, ছেলের একটা গেঞ্জি নিয়ে আসছি, একটা প্যান্ট নিয়ে আসছি, নিয়ে আমি ওভাবে চলে আসছি। এসে থানায় যখন গেছি বললো যে আমি বললাম খুলে, খুলে বলার পরে তারা বললো যে তাহলে আপনি একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসেন। তখন সেখানে গেলাম,
মানে হাতে যে মেরেছিল ওটা আপনি দেখালেন তাই তো, প্রহার যেটা করেছে?
হ্যাঁ, মানে যেখানে যেখানে ছিল সব আমি মেডিকেল সার্টিফিকেট, ওখানে যে মহিলা ডাক্তার ছিল তাকে ভেঙে সব বললাম, বলার পরে সে সবকিছু দেখে দেখে তারপরে সে মেডিকেল সার্টিফিকেট দিল। এরপর ওটা নিয়ে এসে আমি থানায় করলাম, তো তারা তখন আমাকে জিজ্ঞেস করছে তুমি করবা কিনা, আমি বলছি হ্যাঁ করবো।
That time you took the decision. কি মামলাটা ছিল? নারী নির্যাতন মামলা।
হ্যাঁ, নারী ও শিশু নির্যাতন।
ফাইন, তারপর
মামলাটা করলাম, মামলা করে আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম, তো ওরা কেউ বাসায় আসে না ওইদিন।
মামলা করে আপনি বাসায় চলে আসছেন?
বাসায় চলে আসছি, ওটা পরে রাতে দেড়টার সময় আমি বাসায় আসছি, আমার বাসায়।
ওই বাসায় আপনি
আর যান? বাসায় আর আমি যাইনি।
ওকে,
ওই বাসায় আমি ফোন দিয়েছি নিচে দারোয়ানকে, তো সে বললো যে না তারা কেউ এখনো বাসায় আসেনি। তো আমি আবার আমার ভাসুরকে ফোন দিয়েছি, বললাম যে ভাইয়া তুমি কোথায়? পরে বলতেছে আমি তো বাইরে আছি। তার মনে হলো কতক্ষণ লাগবে, বলে যে এই তো আমার এক দেড় ঘন্টা দেরি হবে। পরে দেখলাম যে অনেক লং টাইম হয়ে যায়, পরে আমি রাত্রে দেড়টার সময় চলে গেছি। বলে তুই কোথায়? আমি ছিলাম বাসায়। তো আমার বাসায় যখন চলে গেছি, সে যখন বাসায় আসছে, বাসায় এসে আমাকে না পেয়ে ফোন দিছে, আমি আর ফোন ধরি নাই। তো সকালবেলা আমি থানায় চলে গেছি, থানায় যাওয়ার পরে তারপর থানা থেকে লোক নিয়ে ওদের ধরে নিয়ে আসছি।
আপনি নিজে গিয়েছিলেন?
হ্যাঁ, আমি নিজে
গিয়েছিলাম, আমি আর
আম্মু আর আমি, সকাল ছটার কাছে। তখন মানে তখন রুমি কিছুক্ষণ আগে বাসায় আসছে। ভাইয়াকে ডাকার জন্য যে রুমিকে এরকম ধরতে পুলিশ আসছে, তিনি আবার লুঙ্গি পরা ছিলেন। সে যখন উপর উঠতে বলছে আপনি কে, বলছে আমি বড় ভাই, আপনি চলেন। দুজনকে ধরে নিয়ে চলে আসছে, থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে বলছে যে কি হয়েছে কি, তোদের বলতেছে কিছু না, আপনারা ভিতরে যান, আমাদের ওসি সাহেব আসবে, তারপর আপনার কথা বলেন। ভিতরে ঢুকেছে, আমি ওর বাসায় চলে আসি।
আপনি তো ওই সময়টাতে ছিলেন রুমির সামনে, রাইট? রুমি তো আপনাকে দেখছিল।
হ্যাঁ,
দ্যাট মোমেন্টস ও আপনাকে কি বলেছে?
কিছু বলে না,
কিছু না,
ঘুরা চলে গেল,
কোনো কথাই বলেনি।
আমাকেও দেখলো, সে কিছু বললো না, কিছুই জিজ্ঞেস করলো না।
এবং আসার সময় কি কামরুনকেও কিছু বলেনি?
না,
আই থিঙ্ক হি ওয়াজ প্রিপেয়ার্ড ফর দ্যাট।
হ্যাঁ,
ওকে, তারপর?
কারণ সে জানতো এমন কিছু একটা হবে।
এই কথাটা আমি কেন বলছি আমি ঠিক জানি না, একটা সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা আসে। যখন একজন মানুষ অনেক বিখ্যাত হয়ে যান বা একজন মানুষ যখন অনেক পপুলার হয়ে যান, প্রত্যেকে কিন্তু মানুষ, আমরা মানুষ, এই যে যারা কথা বলছে তারা মানুষ, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু সীমাবদ্ধতা আছে। এবং আমরা মনের অজান্তেই এই যারা পারফর্ম করেন তাদেরকে আমাদের মনে খুব ভালো একটা জায়গাতে বসাই এবং খুব ভালো একটা আসনে দেই, এটা সবার ক্ষেত্রেই হয়। এবং এই মানুষগুলোর মধ্যে অনেক ভুল আছে, কিন্তু এই ভুলগুলো না সাধারণ মানুষ মানতে চান না, মানতে চান না, ফাইন্ড আউট করে না। এবং একটা কষ্টকর বিষয় হলো সত্য, যখন তারা কোনো একটা ভুল করে ফেলে, এই ভুলটাকে তারা সহজে নিতে পারেন না। এবং সুতরাং এই জায়গাটা থেকে যারা একটু বিখ্যাত হয়ে যান বা যারা পপুলার হয়ে যান তাদের একটু কনসিয়াস থাকতে হয়। আরফিন রুমি যখন জেলে ছিলেন বা পরবর্তীতে গেলেন, তাকে নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে, গণমাধ্যমগুলোতে হয়েছে বা বিভিন্ন জায়গাগুলোতে হয়েছে। দ্যাট টাইমসে কিছু ফেসবুকে কিছু ভিডিও ক্লিপসও পাওয়া গিয়েছে, কমেন্টসও পাওয়া গিয়েছে, যেগুলো অনেক বেশি বিব্রতকর। যাই হোক, আমি সে কারণেই হয়তো বা বলছিলাম যে আসলে দ্যাট টাইমস তার অ্যাটিটিউডটা কি ছিল। ওকে প্রিয় শ্রোতা, গল্পের এই পর্যায়ে আমরা কিছুক্ষণের জন্য ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা বিরতির পর আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর অনন্যাকে, অনন্যার মাকে এবং আরিয়ানকে যদি আপনি দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের পেজের অ্যাড্রেস www.facebook.com/hello8920, স্পেলিংটা হচ্ছে HELLO8920। ওখানে গিয়ে লাইক দিলেই সঙ্গে সঙ্গে আপনি Hello8920 মেম্বার হয়ে যাবেন।
Close up presents Hello8920. Close up. The closer, the better. প্রথম দেখা, ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা? কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
সকালটা শুরু প্রচন্ড ব্যস্ততা, ভোরবেলায় মর্নিং ওয়াক, তারপর অফিস, বাইরে অনেকগুলো মিটিং, ফিল্ড ইন্সপেকশন, সারাদিনের এই জার্নিতে চুল প্রতিদিনই হারায় তার স্বাভাবিক প্রাণ, হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক, বিপন্ন, এক কথায় ড্যামেজড। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ারে আছে কেরাটিন অ্যাক্টিভ, চুলের পুরনো প্রাণ ফিরিয়ে আনতে, ড্যামেজড চুলের কোষে গভীরে পৌঁছে চুলে যোগায় প্রয়োজনীয় প্রোটিন যা ল্যাব টেস্ট দ্বারা পরীক্ষিত, আর আপনি থাকুন চুল নিয়ে চিন্তামুক্ত।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, বিরতির পর আমরা ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমরা ঠিক যে জায়গাটি থেকে ছিলাম, খুবই ক্রুশিয়াল একটা মোমেন্ট, আমরা ঠিক সেই জায়গাটি থেকে ফিরতে চাই। হ্যাঁ অনন্যা, তারপর
তো বাসায় আসার পরেই দেখলাম যে টিভিতে হেডলাইন যাচ্ছে, তো আমরা আবার বাসা থেকে এসে কিছুক্ষণ ওয়েট করে আবার চলে যাই কোর্টে। ওই দিন আবার হচ্ছে ঈদের আগে, তো দ্যাট টাইমে আমরা একজন উকিল পেলাম, পাওয়ার পরে হঠাৎ করে দেখি ওদের লোকজন আসছে। আমি যখন আমার উকিলের চেম্বারে সব কথাটা বলছি, তখন আর কি ওদের কিছু লোকজন, প্রায় 25-30 জন, খবর পেয়ে মিডিয়ার সব লোকজন, ওর আত্মীয় স্বজন, তো সবাই আসলেন। আসার পরে খুব বোঝাচ্ছেন আমাকে, তো আমি যখন তাদের বললাম, তো তারা বলতেছে আমাদেরকে কেন বললা না আগে, আমাদেরকে বললে তো আমরা একটা সলিউশন করে দিতে পারতাম। আমার কথা হচ্ছে এখন কেন আপনারা আসছেন, এটা আমার আর রুমির ব্যাপার। তো তারা বললো যা হবার হয়ে গেছে, এখন এটা সমাধান করে ফেলো। এমন ভাবে তারাও আমাকে প্রেশার করতেছিল, 25-30 জন মানুষ, মানে আমি মাঝখানে, তারা চতুর্দিকে,
আমাদের সাথে কোনো পুরুষ মানুষ নাই, শুধু আমি আরো,
মানে
একটা মানুষ হেল্প করার মতো
কনভিন্স করার চেষ্টা করছে যে কোনো ভাবেই হোক, মানে রুমিকে বের করে নাও, তাই তো?
এরকম করতে করতে আমি অসুস্থ হয়ে পড়ছি, আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি।
পরে
হসপিটালে নিয়ে গেছে, চেকআপ করলো, ইঞ্জেকশন দিলো, পরে আমি একটু সুস্থ হওয়ার পরে আবার কোর্টের ওখানে আসছি। ততক্ষণে ওই দিনের কোর্ট শেষ, তো রুমিকে জেল হাজতে পাঠায় দেওয়া হয়, আর আমাকে বললো যে তুমি এটা মীমাংসা করে ফেলো এসে। তা আমি বললাম যে না, এটার কোনো মীমাংসা হবে না। তো তারা আমাকে জোর করে ভিতরে নিয়ে গেছে রুমির সাথে দেখা করানোর জন্য। আমি ওখানে যাওয়ার পরে মানে রুমির অ্যাটিটিউড দেখে আমি খুব আশ্চর্য হলাম, কি করলো এটা আমাকে বলতেছে তখন। বাট যখন তোমাকে আমি ধরে নিয়ে আসি তখন তুমি আমাকে কিছু বললা না, এখন যখন তুমি ভিতরে জেল হাজতে এতগুলো মানুষের সামনে অপমান হচ্ছে তখন তুমি আমাকে বলতেছো এটা কি করলা। তার আগে সে আমাকে বলছে যে তুই যদি পারিস, তোর যেই বাপ আছে বাপকে দিয়ে তুই কেস করে দেখা, তুই আরিয়ানকে নিয়ে দেখা আমার কাছ থেকে। তো ওই জিদগুলো আমার মধ্যে চাচ্ছিল, তাই আমি বললাম তুমি যে আমাকে কথাগুলো বলছিলা, এরকম আমার সাথে টর্চার করলা কেন? তো বলে কি তুই তোর পাওয়ার দেখাইলি, তো যা তুই যা। ওখানেও সে আমার সাথে রাগারাগি রুডলি বিহেভ করলো। এরপরে আমার কাছে মাপ চাচ্ছে, সে পাগলের মতো করতেছে, মানে চেহারা টেহারা বিকৃতি করে হাসতেছে, কাঁদতেছে, কেমন করতেছে, আর আমার হাতে পায়ে ধরে মাপ চাচ্ছে, মাফ করে দাও, আর হবে না, তুমি আমাকে বের করো, আমি সবকিছু মেনে নিবো, সবকিছু ঠিক করবো। আমি বলছি না, সময় শেষ, আর হবে না, যথেষ্ট চেষ্টা করছি, তোমাকে যথেষ্ট ছাড় দিছি, তুমি শুধু আমার মাথায় কাঁঠাল ভেঙেই খেয়েছো শুধু। অনেক কাকুতি মিনতি করছে, পরে আমি চলে আসছি ওখান থেকে। ওইখানে যে লোকজন গুলো ছিল সব আমার বাসায় চলে আসছে, আবার ২০০০ কত কিছু হয় না, আমি যদি একটা আলাদা বাসা নিই, বাসা ভাড়ায় কিন্তু 15,000 চলে যায়, তারপর আমি কিছু বলিনি, ঠিক আছে, তারা আমাকে 20,000 টাকা দিবে এবং আরিয়ানের খরচ আলাদা দিবে, আর আরিয়ানের নামে 20,00,000 টাকা একটা FDR করে দিবে।
ওকে,
এগুলো তাদের ভাষ্য ছিল।
ডিভোর্স হবে কি হবে না?
না, ডিভোর্স হবে না।
এটা কি আপনার দিক থেকে চাওয়া ছিল নাকি?
এটা আমার চাওয়া ছিল।
আপনি ডিভোর্স করবেন না তাকে? কেন করবেন না?
কারণ আমার একটা ছেলে আছে। আমি ডিভোর্স চাই না, ডিভোর্স এই কারণে আরো চাই না, সে চায় যাতে আমি তাকে ডিভোর্স দিয়ে দিই।
ওকে, দ্যাট ইজ দ্য পয়েন্ট, সে চায় আপনি তাকে ডিভোর্স দিয়ে দেন এবং আপনি আপনার জায়গাতে ডিভোর্স করবেন।
না, আমি দিব না।
এটা কি আলটিমেটলি তার সাথে মানিয়ে চলার চেষ্টা নাকি এক ধরনের পেনাল্টি আপনি বলতে চান?
আমি তো এটার পুরোপুরি বিপক্ষে, যে ডিভোর্স যে ব্যাপারটা, কারণ যেমনই হোক যাই হোক যেটাই হয়েছে আমি চেষ্টা করতেছি যে মানিয়ে নেওয়ার, কারণ ডিভোর্স হলে হবে কি, সে কিন্তু আলটিমেটলি আসবে, তার ছেলেকে দেখতে আসবে, তার ছেলেকে নিতে আসবে। ডিভোর্স হলে সেভাবেই হবে, বা সে যদি আমাকে ছেড়ে দিতে চায় তাহলে সেভাবেই হবে, সে আবার আসবে, ছেলেকে দেখতে আসবে, এত ঝামেলার তো কোনো দরকার নেই।
ওকে ফাইন, তার দিক থেকে ব্যাপারটা কেমন, সে কি চায়?
সে হচ্ছে ইনডাইরেক্টলি আমাকে বোঝায় যে আমি তাকে ডিভোর্স দিয়ে দিই, সে আমাকে কোনোদিন ডিভোর্স দিবে না। তার ফ্যামিলিতে নাকি নাই ডিভোর্সের ব্যাপারটা, যে ছেলেরা কোনোদিন মেয়েদেরকে ডিভোর্স দেয় না,
সেকেন্ড বিয়ের ব্যাপারটা আছে ফ্যামিলিতে, মানে দ্বিতীয় বিয়ের ব্যাপারটা আছে, ওটা আছে।
তার প্রয়োজন হলে সে আরো দুটা করবে।
ওকে,
সেটা কিছুদিন আগে সে মিডিয়াতেও বলছে যে সে দুটা করছে, আরো দুটা করবে। অনেকেই নাকি একটা বিয়ে করে অনেক অকারেন্স করে বেড়ায় বাইরে, কিন্তু তাদের কথা তো আসে না এরকম, আমি তো বিয়েই করে ফেলছি, অন্য কিছু করিনি, আমার কথা কেন তো ঘন ঘটা
এবং
সাক্ষী ছিল তাদের তিনজন, সেটা মেন কপিও আমার কাছে, ওটাও সে মানে নয়। সে ফার্স্ট এজ মিডিয়াতে সব জায়গায় বলেছে যে সেটা আমি তাদের জোর করে সিগনেচার নিছি, আমি আর আমার আম্মা দুজন মহিলা মানুষ কিভাবে একটা ছেলেকে জোর করে সিগনেচার নিতে পারে।
থানার ভিতরে তো জোর করার প্রসঙ্গই ওঠে না।
না না, এটা হচ্ছে জেলের থেকে
বেরিয়ে থানায়। মানে বাইদ, এখানে তাহলে আমি একটা জিনিস বুঝতে পারছি যে জেল থেকে আগে তারা বের করার কথা বলেছে আপনাকে,
রাইট?
বের করলে তাহলে এই জিনিসটা যেটা হবে, একটা জিনিস কি হতে পারতো এরকম যে পুলিশের সামনে এই জিনিসটা হচ্ছে,
ওরা থানায় যাবে না, থানায় করা যাবে না।
আচ্ছা, এটা যে আপনি ডিট করলেন দলিলে, এখানে কোনো কর্তৃপক্ষ বা এরকম কেউ কি ছিল, আইনি কোনো কর্তৃপক্ষের কোনো লোক?
যখন লেখায় এটা কোর্টের থেকেই লেখা হয়,
কোর্টের থেকে লেখা হয়েছে,
থেকে লেখা হয়।
ওকে,
যা কিছু লেখা হয় মানে উকিল দিয়ে
সব কিছু লেখা টাকা হয়েছে, সব কিছু
কুন্ডা সবাই ছিল, ওনাদের যে গার্ডিয়ান সবাই এখানে ছিল।
ওকে, তারপর
সিগনেচার নিয়ে পরে তো আমরা চলে আসি।
আচ্ছা,
ওখানে উনি কিছু বাজে বিহেভ করে, তো এমদাদ ভাই যথেষ্ট চেষ্টা করেছে সবকিছু ঠিক করার, সে চেয়েছে যাতে দুদিক থেকেই সবকিছু ঠিক থাকে, প্রবলেম সলভ হয়ে যায়। বাট রুমি সিগনেচার করার পরে আর কোনো খোঁজ নাই।
কবে সিগনেচার করলো এটা?
যেদিন বের হয়েছে 2013
অক্টোবরের 13,
এরপর থেকে আর তার কোনো খোঁজ নাই।
এখন পর্যন্ত কোনো খোঁজ নেই?
এখন পর্যন্ত কোনো খোঁজ নেই।
খোঁজ নেই বলতে আপনি কি বোঝাচ্ছেন, লাইক সে বাংলাদেশে নাই? ওর
না, বাংলাদেশে আছে, মানে সে আমাদের কোনো খোঁজ নেয় না। আমার কথা তো বাদ দিলাম, সে আমার উপরে হয়তো রাগ,
তার বেবির কোনো খোঁজ খবর নেই, আরিয়ান মিস করে তো নিশ্চয়ই তার বাবাকে অনেক
করে, বাট সে এখন আস্তে আস্তে মানে রাগ তার বাবার উপরে। সে মাঝখানে দুবার অসুস্থ হয়েছে, জ্বর হয়েছে, তো আমি জানাইছিও, প্রথমবার তো দেখতে আসেনি, কিছুদিন পরে যখন দেখতে আসছে, দেখতে আসার পরে আমরা বলছি যে পার্লারে আসো, আমার পার্লারে এসো, এখানে দেখো, তো সে আসছে ওখান থেকে, সে খুব জোর করে আমাদের বাসা পর্যন্ত গেছে, সে আমাদের বাসা চিনবে। বাসা চেনার পরে সে ওইদিন যে আমার নামে মামলা করছে একটা, আর ইয়ে অসুস্থ সেটা দেখতে আসে নাই, সে এসছে হচ্ছে আমার বাসাটা কোথায় কোন থানার মধ্যে পড়ছে সে সেটা দেখতে আসছে, কারণ বাসা চেঞ্জ করেছিলাম।
মামলা কেন করলো, কি বিষয়ে মামলা ছিল?
মামলাটা হচ্ছে ওই যে আমার কাছে যে ডিট পেপারটা, ওটার জন্য, ওইটা মেন কপিটা আমার কাছে, তো ওই মেন কপিটা তারা চায়, সেটা উদ্ধারের জন্য আমার নামে একটা সার্চ ওয়ারেন্ট বের করছে।
যেমন মিথ্যা কথা বললে, যেমন আপোসে আসছি, আপোস হয়ে গেছে, এখন আমাদের ওই ডিটটা আমরা চাই।
ওকে, একটা যেটা হচ্ছে আইনি কিছু জটিলতা এখানে আছে, প্রথম জটিলতা হচ্ছে হলো সে হয়তো মারপ্যাচের দিক থেকে বলতে পারবে যে লাইক সেকেন্ড যে বিয়েটা করেছে সেখানে আপনার অনুমতি ছিল, কারণ আপনি সেই কাবিননামাতে সাইন করেছেন, কিছু ছবির ব্যাপারটাও এখানে আছে।
ওখানে একটা জিনিস আছে যেটা, সেটা হচ্ছে সেকেন্ড বিয়ে করতে গেলে নাকি একটা কাউন্সিলরের একটা সার্টিফিকেট লাগে, তো ম্যাজিস্ট্রেট যখন আমাদের খাস কামরায় নিয়ে গেছিল তখন রুমিকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল ম্যাজিস্ট্রেট, তো বলছে যে না আমার কাছে কোনো এরকম সার্টিফিকেট নাই। উনি আবার তখন বলেছিলেন যে এই সার্টিফিকেট যদি না থাকে তাহলে মিনিমাম 3 মাসের একটা জেল হয়ে যায় কেস করলে ওইটার জন্য কাবিননামা দিয়ে, আর সেটার কোনো সাক্ষী লাগে না, শুধু 2টা কাবিননামা লাগবে, আমারটা আর ওই কামরনের যেটা। তো উনি আমাকে বললো যে ও এই কেসটা আপনাকে করতে পারবে, ওর সামনেই বললো। তো আমি বাসায় যেয়ে এসে দেখলাম যে ওই কাবিননামার উল্টা পেজে লেখা আছে যে মানে যদি না থাকে তাহলে না, আর যদি থাকে তাহলে হ্যাঁ, তো ওটার মধ্যে না লেখা যে ওর কাছে কোনো ইয়া নেই।
কাবিননামার কাগজ থেকে আপনার কাছে আছে?
আছে।
ফাইন, সো রাইট নাও আপনার প্ল্যানটা কি? দুটো বিষয়, একটা হচ্ছে যে আপনার ক্যারিয়ার, বিকজ আপনি আপনার মার কাছে চলে এসেছেন এবং আপনি পরিবারের বড় সন্তান। একটা হচ্ছে যে আপনার মিউজিক নিয়ে অনেক বড় স্বপ্ন ছিল, যেটা আপনার মারও ছিল, সেই জায়গাটার কি অবস্থা? এবং একই সাথে আপনার যে ব্যক্তিগত ভালো লাগার জায়গা এবং সংসারের যে জায়গাটা, সেটা নিয়ে আপনার প্ল্যানটা কি? প্রথমটা জানতে চাই আপনার ফ্যামিলি নিয়ে, মিউজিক নিয়ে।
মিউজিক নিয়ে অনেক বড় একটা ইচ্ছা আছে, একটু একটু করে শুরু করছি। একটা সং বের হয়েছে, মিক্স অ্যালবাম অথবা সলো এরকম কিছু দিয়ে শুরু করতে চাচ্ছি। প্রথমে আমি চাই যে গানের মাধ্যমে কিছু করতে।
নতুন করে আপনি আবার চর্চা শুরু করেছেন?
হ্যাঁ, নতুন করে চর্চা শুরু করেছি। আমি এটা যেটুকু করতে যাচ্ছি শুধুমাত্র আমার ছেলের কারণে, আমার আম্মা আছে, আমার দুটা বোন আছে, এদের জন্য।
So right now, আপনি স্টার্ট করেছেন আবার, that's a very good beginning. আর এই সময়টাতে যে মেন্টাল সাপোর্টটা দরকার হয়, এই মেন্টাল সাপোর্টের জন্য আপনি কাকে পাশে পেয়েছেন?
সবচেয়ে বেশি যদি কেউ আমাকে সাপোর্ট করে থাকে সেটা হচ্ছে আম্মু আর আমার নানা ছিলেন, তিনি 2 মাস হয়েছে ইন্তেকাল করেছেন। আম্মু না থাকলে হয়তো বা আজকে আমি এই পর্যায়ে থাকতাম না, অনেক আগে ভেঙে চুরে একদম শেষ হয়ে যেতাম।
ওকে, ভবিষ্যৎ পরিকল্পনা কি অ্যাবাউট আর ফিল্ড?
সেটা হচ্ছে আমি গান নিয়েই থাকতে চাই, গানের মাধ্যমে কিছু করতে চাই, আর আমার ছেলের ভবিষ্যৎটা আমি সুন্দর করে গড়তে চাই। আমার বোনগুলো আছে, তাদের ভবিষ্যৎ আছে আমার উপরে, অনেক দায়িত্ব এখন আমার উপরে, সেগুলো মেনটেন করতে চাই, আশা করি পারবো।
আমি আপনাকে একদম সাচ্চা একটা কোশ্চেন করতে চাই, আপনি সবকিছু ভুলে গিয়ে উত্তরটা দিবেন।
হ্যাঁ,
যদি আরফিন রুমি সত্যি সত্যি আপনার কাছে ফিরে আসে একদিন এবং ফিরে এসে বলে যে আমি যা করেছি সেটা ভুল এবং আমি নতুন করে একটা স্টার্ট করতে চাই, স্টার্ট নিউ এবং সত্যি সত্যি আর কখনো ভুল না করে, আপনি কি করবেন?
সে কখনো আসবে না,
যদি আসে
সেটা অনেক দেরি হয়ে যাবে, তখন ওই মন মানসিকতা আমার থাকবে না বা এখনো নাই।
ফাইন, তার মানে আপনার কাছ থেকে একটা ব্র্যাকেট চলে এসছে অলরেডি, তার মানে আপনি ওখান থেকে নিজেকে আলাদা করে ফেলছেন বা প্রতি মুহূর্তে আপনি চেষ্টা করছেন।
কারণ এটা ছাড়া আমার উপায় নেই, কারণ সে আমার কোনো খোঁজ নিচ্ছে না, সে তার বাচ্চার কোনো খোঁজ নিচ্ছে না, তার প্রতি আমার সিম্পথি আসবে কোত্থেকে? এত কিছুর পরেও আমি কিন্তু বলতেছি আমি ডিভোর্স চাই না।
রাইট, সেখানেই তো আমাদের প্রশ্ন, আপনি কেন চান না?
আমি ওকে ডিভোর্স দিয়ে দিলে ও আমেরিকাতে চলে যেতে পারবে, কেস থেকে সে খালাস, সে মুক্তি আমার কাছ থেকে টোটালি।
এক্স্যাক্টলি, এবং ও ডিভোর্স দিলে তো সেটা সম্ভব না। ফাইন, দিস ইজ দ্য আলটিমেট স্টোরি অফ লাইফ। আমি এখানে বারবারই একটা কথা বলেছি প্রিয় শ্রোতা, যে কাউকে এখানে হেয় করে না। আজকে অনন্যা তার নিজের জায়গাটা থেকে এটা বলেছে, অনন্যার জীবনের যে গল্পটা, অনন্যা এখন এই জায়গাটায় দাঁড়িয়ে আছে। আজকে আরফিন রুমি যদি কালকে এসে আমাদের এখানে বলতে চায়, আমরা ওকে ওপেন ফ্লোর দিব এবং অবশ্যই ও বলতে পারে ওর জায়গাটা থেকে। এবং আমি আবারও বলছি, এখানে অনেক অনেক আরফিন রুমির ভক্তরা আছেন, তাদেরকে বলবো এবং আমার মনে হয় অনন্যাও সে কথাটা বলবে, আরফিন রুমির যে সৃষ্টির জায়গাটা, গানের যে জায়গাটা, সেই জায়গাটার সাথে ওর ব্যক্তিগত জীবনকে না মেলানোই ভালো। আমার মনে হয় যে এটা অনন্য আপনিও বলবেন।
আমার মতে হচ্ছে যে একটা মানুষ ভালো গান গাইতে পারে, তার মানে এই না যে সে ভালো মানুষ,
ভালো মানুষ হবে, ঠিক আছে? সুতরাং গানটাকে যারা পছন্দ করেন তারা আলাদা হবেই পছন্দ করেন, আমি বরং এটাই বলবো। আর যারা মানুষটাকে দেখতে চান তারা আলাদা হবে দেখুন আরফিন রুমিকে, এটা হচ্ছে আমার জায়গা থেকে মেসেজ। তবে ব্যাপারটা বিচারের কাট করা গিয়েছে, আইনি কাট করা গিয়েছে এবং সেই জায়গাটা থেকে আমরা প্রত্যাশা করব শেষ পর্যন্ত যে অপরাধী তার শাস্তি হোক। কারণ এখানে আজকে একজন অনন্যাকে আমরা তুলে ধরেছি, এই অনন্যার প্রতি অনেকেরই আগ্রহ, কারণ সে আরফিন রুমির স্ত্রী। এইরকম অনন্য সমাজে অনেক আছেন যারা মুখ বুঝে সহ্য করেন, যারা মুখ বুঝে সব অন্যায় মেনে নেন। আমরা তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আজকের অনন্যাকে এখানে হাজির করেছি। যে অনন্যার বাবা যদি বেঁচে থাকতেন তাহলে ব্যাপারটা কি এরকম হতো? এত সহজ হতো অনন্যাকে এভাবে অত্যাচার করা? সহজ হতো না। যে ঘটনাগুলো ঘটে গেছে অনন্যা কি এত সহজে মুখ বুঝে প্রথম থেকে মেনে নিতে পারতো? পারতো না। অনন্যার মা তার জায়গাটাতে নিজেকে যতটা অসহায় মনে করেছেন এবং মেয়ের কাছে যতটা সাপোর্ট নিয়ে দাঁড়িয়েছেন, সমাজের প্রত্যেকটা মা কি সেই জিনিসটা পারে? পারে না। আমরা সেই জায়গাগুলোকে নক করে বলতে চাই, অনন্য নতুন করে ঘুরে দাঁড়িয়েছে, আমরা সেই দাঁড়ানোর জায়গাটাকে অনেক বেশি আশীর্বাদ করতে চাই। এবং একই সাথে আরফিন রুমের ভক্ত এবং আরফিন রুমের জন্য বলার জায়গাটা হচ্ছে, আপনি আপনার জায়গাটাতে যে অবস্থায় আছেন, যেভাবে আছেন, সেটার প্রতি আপনার যতটুকু ভালো ততটুকু প্রতি আমাদের অবশ্যই রেসপেক্ট থাকবে। আর বাকি যে জায়গাটুকু সেটুকু সম্পূর্ণই আইনের ব্যাপার এবং সেটা আইন থেকে যে রায়টা আসবে এবং আপনার পরিবার থেকে যেভাবে আসবে সেটাই আমরা মেনে নেব। ওখানে আসলে আমাদের ব্যক্তিগত বলার কোনো জায়গা নেই এবং হেয় করার কোনো প্রশ্নই ওঠে না। ওকে প্রিয় শ্রোতা, আমরা গল্পের এই পর্যায়ে আরফিন রুমির সাথে যে কথোপকথনটি হয়েছে শাকিলের, সেটা আপনাদেরকে শোনাতে চাই। এবং সেটা বাজানোর আগে আপনাদেরকে যেটি একটু বলছি, যে আমরা চেষ্টা করেছিলাম আরফিন রুমিকে রিচ করবার এবং এই ঘটনাগুলো তাকে শুনিয়ে তার ফিডব্যাক নেবার, সে আসলে ফোনে কি বলেছে, চলুন আমরা শাকিলের কাছ থেকে একটু শুনি।
কিমরি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা যোগাযোগ করবার চেষ্টা করি আরফিন রুমির সাথে এবং তার সাথে যে কথোপকথনটি আমাদের হয়েছে চলুন সেটি শুনে নি।
রুমি বলছিলাম, কোথা থেকে বলছেন আপনি?
আমি শাকিল বলছিলাম, ABC রেডিও থেকে।
আচ্ছা, বলেন।
অনন্যা আপনার প্রথম ওয়াইফ আর কি, উনি আমাদের এখানে এসছেন, ওনার কাছ থেকে আমরা আপনাদের সব কথা আর কি।
আমার আমার কথা ওনার কাছ থেকে একা শুনতেছেন কেন? নট ফেয়ার, আমার ওয়াইফকে চিনেন আমার মাধ্যমে, তো ওকে ইনফর্ম করতেছেন, আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল না?
আচ্ছা, সেটা অবশ্যই।
ওয়াইফ কলিং মি,
এরপরই ফোনটা কেটে যায় এবং আমরা দ্বিতীয়বার আবারও তাকে ফোন করি। ফোন করবার পরে আমরা আরফিন রুমির সেকেন্ড ওয়াইফ তাকে আমরা ফোনে পাই। তো চলুন সেই কথোপকথনটুকু আমরা একটু শুনি।
জি বলেন।
রুমির সাথে একটু কথা বলতে চাই।
কি ব্যাপারে?
ও উনি কি আছেন?
না উনি বিজি আছে।
আচ্ছা আপনি কে বলছিলেন?
উনার ওয়াইফ।
আপনি কামরুন?
জি।
কামরুন, আমরা অরণ্যার সাথে কথা বললাম, তো অরণ্য অরণ্যটা বলেছে আমরা ভেবেছিলাম যে
হ্যাঁ সেটা আগে বলে আগে রুমির সাথে কন্ট্যাক্ট করতেন, আগে জিজ্ঞেস করতেন রুমি রাজি নাকি এটার জন্য।
আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনার কি কোনো কিছু বলার আছে এই ব্যাপারে? আপনি অনন্যাকে কিছু বলতে চান?
তাকে কি বলবো, তাকে বলে কি সে শুনবে? আপনি জানবেন কি ব্যাপারটা, কাহিনী কতটুকু সত্য কতটুকু মিথ্যা?
আমি সেই সত্যটা জানবার জন্যই আপনাদেরকে ফোন করেছি।
ঠিক কি বলছেন আমি তো জানি না।
অনন্যা এটাই বলল যে আপনি আসবার পরে সংসারে আগের মতো
আমি আসি নাই, সে আমাকে বাংলাদেশে
তার মানে আপনি বলছেন যে অনন্যাই আপনাকে আমেরিকা থেকে?
হ্যাঁ অনন্যা আনছে, অনন্যা আমাকে ফেসবুকে করেছে, মেসেজ দিছে, কল দিছে কি তুমি আসো কেমন, তুমি খুব ভালো, আই লাভ ইউ, কি বলবো, অনেক আদর পূর্ণ কথা হচ্ছে, তুমি আসো। তারপর আমি আসি না, আমি কেন আসবো, বাংলাদেশ তো আমি কখনো থাকি না।
কিন্তু এখন আসলে অনন্যা কি করছে, মানে আপনাদের
রুমি যখন আমার নিয়োগ গেল সৌজন্য, আসার পরে সে একটা মিথ্যা কেস করল। রুমি আসার দুদিন পর তো সে এটা আগে প্ল্যানিং ছিল, রুমি তাকে
আপনি কি মনে করেন যে এটা নিয়ে কোনো সমাধানে আসতে চান কিনা?
সমাধান আসবো, কিভাবে আসবো, তাকে 20,000 টাকা দিবো, সে যা চায় তা করবো, তো আমরা কি সার্ভেন্ট হয়ে গেছি কি সে যা বলবে তাই করবো? বলেন যে সে সত্য কাহিনী বলার জন্য সে কেন কেস করছে? তাকে তো মার জব করা নেই, অন্য একটা রিজন ছিল, হয়তো তার জেলেসি ছিল, হিংসা ছিল, তারপর তাকে জমি ডিসেট করবে, ক্ষমা করবে না কি কি করবে, হয়তো জানি ডিসেট করা কেউ না।
মানে আপনি কি চাচ্ছেন, মানে মামলাটা তুলে নেবে এমন কোনো কিছু কি আপনাদের চাওয়া যে এই মিথ্যে?
না তুলে নেবে, তুলে নেবে কেন, সে সত্য কথা বলবে, কে এসব বিহাইন্ড, তাদের একটা রিজন আছে না, কেন করলো সে, কি চায়?
আপনি যেটা বললেন যে তাকে আঘাত করা হয়েছিল, তার সন্তানকে কাছে পাচ্ছিল না, এরকম কিছু সিচুয়েশনের মধ্যে গিয়ে সে মামলাটা করেছে,
তার সন্তান তাকে ছিল আর তাকে কবে আঘাত করছে, সে বসে তাকে আঘাত করছে, সে কি দেখাতে পারছে
এখন? হ্যালো হ্যালো।
প্রিয় শ্রোতা, এভাবেই দ্বিতীয়বারও ফোনটি কেটে যায়, আমরা আর যোগাযোগ করতে পারিনি। আপনারা শুনলেন দুজনের কথাই, চলুন আবারও ফিরে যাচ্ছি কিবিয়ার কাছে। কিবিয়া,
ওকে, অনন্যা আপনি তো ফোন কলটা শুনলেন, আমরা আরফিন রুমির সাথে কথা বলতে গিয়েছিলাম এবং কাকতালীয় ভাবে আরফিন রুমির দ্বিতীয় স্ত্রী কামরুনকেও পেয়ে গেলাম, সমস্ত কথা আপনি শুনলেন। তো এই মুহূর্তে আপনার কিছু বলার আছে ফোন কলটা শোনার পরে? আপনার কাছ থেকে কিছু জানতে চাই আমরা।
রুমি কেন কথা বলল না, কামরুনকে দিয়ে কেন কথা বলালো, এটা হচ্ছে রুমির কাছে আমার প্রশ্ন। সে ডিরেক্টলি প্রশ্ন করতে পারতো যে প্রশ্নগুলো কামরুন করেছে। কামরুনকে নাকি আমি বিদেশ থেকে নিয়ে আসছি, যে তুমি আসো আমরা একসাথে সংসার করি, জীবনটা তো ছেলে খেলানো, রুমিকে পচানো, রুমিকে পচালো কে? রুমি পচছে তো তখনই, সে যখন সেকেন্ড বিয়ে করলো, সে যদি এতই ভালো হবে সে সেকেন্ড বিয়ে কেন করলো? সে এখনো পর্যন্ত টিভি লাইভে বলে বেড়াচ্ছে যে সে আরো দুটা বিয়ে করবে।
আপনাকে এখানে নিয়ে আসার ব্যাপারে রুমির একটা পারমিশন লাগার কথা রুমি বলছিল, যে আপনাকে আমরা চ্যানেলে বলার সুযোগ দিচ্ছি, সেটা ব্যাপারে রুমির পারমিশন নাকি আমাদের নিতে হবে, ব্যাপারে আপনার কি বলার আছে?
সবার মনে হয় একটু জানা আছে যে লাস্ট ইয়ারে রুমি একটা শো করেছিলেন অন্য একটা রেডিও স্টেশনে, তো রুমি যদি যেতে পারেন আমি কেন হ্যালো 89.2 তে আসতে পারবো না, বা সত্য কথা বলার জন্য, তাই না? কামরুন একটা কথা বললো যে আমার কাছে কোনো ডকুমেন্ট নাই বা আমার শরীরে কোনো আঘাত ছিল না। তো আমি হসপিটালে, একটা হসপিটালে গেলে আঘাতের চিহ্ন না দেখালে তো আমাকে একটা মেডিকেল সার্টিফিকেট দিবে না, তাই না? তো মনে হয় ওর মনে হয় এটুকু জানা নাই, মিথ্যা কেস আমি কেন করবো, কেস আমি করলে কি হবে?
না যেটা আমরা পেলাম যে অডিও কলে আপনি যেটা বলছিলেন একটু আগে যে মারা হলো, হ্যাঁ, এবং আপনি এই ডকুমেন্টস গুলো নিয়ে থানায় গেলেন, কামরুন যেটা বলছিলেন যে সেদিন নাকি রুমি বাংলাদেশেই ছিল না, উনি নাকি নিউ ইয়র্কে ছিল, এই কথাটা আসলে কতখানি সত্য?
রুমি তো 6 মাস পরে বাংলাদেশে আসলো, রুমি আসছে 7 তারিখে এবং আমি কেসটা করি হচ্ছে 11 তারিখ গিয়ে 12 তারিখ রাতে,
ওকে,
মানে 11 তারিখ শেষ হয়ে গেছে, রাতে 12:30 আমি কেসটা করি, তো ওটা 12 তারিখে পড়ে যায়।
তার মানে ব্যাপারটা হচ্ছে কামরুন যেটা তার জায়গা থেকে বলছিল সেটা আলটিমেটলি আপনার জায়গা থেকে সত্য না, তাই তো?
জি
অফকোর্স। রাইট নাও আমাদের একটা কোশ্চেন হয়তো বা অনেকের রেইজ হয়েছে, এবং আরফিন রুমি ফোনটা যেভাবে কাটলেন সেটা আসলে খুবই অপ্রস্তুত হয়ে গেছে আমরা ফোনটা এভাবে কাটাতে। আমরা চেয়েছিলাম যে তিনি আসলে কথা বলুন এবং এক পর্যায়ে আমরা অনন্যাকে তাকে তার সাথে কানেক্ট করে দিব, এবং পারলে তারা তিনজনই কথা বলতো আমরা একটু শুনতাম। তবে আরফিন রুমি আপনি যে কোশ্চেনটা রেইজ করেছেন সেটা হচ্ছে যে আমরা একতরফা কেন শুনছি। আমরা অনুষ্ঠানের মাঝখানে বলেছি এবং আবারও বলছি এবং পুরো অনুষ্ঠান জুড়েই বলবো, এই অনুষ্ঠান কোনোভাবেই আপনাকে হেয় করবার জন্য না, তবে আপনিও মোস্ট ওয়েলকাম আমাদের শোর জন্য। আপনি যদি মনে করেন আপনার জায়গা থেকে কিছু বলার আছে আপনি আসুন, আপনাকেও আমরা সমস্ত ফ্লোর দিব হ্যালো ইট 920 থেকে। সো ওই জায়গাটা থেকে এটা মনে করার কোনো কারণ নাই যে আমরা অনন্যাকে পেট্রোনাইজ করছি, দিস ইজ দ্য হার্ড রিয়েলিটি। সে জায়গা থেকে অনন্য অনন্যর মতো করে বলে গেছে, কামরুন চাইলে আপনি কামরুনকেও নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা আপনাকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। আমরা একটা গান দিয়ে শেষ করবো, অনেক প্ল্যান ছিল আমাদের এবং আপনার একটা গান দিয়ে শেষ করবো। আর শেষ করার ছিল জি প্লিজ,
সেটা হচ্ছে সবার কাছে একটা কথা, মানে সবার জন্য, যত মেয়েরা আছেন, মেয়ে ছেলে বয়স্ক যারা শুনছেন, সবার জন্য যারা ছেলে বিয়ে করান, মেয়ে নিয়ে আসেন, ওটা ছেলের বউ, ওটাকে মেয়ে বানানোর দরকার নেই। অনেকে বলে যে আমি ছেলের বউ আনি নাই, আমি মেয়ে আনছি, মেয়ে বলার দরকার নেই, ওটা ছেলের বই, ওটাই থাক না, সমস্যা কি? কারণ কেউ কোনোদিন পারে নাই ছেলের বউকে মেয়ের জায়গা দিতে, আর এমন শাশুড়ি যাতে কেউ না পায়, এমন শাশুড়ি, এমন সংসার, আমি যে আমার শত্রু তার জন্য আমি এটা কামনা করি না, আমার সিচুয়েশনে এমন কেউ দাঁড়াক, আর এমন মেয়ে কোনো বাবা মা জন্ম না দিক যে অন্যের সংসার ভাঙে।
ফাইন, দিস ইজ দ্য গ্রেট মেসেজ। ওর যে ব্যক্তিগত কষ্টের জায়গা সেখান থেকে ব্যাপারগুলো এসেছে আমি মনে করি।
আর একটা কথা হচ্ছে যে অল্প বয়সে কারো বিয়ে করার দরকার নেই, আমি মনে করি
একেবারে একমত, একেবারেই একমত, করা উচিত না,
দরকার নেই,
শুধু এটা
পড়াশোনা চালিয়ে যাক,
রাইট, এবং শুধুমাত্র তাকে বললে হবে না, তার ফ্যামিলিকেও বলতে হবে যে না প্লিজ,
সবার জন্য,
রাইট,
যে অল্প বয়সে মেয়ে বিয়ে দিন না।
আন্টির কি কিছু বলার আছে শেষের দিকে, এক লাইন একেবারে?
সবার কাছে আমার একটা দাবি যে এরকম ভুল যাতে কেউ আর না করে, আমার মতো মা এরকম ভুল যাতে না করে, যে সন্তানকে বেশি ভালোবেসে সন্তান যা বলে তাই শুনতে হবে, অল্প বয়সে এটা শোনার দরকার নাই। অনন্যা যদি কখনো বলতো আমাকে এই জিনিসটা দিতে হবে, ঠিক, আমি সেই জিনিসটা যেখান থেকেই হোক ওকে দেওয়ার চেষ্টা করছি, এই বেশি ভালোবাসতে দেখেই আজকে এই কষ্টটা আমি পাইছি। আর অনন্যাকে দোষ দিয়ে লাভ নেই, এটা আমারই ভুল, আমি অল্প বয়সে নিয়ে বিয়ে দিয়েছি।
এই ভুলটা আজকে এক মাস স্বীকার করেছেন, আমরা মনে করি যে বাংলাদেশের অসংখ্য মা যারা এরকম ভুল করতেন তারা ভুলটা করবেন না। প্রিয় শ্রোতা, এই হচ্ছে অনন্যার জীবনের গল্প, আর জীবনের গল্পের শেষের দিকে এসে আবারও বলছি আরফিন রুমি আপনাকে মোস্ট ওয়েলকাম জানাবে হ্যালো ইট 920। এই গল্পের প্রেক্ষাপটে যদি আপনি কিছু বলতে চান অবশ্যই, সেজন্য হ্যালো ইট 920 দরজা খোলা থাকলো, আপনি সামনের সপ্তাহে আসতে পারেন আপনার যখন মনে হয়, ইউ আর মোস্ট ওয়েলকাম। এবং একটি কথা বিশেষভাবে বলতে চাই, এটি একটি এখন বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে রয়েছে, একটি মামলার মধ্যে রয়েছে তাদের সম্পর্কটি, এবং একই সাথে অনন্যা যে তার সন্তানের ভরণ পোষণের জন্য যে দাবিটি করেছে এটা সম্পূর্ণই বিচারাধীন অবস্থায় রয়েছে। তো আমরা অপেক্ষা করছি যে কোর্ট থেকে কি রায় আসে সেটার জন্য, এবং কোর্ট, বিচক্ষণ কোর্ট যে রায় দেবেন সে রায়টি আমরা মেনে নিব, এবং আমরা আশা করছি দুপক্ষের জন্যই সেটা সুখকর হবে। প্রিয় শ্রোতা, আজকে আমরা সময়ের অভাবে ফেসবুকের কমেন্টসগুলো পড়তে পারছি না, তো যারা দেখতে চান চলে আসতে পারেন ফেসবুকের কমেন্টস, এখানে হাজার হাজার কমেন্টস পড়েছে, না দেখলে আসলে চোখে বোঝানো যাবে না, আপনারা গিয়ে দেখতে পারেন। এবং আমরা আজকে অনুষ্ঠানটা শেষ করবো অনন্যার কণ্ঠে একটা গান শুনতে শুনতে। অনন্যা, আমরা একটা গান নিয়ে শেষ করি,
অল্প করে যাচ্ছি, এটা গত বছর একটা অ্যালবামে এসেছিল, মন ছুঁয়ে দেখো, এই গানটা রুমির করা ছিল ডুয়েট, এবং মেরিল সত্যিকার সে এটা ইয়ে পাইছে, নমিনেশন পেয়েছে,
মেরিল প্রথম আলো থেকে,
প্রথম আলোতে এই গানটার জন্য রুমি নমিনেশন পেয়েছে।
ওকে,
এটা একটু শুনো, আর অন্য গানটা পুরো একটু শুনো। মন ছুঁয়ে দেখো কত বাসি ভালো, মন ছুঁয়ে দেখো কত বাসি ভালো, কি মায়া দূরে নীলে জড়িয়ে যায় না থাকা, তুমি ছাড়া কি মায়া দূরে নীলে জড়িয়ে আর তো যায় না থাকা, তুমি ছাড়া মন ছুঁয়ে দেখো কত বাসি ভালো।
একটা গান আন্টির খুব পছন্দের একটা যে কোনো একটা গান, অন্য কোনো গান,
কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেমন রাখিব তোর মন কেমন রাখিব তোর মন আমার আপন ঘরে বাজি রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি পাড়া পড়শি বাদী কান নদী পাড়া পড়শি বাদী কান নদী মরণ জলাশয়তে নারী মরণ জলাশয়তে নারী দেবাণী শিকারে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কারে কি বলিব আমি নিজে অপরাধী কারে কি বলিব আমি নিজে অপরাধী কেঁদে কেঁদে চোখের জলে কেঁদে কেঁদে চোখের জলে বাহাইলাম নদীর বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি পাগল আব্দুল করিম বলে হলো একি বাধি হরে পাগল আব্দুল করিম বলে হলো একি বাধি তুমি বিলে ভুবনে তুমি বিলে ছেড়ে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেমন রাখিব তোর মন কেমন রাখিব তোর মন আমার আপন ঘরে বাঁধি রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার প্রথম দেখা ভালো লাগা সেই থেকে কি ভালোবাসা কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে খুলে বলা হয়নি মনের কথাটি ওকে অল রাইট মনের মানুষের কাছে যেতে চাইতো কনফিডেন্স তাই না সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত সো গেট রেডি কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো
সবার মধ্যে একটা টেনশন যে আমি কিছু একটা করবো গেট অনেক জোরে বাইরে দিচ্ছে জোরে একটা ঈদ দেওয়ার পরে খুঁজছে তো এর মধ্যে আমি ম্যাথ জ্বালায় ফেলছি জাস্ট হারবো
তখনই মানে আমাদের ভাসুর ও হাত থেকে এরকম ফেলে দিয়েছে আর থাপ্পড় দেওয়ার মতো ওই মুহূর্তে রুমি এসে বলতেছে যে এগুলো করে কোনো লাভ হবে না।
জনপ্রিয় গায়ক আরফিন রুমির প্রথম স্ত্রী অনন্যা আসছে ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 আজ রাত 11:20 আরজে কিবরিয়ার সাথে শুধুই ABC রেডিওতে দ্য ক্লোজার দ্য বেটার সময়।
This track was downloaded from FusionBD.com.